আসসালামু আলাইকুম। অদ্ভুতের 339তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের মাঝে নতুন তিনটি ভয়ের ঘটনা নিয়ে, এবং ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে আশা করছি। তবে ঘটনায় যাবার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে অদ্ভুতরেকে কিন্তু আমরা দুটি সিজনে ভাগ করে ফেলেছি। মানে 1 থেকে 330তম এপিসোড পর্যন্ত এটা আমরা সিজন 1 এর আন্ডারে নিয়ে গেছি, এবং সেগুলো কিন্তু আমরা খুব কাটছাট করে সুন্দর করে গুছিয়ে আমাদের প্লেলিস্টে ট্রান্সফার করা শুরু করেছি। সেটা হচ্ছে সিজন 1 এর প্লেলিস্ট, এবং সেটা ডিসেন্ডিং অর্ডারে এটা আপ হচ্ছে। যেমন 330-এর পর 329, তারপর 328, এরকম ডিসেন্ডিং অর্ডারে এই প্লেলিস্টটা এনরিচ হতে থাকবে। এবং প্রতি ফ্রাইডে নাইটে আমরা একটা করে সে ক্লাসিক এপিসোড সেখানে প্লেস করব। আর সিজন 2 হচ্ছে 331 থেকে যে এপিসোডগুলো যাচ্ছে অনগোয়িং, সেটা সেই নতুন এপিসোড যেগুলো রিলিজ হবে সেগুলো হচ্ছে সিজন 2 এর জন্য। আর সেটা প্রতি স্যাটারডে নাইটে আমরা আপ করব। যেরকম আজকের এপিসোডটা পেলেন, এরকম তো হতেই থাকবে। আপনারা 331-এর পর থেকে বিভিন্ন এপিসোডটা পেয়েছেনই, আর এটা হচ্ছে 339তম এপিসোড। আশা করি আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে আজকের এপিসোডটা। তো কথা আর না বাড়িয়ে আমরা চলে যাব মূল অনুষ্ঠানে। আমি এখন চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব ঘটনা নিয়ে। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অদ্ভুতরে অন্যরাও শুনতে পায়। আর যারা আমাদের থার্সডে নাইট ফিয়ার আমাদের ফেসবুক পেজে গিয়ে শোনেন, মানে আহমেদ বাবুর ফেসবুক পেজে গিয়ে শোনেন, তারা কাইন্ডলি পেজটি ফলো করে রাখবেন। আমাদের অদ্ভুতরের যে গ্রুপ আছে সেটাতে জয়েন করবেন, আর আমাদের অদ্ভুতরেরও একটি পেজ আছে সেটিও ফলো করে রাখবেন। সেখানে গেলে আপনারা সব আপডেটগুলো পেয়ে যাবেন। তাহলে আমি চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যারা ইমেল করতে চান তারা আমাদের কাছে ইমেল করতে পারেন odbhuturi@gmail.com which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন। পাঠিয়ে দিতে পারেন মিথ, লেজেন্ড, আরবান লেজেন্ড অথবা ফোকলোর। তো চলে আসছি, সাথেই থাকুন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি কাহিনী, যেটি আমাদের সাথে শেয়ার করেছেন রোমেল আহমেদ সাউথ আফ্রিকা থেকে। এবং কাহিনীটি কিন্তু আমার কাছে বেশ লেগেছে, জোস লেগেছে, মানে আমি খুব এনজয় করেছি কাহিনীটি, এবং আপনাদের সাথে সেটি আজকে শেয়ার করে ফেলবো আমার মতো করে। যাই হোক, এই কাহিনীটি ঘটেছিল সাউথ আফ্রিকাতে। স্পেসিফিক লোকেশন বলা যাবে না, এটা নিষেধ আছে, কারণ রোমেলের বিজনেস সেখানে, এবং তিনি যে কাহিনীর পাত্রপাত্রী সবারও পুরো নামটা শেয়ার করতে নিষেধ করেছেন। তো আমি সেভাবেই কাহিনী শেয়ার করবো আপনাদের সাথে। রোমেল সাউথ আফ্রিকায় গিয়েছিল, এবং সেখানে সে একটা ব্যবসা দিয়েছে পরবর্তীতে, এবং সেখানে সেই ব্যবসাটা ছোটখাটো একটা ব্যবসা থেকে এখন মোটামুটি একটা চলনশীল পর্যায়ে চলে এসেছে সেই ব্যবসা। তো এই ঘটনার সাথে রোমেলের অন্তর্ভুক্তিটা এইভাবে হয়, রোমেল একটা স্টোর দিয়েছিল সেখানে। সে স্টোরটা হচ্ছে লাইক এ কনভেনিয়েন্স স্টোর। আপনারা যারা আছেন বিদেশ আপনারা জানেন কনভেনিয়েন্স স্টোর কেমন হয়। তো সেখানে রোমেল কাজ করত নিজের, যেহেতু স্টোর সে দুপুরের পর থেকে নিজেই থাকতো সেখানে এবং রাত্রে ক্লোজিং পর্যন্ত। আর এই সেখানে থাকার আরেকটা বড় রিজন হচ্ছে যে রাতের বেলা 8-9টার পরে সেখানকার পরিবেশটা একটু অন্যরকম হয়ে যেত, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যেত। তো তাকে এগুলো হ্যান্ডেল করতে হতো, তো এই কারণে রোমেল নিজেই থাকত রাতের বেলা। তো একদিনকার ঘটনা, তখন গরমটা বেশ কমে গেছে হালকা, মানে তখন একটু চিলড ওয়েদার সেখানে তৈরি হয়েছে, এবং সেখানে যেহেতু দিনের বেলা অনেক গরম থাকতো, সন্ধ্যার পরে এমনি ঠান্ডা হয়ে যেত অনেকটা, তো তখনকার ওয়েদারটা আরেকটু চিল্ড হয়ে গেছে। তো মানুষজন কম, মানে এরকম যখন একটু ঠান্ডা পড়ে তখন মানুষ কমে যায়, আর ওই অঞ্চলে নাকি মানুষ ঠান্ডা রকম একটা পছন্দ করে না। তো একটু ঠান্ডা পড়েছে এবং রোমেল কাজ করছে, খুব আস্তে ধীরে অল্প স্বল্প কাস্টমার আসছে এরকম সময়। তো রাত প্রায় সাড়ে সাতটার দিকে, মানে সন্ধ্যা সাড়ে সাতটা আটটা এরকম একটা সময় একজন ব্যক্তি তার স্টোরে আসলো, এবং একজন শ্বেতাঙ্গ, মানে একজন হোয়াইট, এবং অনেক শ্বেতাঙ্গ সেখানে থাকে। তার মাঝে এই শ্বেতাঙ্গটাকে একটু ডিফারেন্ট লাগলো, কারণ তার অ্যাকসেন্ট এন্ড এভরিথিং শুনে অনেকটাই মনে হচ্ছে যে সে পিওর ব্রিটিশ অ্যাকসেন্টে, ককনিয়ান অ্যাকসেন্টে কথা বলছে। তো আসার পর তার সাথে কথা বললো এবং সে কফি বানালো, এবং তার মতো সে কাজ করছে একটা ম্যাগাজিন নিয়ে সে দেখছিল। তো রোমেলও তার মতো কাজ করছে, এর মাঝে একটা দুইটা কাস্টমার আসছে, তাদেরকে সে ডিল করছে। তো সময় পার হয়ে যাচ্ছে এরকম করে, কিন্তু রোমেল অনেকক্ষণ পর খেয়াল করলো প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, লোকটা যাচ্ছে না, লোকটা শুধু এদিক ওদিক তাকাচ্ছে, এবং মানে সে মনে হচ্ছে সে টাইম কিল করতেছে। তো রোমেল তখনও কিছু বল নাই, যেহেতু তার কাস্টমার, এবং সে একটু পরে কফি নিচ্ছে বারবার। তো খানিকক্ষণ পরে সে দেখলো যে ওই যে কাস্টমারটা, সে আরো দু একজন মানুষের সাথে কথা বলতেছে। তো রোমেল একটু খেয়াল করার চেষ্টা করলো যে কি কথা বলতেছে। তো দেখলো যে সে যখনই কোন মানে শ্বেতাঙ্গ আসতেছে, তার সাথে বিভিন্ন আলাপ করতেছে, এবং তার মাঝে সে মূল তার প্রসঙ্গ হচ্ছে যে লোকটা কোন দিক দিয়ে যাবে, এরকম ডিরেকশন অ্যান্ড ইত্যাদি, এগুলো ভাষা ভাষা কথা রোমেলের কানে আসতেছে। তো বেশ অনেকক্ষণ চলে যাওয়ার পর রোমেল তাকে জিজ্ঞেস করলো যে এক্সকিউজ মি, তোমার নাম কি? তো সে তখন বললো আমার নাম এডি, মানে তার পুরো নামটা বলেছিল, বাট আমি শর্ট করে বলছি। তো বললো যে আমার নাম এডি। তো রোমেল বলতেছে যে তোমার কি কোনো সমস্যা আছে এখানে, মানে প্রবলেমে পড়ছো বা কিছু, বা রাস্তা চিনতেছো না? তো এডি তখন তাকে বলছে না, রাস্তা অবশ্যই চিনি, আমি এখানে আসছিলাম একটা কাজে, আমার ব্যবসার, আমি তো আসলে ইংল্যান্ডের অধিবাসী, আমি এখানে আসছি বেশ কয়েক বছর হলো, তো আমি আজকে এখানে আসছিলাম একটা কাজে, আমি এখানেও মুভ করছি খুব নতুন এই এলাকায়, তো বাসায় যে যাবো আমার একটু সমস্যা আছে, আমি এর জন্য খুঁজতেছিলাম যে কেউ যদি ওইদিকে যায়। তো রোমেল বলতেছে যে না, রাস্তাঘাট তো এখানে এরকম খারাপ না, তুমি যেতে পারো, তোমার সাথে তো ভেহিকেল আছে, গাড়ি আছে, যেতে পারো। বলে না, আসলে সমস্যাটা একটু অন্যরকম। তো রোমেল একটু কিউরিয়াসিটি ফিল করলো, বলো যে কোনো প্রবলেম, তোমাকে কেউ ফলো করতেছে বা কিছু, তুমি কি মানে কোনো আইনগত সহযোগিতা চাও, মানে পুলিশ বা কিছু রাখো? বলে না 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 না, ওরকম কিছু না। তো রোমেল বলল যে ওকে, তো তোমার বাসা কোথায়? তো এডি তখন বলল যে আমি অমুক জায়গায় যাব, জায়গাটার নাম বলল। তো সে বলল, রোমেল বলল যে ঠিক আছে, আমিও কিন্তু ওখানে কাছাকাছি যাই, তুমি আমার সাথে যেতে পারবা। তো আমার তো যেতে সময় লাগবে। রোমেল বলল যে আমি দশটায় স্টোর ক্লোজ করবো, এখান থেকে বেরোতে পারলে আমার সময় দশটা সাড়ে দশটা বাজবে। তো লোকটা বলল যে কোনো সমস্যা নাই, আমি তাহলে তোমার সাথেই যাবো এখানে। তো বলেই লোকটা আবার তাকে বলতেছে যে ডু ইউ মাইন্ড যে আমি যদি আমার ট্রাকটা তোমার এখানে রেখে যাই, সে একটা ট্রাক নিয়ে আসছিল আর কি, পিক আপ ট্রাক, তাহলে আমি তোমার পার্কিং লটে। বলে রোমেল বলতেছে এটা সিকিউরিটি আমার কাছে না, আর তোমাকে আমি রাইড দিব তোমার বাসা পর্যন্ত, আমি ব্যাক করবো কিভাবে? তো লোকটা বলতেছে যে তোমার বাসার থেকে আমার বাসা কাছে না, মানে খুব দূরে হবে না, তুমি যদি চাও আমি তোমাকে পে করবো কিছু। রোমেল বলতেছে যে এটার কারণটা কি, তোমার একটু মানে ভেঙে বলো যে হোয়াটস দ্য রিজন, তুমি এরকম চাচ্ছ আর আমি তোমাকে যে ড্রপ করে আসবো তারপর আবার আমার আসতে হবে ব্যাক করে, সো এটা তো একটা বিশাল ব্যাপার। তো লোকটা তাকে রোমেলকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট অফার করতেছে। তো রোমেল তখন জিজ্ঞেস করলো, বললো যে এদিকে আসো, এখানে তারা সাইডে নিয়ে একটা চেয়ার বের করে দিল তার পেছনে কাউন্টার থেকে, বললো এখানে বসো, টেল মি ইয়োর স্টোরি, কি ব্যাপার, কি ভয় পাচ্ছ কেন, ঘটনা কি? তখন লোকটা বলতেছে যে আমার একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি, আমি একটু সুপার ন্যাচারালি আমার কিছু প্রবলেম আছে, মানে মানে এটা প্যারানর্মাল, এটা সবাই শুনলেও কমফোর্ট ফিল করে না, বাট অনেকে মনে করবে যে জিনিসটা অন্যরকম কিছু, এটা সবাই তো সহজভাবে নিতে পারে না, বা এই ব্যাপারে অনেকের বিশ্বাসও কতটুকু আছে তা না। রোমেল বলে যে আমি বিশ্বাস করি, তুমি ইউ টেল মি, আমি শুনবো তোমার কাছ থেকে। এবং রোমেল তো এই বিষয়ে খুবই আগ্রহী, আসলে রোমেল সেই অনেক আগের থেকে রেডিওতেও ভূতের প্রোগ্রাম শুনত, তো অনেক কিছুই তার মানে এই ব্যাপারে খুব আগ্রহ রোমেলের। তো রোমেল তখন বলে যে আমি শুনতে চাই, তুমি বলো না, সমস্যা নেই, আমার কাছে আরো ভালো লাগে এটা। রোমেল তার পরিচয় দিল যে সে বাংলাদেশ থেকে আসছে ইত্যাদি ইত্যাদি। তো লোকটাও দেখলো যে খুব ভালো মানুষ আর কি। তো লোকটা কথা বলতে বলতে বললো যে তাহলে তোমাকে আমি একটা স্টোরি বলি, স্টোরিটা শোনো, শুনলে তুমি বুঝবা যে আসলে ঘটনাটা কি। তো রোমেল বলতেছে ইয়া গো হ্যাট, এবং ওই দিন তাদের কাস্টমারও খুব কম, একটা দুটা কাস্টমার আসতেছে হঠাৎ। এই সময় সে এডির কাছ থেকে জিজ্ঞেস করতো, এডি তখন তাকে বলল যে আমি যখন ইংল্যান্ড থেকে এখানে মুভ করে আসছিলাম, আমি আর আমার ওয়াইফ, তো আমার ওয়াইফ আর আমি দুজনে এখানে মুভ করে আসছি, তার ওয়াইফের নাম হচ্ছে ভিকি, মানে এটাও শর্ট নাম বললাম, তার পুরো নামটা বললাম না। বললো যে আমি আর ভিকি, আমরা হাজব্যান্ড ওয়াইফ এখানে আসছিলাম, তো মূলত আমার একজন অ্যানসেস্টারের ব্যবসা ছিল এখানে পূর্বপুরুষের, এবং সেখান থেকে আমরা কিছু অংশ পাই ব্যবসার ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকম ট্রেডের ব্যবসা আর কি, যাই হোক, তো আমরা এখানে আসি। তো আসার পর আমাদের খুব ভালো সময় কাটে প্রথমে, তো আমরা তখনও সেটেলড করার জন্য আসি নাই, ওই সময়টা আমরা আসছিলাম মোটামুটি আমাদের ব্যবসা বুঝে নেওয়া ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারে। তো আমরা আসার পর এখানে বেশ ভালো একটা সময় কাটাচ্ছিলাম, যে এখানে আমরা ছিলাম। তো সেখানে আমাদের প্রথম আসার কারণে যেহেতু আমরা ঘোরাফেরা করতেছি, তো আমরা তখন ঘোরার একটা প্ল্যান করি বেড়াতে যাওয়ার। তো সেই বেড়াতে যাওয়াটা হয় একটা এখানকার সাফারি পার্কে। সাফারি পার্কটা ছিল, সে একটা জায়গার নাম বলে আর কি, আমি এখানে নামটা মেনশন করতেছি না। যাই হোক, একটা সাফারি পার্ক, ওইটা একটা ফরেস্ট এলাকার পাশে, মানে পাশে হচ্ছে মানে বিশাল পাহাড় আছে এবং বনভূমি আছে এবং তার পাশেই সে সাফারি ক্যাম্পটা। তো সেখানে বিভিন্ন রকমের ভালো ব্যবস্থা আছে, মানুষ ওখানে খাওয়া থাকা ঘোরা, আপনারা জানেন যারা সাফারি দেখেছেন, আমাদের এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও সাফারির ব্যবস্থা আছে, এরকম অর্গানাইজড সাফারি। আপনারা জানবেন যে সেখানে দেখা যাচ্ছে যে মানুষকে সুন্দরভাবে একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়, মানে বনভূমির এক্সপিরিয়েন্স, সেখানে কাটানোর এক্সপিরিয়েন্স, সন্ধ্যার পর বিভিন্ন রকমের লাইট অ্যান্ড সাউন্ড, অনেক কিছু। তো যাই হোক, এরকম একটা সাফারি ইসে তারা যায়। এই যে ভদ্রলোক যিনি আসছেন, তিনি এবং তার ওয়াইফ বিকি দুজনে যায়, এডিএন বিকি দুজন। তো তারা ওখানে যেয়ে বেশ ভালো সময় কাটানো শুরু করে। তো যেখানে গিয়েছে তো বলল বেশ অর্গানাইজড একটা জায়গা এবং একটা কোম্পানি সেটা রান করতেছে। জায়গাটার আশেপাশে সুন্দর করে বাউন্ডারিজ দেওয়া আছে, ভেতরে সুন্দর করে থাকার ব্যবস্থা, রেসিডেন্সিয়াল সুইটস এন্ড এভরিথিং, খুব সুন্দর এবং খুবই সুন্দর। তো আমরা দিনে গিয়ে সেখানে দেখলাম, সেখানে তারা তাদের ওখানকার কালচারাল ব্যাপার স্যাপার আমাদেরকে দেখালো, তারপর সেখানকার অবস্থা, সেখানকার মানুষ কিভাবে বাস করে, তারপর সেখানকার তাদের লোকাল নেটিভ ড্যান্স ইত্যাদি, এবং সন্ধ্যার পরে আর অনেক আয়োজন আছে। তো এগুলো যখন দেখছি, প্রথম রাতটা খুব ভালো কাটলো, এটা তিন দিনের সাফারি ট্যুর ছিল। তো সেকেন্ড দিন আমাদেরকে তারা দিনের বেলা গাড়িতে করে নিয়ে যায় বাইরে, নিয়ে ঘুরায় আনে আশেপাশ থেকে। তো বেশ খানিকটা জায়গা ঘুরতেছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম, মানে এডি বলতেছে আর কি, যে আমি জিজ্ঞেস করলাম সে ট্যুর গাইডকে, যে ট্যুরিস্ট গাইড ছিল, যে এই পাশে যে এই বিস্তীর্ণ এই পাশে জায়গাটা চলে গেছে এবং তোমরা দেখতেছ এখানে তৃণভূমির পরে ওই জায়গাটা একটা জঙ্গলের মতো আছে, ওই জায়গায় তোমরা কি যাবা না? তো বলতেছে না, ওখানে যাবো না। গাইড বলতেছে ওখানে যাবো না, ওই জায়গাটা খুব একটা নিরাপদ না, ওই জায়গায় অনেক রিস্ক ফ্যাক্টর আছে। তো এডি তখন জিজ্ঞেস করে, রিস্ক ফ্যাক্টর কেমন? রিস্ক ফ্যাক্টর বলে অনেক রকম রিস্ক ফ্যাক্টর আছে, এখানে বন্য প্রাণী আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে, এমনকি আমাদের ওইখানকার নেটিভ মানুষরাও অনেকে আছে ওইখানে, যারা পছন্দ করে না যে ওই জায়গাটা একটু প্রিজার্ভ, ওরা পছন্দ করে না যে আউটসাইডার ওখানে তাদেরকে বদার করুক। এডি তখন বলে যে নেটিভদের কি মানে সমস্যাটাকে, নেটিভরা তো এখন তো এই সময় তো অনেক চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু 2000 সালের পরের কাহিনী, 2000-এর পরের কাহিনী। বলছে এখন তো অনেক চেঞ্জ সময় হয়ে গেছে, নেটিভরা কি এখনো এরকম করে? বলতেছে হ্যাঁ, এখনো অনেক আছে, তারা পছন্দ করে না, তারা অনেক কিছুই নিজেদের যে ইটা ধরে রাখে, কৃষ্টি কালচার ধরে রাখে, তারা চায় না তাদের এগুলোর মধ্যে কেউ যে বদার করুক। যাই হোক, এডি আর তার সাথে তার ওয়াইফ এবং আরো অনেক মানুষজন শুনে এই কথাগুলো, তো শুনে তারা মোটামুটি এগ্রি করে। যাই হোক, তাদেরকে মোটামুটি যেসব জায়গায় ঘোরানোর ঘুরায় নিয়ে আসে। তো এডির কিন্তু খুব আগ্রহ ছিল, এডি তো খুব মানে অ্যাডভেঞ্চারাস মাইন্ডের মানুষ, কিন্তু সে কিন্তু এগুলো সম্বন্ধে আরো জানতে চাইত, মানে হি হ্যাজ স্ট্রং উইল পাওয়ার। তো ওই দিন সন্ধ্যায় তাদের একটা এরকম দেখানো হয় এডিদেরকে, এডিদের মানে সবার জন্যই একটা এরকম অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে তাদের ওই দেখা যাচ্ছে যে সেই যে তাদের ওখানকার নেটিভ পিপলদের কালচারাল ড্যান্স ইত্যাদি কিছু নাটক এগুলো হয় আর কি। তো সেগুলো এডিরা দেখে, দেখে মানে নাটক মানে কি তাদের কাইন্ড অফ লাইক সেই সময়কার তাদের কিছু জিনিসপত্র ঘটনা, তাদের কালচার এগুলো তারা দেখে ওইখানে অভিনয় করে, লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বিশেষ একটা পরিবেশ তৈরি করে। তো এডির কাছে খুবই মানে মানে অসাম লাগে জিনিসটা, মানে সে কিন্তু খুব এনজয় করে, সে মনে করে যে মানে অসাম, এবং তাদের কিছু স্টোরি অ্যান্ড স্টাফ এগুলো দেখে তার কাছেই লাগে। বাট এডি নাকি একটা কথা তার কাছে মনে হয়েছে, এর মাঝে অনেক কিছু মানে আচরণ বা কিছু তার কাছে মনে হয় জিনিসগুলো বেশ অন্যরকম, এগুলো একটু অকাল টাইপের মনে হয় তার কাছে, তার কাছে মনে হয় যে এগুলা খুব স্বাভাবিক জিনিস না, এবং সে তাদের চেহারার দিকে খেয়াল করতেছিল, তাদের ভাবভঙ্গির দিকে খেয়াল করতেছিল। তো এগুলো দেখে তার কাছে মনে হয় অন্যরকম। তো যাই হোক, এগুলো শেষ হয়, তখন অলরেডি রাত হয়ে গেছে অনেক, তো এডিটরকে থাকতে দেওয়া হয়েছে। তো ওই দিনকে তাদেরকে সেই সাফারি ক্যাম্প থেকে বলা হয়েছে যে তোমরা আজকে আর ইসে থেকো না, তোমাদের যে মূল যে ভবনটাতে থাকতে দেওয়া হয়েছে ওখান থেকো না, তোমাদের জন্য আজকে আমরা ক্রালের ব্যবস্থা করছি। এখানে তাদের কাছে কিছু ক্রাল ছিল, ক্রাল বলতে ছোট ছোট কুঁড়ে ঘরের মতো, কাইন্ড অফ গোল গোল এরকম জায়গা, উপরে ছাদ আছে, মানে কাইন্ড অফ লাইক কুঁড়ে ঘর, এবং এটা নেডিবরা ওই ক্রালে থাকতো আর কি, সেই ক্রাল ক্রাল ওরা বানাইছে, আর্টিফিশিয়ালি বানাইছে। তো এরিদেরকে যেটা প্রোভাইড করা হয়, দেখে যে সেটার সামনে দেখে যে দুইটা মশাল জ্বলতেছে, খুব সুন্দর জায়গা ক্রোলের ক্রালের ভেতরে ঢুকে, মানে একদম নেটিভ এনভায়রনমেন্ট থাকার মতো, কিন্তু বিছানা টিছানা সব সুন্দর আছে। তো এরি তো খুবই পছন্দ করে, মানে অসাম, এবং তাদেরকে বলা হয় যে এখানে রাতের বেলা কিন্তু ন্যাচারাল অনেক সাউন্ড পাবা, এমন আছে অনেক সময় দেখা যাচ্ছে সিম্বা ডাকতেছে, মানে সিংহ রাতের বেলা ডাকে, সেটারও দূরের থেকে সেই সাউন্ডও তোমরা পাবা। কিন্তু একটা ব্যাপার, তোমরা কিন্তু কখনোই ভুলেও এই যে এখানে বাউন্ডারি ক্রস করে যাবে না, আমাদের যদিও গার্ড আছে তারপরেও কিন্তু তোমরা কিন্তু ভুলে যাবে না, কারণ অনেকেই কিন্তু তোমাদের মধ্যে অনেক অনিসন্ধিৎস মন থাকে যারা বাইরে চলে যায়, এবং তখন যদি কোনো বিপদে পড়ো বা কোনো বন্য প্রাণী তোমাদেরকে নিয়ে যায়, সেটা কিন্তু আমাদের দোষের মধ্যে পড়বে না। তো সবাই তো এটা জানেই, তো এরিও শুনে, তো এরি আর বিকি দুইজনে শুনে, এবং তারা খুব ওখানে মানে বসে থাকে আর কি, মজা করে, তাদের ভালো টাইম কাটতেছে, অন্ধকার হয়ে গেছে, মানুষ চলে গেছে, ক্রালের সামনে দিয়ে তারা হাঁটতেছে, এবং তাদেরকে বলছে এখানে তোমরা যতটুকু ঘোরাঘুরি করতে চাও ঘুরতে পারো, এই জায়গাতে জায়গা আছে, এখানে মানে আর্টিফিশিয়ালি বানায় রাখা পুকুরের মতো আছে, মানে খালের মতো বানাইছে, বাট ওইটা পুকুর আসলে, মানে এখানে তোমরা যত ঘুরো এরকম এসে কোনো সমস্যা নাই। তো ওরা মোটামুটি ক্রালের আশপাশ দিয়ে ঘুরে তাদের মতো ই করে, মানে ডিনারের পরে আর কি, রাত রাত হয়ে গেছে তখন। তো এক সময় হাঁটতে হাঁটতে দুইজনে বেশ গল্প করতে করতে বেশ ভালো ফিল করতে থাকে। তো এডি তখন বলে ভিকিরে যে ভিকি তুমি যে শুয়ে পড়ো, ভিকির একটু ঘুম লাগতেছিল, বল তুমি শুয়ে পড়ো, আমি একটু ঘুরি জায়গাটা একটু দেখি। তো ভিকি তারা বলে তুমি কোথায় যাবা, তোমাকে না বললো যে এখানে ঘোরাঘুরি করো, বলে আমি ভিতর দিয়ে হাঁটবো, দেখি না এখানে কি অবস্থা, আরো তো এখানে মানুষ আছে, তাদের সাথে পরিচয় হই, আমাদের ইংল্যান্ডের মানুষও আছে এখানে, আমেরিকান মানুষও আছে, অন্য দেশেরও মানুষ আছে, তো অনেকের সাথে দেখাবে। আসলে অনেকেই হাঁটতেছিল স্ক্যাটার ভাবে, এদিক ওদিক হাঁটতেছে ঘুরতেছে। তো ভিকি আসলে টায়ার্ড ফিল করে ভিকি বলে যে আমি শুতে চলে গেলাম। তো তখন প্রায় রাত দশটা সাড়ে দশটা এরকম বেজে গেছে। তো ভিকি চলে গেল ক্রালে, যে সে তার মতো শুয়ে পড়লো, এবং সে ক্রাল নাম্বারটা বলে মনে রেখো কিন্তু তোমার ক্রাল এটা, আবার অন্য ক্রালে ঢুকে যেও না, জাস্ট জোক। তো এই শুনে তো ইসে এরি হেঁটে বেরোলো, এবং তার মতো সে হাঁটতেছে ঘুরতেছে, দেখতেছে কিছু মানুষ যাচ্ছে। তখন পর্যন্ত কারোর সাথে গল্প গুজব করার বা কথা বলার মতো প্রয়োজনীয়তা সে বোধ করে নাই, যে এখন কি করবো, সে নিজের মতো এনজয় করতেছে এনভায়রনমেন্টটা। তো হেঁটে হেঁটে যাচ্ছে, চলে গেল খালের পাশে, সেখান থেকে হেঁটে যাচ্ছে, হেঁটে দেখতেছে চাঁদ উঠছে আকাশে, অসাধারণ আলো, মানে চারিপাশে ছড়ায় পড়ছে আলো, এবং দূরে মানে ওই খালের পাশে আসলে দেখা যাচ্ছে একটু উঁচু জায়গা, সেখান থেকে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের লাইন, এবং তার পাহাড়ে পাহাড়ের লাইনের পাশে অনেক গাছগাছালি বনভূমির মতো, সেখানে সেরকম ছায়ার মতো ধূসর ভাবে আলোটা ছড়ায় গেছে উপরে, তারপরে আসছে আবার তৃণভূমি, সেখানে ঘাসগুলো নড়তেছে বাতাসে, এবং ঘাসের মাথায় চাঁদের আলো পড়ে মনে হচ্ছে ঢেউ একটা, অসাধারণ একটা পরিবেশ। তো যারা ভয় পায় বন্য প্রাণী সেটা তো সেরকমই। ধরুন দেখতে দেখতে এক সময় এরির চোখে ধাঁধা লাগলো, এরি মনে করলো যে আমি পাশ থেকে, সে যেখানে দাঁড়ায় আছে সেই খালের পাশ দিয়ে হেঁটে গেলেও কিন্তু দূরে গাছগাছালি আছে অনেক, তো সে মনে করলো যে আমি একটা হাঁটি না, যাই না ওদিক দিয়ে, যে একটু ঘুরে আসি কি অবস্থা। তো সে হাঁটতেছে এরির কাছে, কিন্তু তখনকার সময়কার তার যে ফোন, সেই ফোন ছিল, সেটার নেটওয়ার্কও মোটামুটি ভালোই থাকে সেগুলোর, সেলুলার ফোন, এবং তার সাথে ফ্ল্যাশ লাইট ছিল ইত্যাদি, এবং তার কিন্তু লাইসেন্স করা একটা গান ছিল সাথে, তো এটা তার সাথে সে ক্যারি করতো, এবং ওই জায়গায় সে মোটামুটি ওইগুলো ঢোকার আগে ডিক্লেয়ার করে নিয়ে নেয় কি কি, তো মোটামুটি তার প্রোটেকশনের জন্য তার এগুলো ব্যবস্থা ছিল, তার কাছে নাইফও ছিল একটা। তো এরি হাঁটতেছে, তার মধ্যে ভয়ের ব্যাপার স্যাপার তেমন একটা নাই, সে হাঁটতেছে খালের পাড় ধরে, এবং হাঁটতে হাঁটতে মনে করছে সামনে যাই একটু, যে ঘুরে আসি অসাধারণ লাগতেছে। তো হাঁটতে হাঁটতে সে সামনে রাস্তা দিয়ে যাচ্ছে, এবং এই সময় কিন্তু সে আস্তে আস্তে তার যে টোটাল ক্রালের যে অংশগুলো, যেখানে তাদের মেইন সেটেলমেন্ট, সেখান থেকে দূরে সরে গেছে সে, এবং সে দেখতেছে পাশে ফেন্স, এবং ফেন্সের পাশ দিয়েই, ফেন্সের খুব কাছাকাছি দিয়ে হাঁটতেছে, তার যে ভেতরে অংশটা সেখানেও ঘাস আছে মোটামুটি, দেখা যাচ্ছে যে তার গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছে অনেক জায়গায় ঘাস, এবং অনেক সময় ছোট ছোট বুনো ফুলও ফুটে আছে, এবং সেই চাঁদের আলোতে মানে মানে অন্যরকম একটা পরিবেশ, মানে যেটা নাকি মানে বলা চলে যে স্বপ্নিল একটা জায়গা হয়ে গেছে জায়গাটা। তো এরি হাঁটতে হাঁটতে এক জায়গায় যে দেখে যে ফেন্সের ওই পার থেকে তার কাছে মনে হচ্ছে এই জায়গাটা সেই যে দূরের গাছগাছালিগুলোর একটা অংশ, মানে বিস্তীর্ণ অংশটার একটা অংশ খুব কাছে, খুব বেশি দূরে না, মানে এই ফেন্স পার হলে বেশ খানিকটা একটু ঘাসের আছে ওখানে, সেটা পার হলে সে গাছগাছালির মধ্যে ঢুকতে পারবে। তো এরই তখন চিন্তা করে যে আরে এই জায়গাগুলোর মধ্যেই তো একটা অংশ দেখাইছিল যেখানে নেটিভরা আছে, একটু দেখে আসা দরকার। আসলে আমি দেখি খুব কিউরিয়াস মাইন্ড, আসলে এরকম কিউরিয়াস মাইন্ড কিন্তু আমাদের দেশেরও অনেক আছে। আমার বন্ধু বান্ধবদের মধ্যেই ছিল অনেকে যারা বাংলাদেশের পার্বত্য এলাকায় একদম ডিপ পার্বত্য এলাকায় ভেঞ্চার করে আসছে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে এরকম ছিল। তো যাই হোক, তখন অবশ্য আমি বিদেশে হয়তো সুযোগ পেলে আমিও হয়তো যেতাম তখন। তো যাই হোক, সেই এডি হাঁটা শুরু করে এবং হেঁটে সে ফেন্সের কাছে যে একসময় ফেন্সটা ঠোপকে বাইরে চলে আসে এবং এখানে এসে সে তাকায় দেখতেছে আশেপাশে কিন্তু কেউ নাই, এখানে কোন তাদের সাথে যে সিকিউরিটি অফিসার বা ওই গেটের সামনে গার্ড কেউই নাই এবং এখানে কোন পেট্রোলিংও নাই, মানে গাড়িও নাই। সে কিন্তু আসলে ফাইন্ড আউট করলো নিজেকে যে সে পুরোপুরি একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে চলে আসছে, মানে এই যে এখন যে সে হেঁটে বেরোইছে ঘাসগুলো এখানে এবং তার সামনে ছোট্ট একচিলতে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা বাঘ নিয়ে ডান দিক দিয়ে ওই দূরে চলে গেছে সেখানেও অনেক দূর পর্যন্ত এবং সে দেখতেছে বাঁ পাশে হচ্ছে সেই গাছের সারি এবং মানে অন্যরকম একটা পরিবেশ। তো সে ওই একচিলতে রাস্তাটাও পার হয়ে গেল, পার হয়ে সোজা তৃণভূমিতে ঢুকলো এবং সে মনে মনে খুব মানে অন্যরকম অ্যাডভেঞ্চারাস ফিল করা শুরু করলো যে আমি আসলেই একটা ন্যাচারাল জায়গায় ঢুকে গেছি, মানে আমার যে কৃত্রিম বাউন্ডারি থেকে আমি বের হয়ে একটা ন্যাচারাল জায়গায় ঢুকছি। এবং তার মনের মধ্যে কিন্তু অনেক রকম চিন্তা আসতেছে যে বন্য প্রাণী থাকতে পারে ইত্যাদি ইত্যাদি, সিংহর প্রাইড থাকতে পারে কোথাও, বা রাতের বেলা এরা শিকার করতে বের হয়, এটা কতটুকু সেফ হবে সে জানে না। যদিও এই জায়গাটা এমন একটা জায়গায় করা যেখানে নাকি আর কি প্রিজার্ভ, মানে যে জায়গাটা রিজার্ভ, মানে এখানে এই জায়গাতে সাধারণত এরকম বন্য পাশে প্রাণী এত বেশি ঘোরাফেরা করে না, এরকম একটা অবস্থা আর কি, এত বেশি বন্য প্রাণী সেখানে আসে না, এরকম বুঝে শুনে করা হয়েছে এই সাফারি প্লেসগুলো। তারপরও একেবারে ন্যাচারাল জায়গায় চলে আসে যে ওদের বাউন্ডারির বাইরে এবং এটি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ঘাস ধরে ধরে হাঁটতেছে এবং আফ্রিকায় যেটা হয় যে এই যে ঘাসের মাঝে কিন্তু সিংহ লুকায় থাকে। আবার অনেক সময় তাদের কিন্তু এটা বলছে সেই যে গাইডও বলছে ভেতরে যে এই বন্য প্রাণীগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অনেক সময় তারা যদি ভেরি কিউরিয়াস হয়ে যায় মানুষের ব্যাপারে, এদের নেচার হচ্ছে একদমই আনপ্রেডিক্টেবল, তারা কিন্তু আসলে যেটা করে অনেক সময় এই যে এখান থেকে এসে দেখতে থাকে ভেতরের মানুষের চলা ফেরা এবং দুর্ঘটনা যে ঘটে নাই তা না, অতীতে কিন্তু দুর্ঘটনা ঘটছে এই কারণে কিন্তু বলে যে তোমরা রাতের বেলা বের হো না এবং বলছে যে তাদের কেটেও বলছিল যে রাতের বেলা একদম গভীর রাতে ক্রালের বাইরে বের হয়ে বেশি ঘোরাঘুরি করো না, বিকজ আমাদের সিকিউরিটি কতটুকু এখানে আছে কে জানে। কেননা আগে যখন সময় ছিল তখন দেখা যেত একটা সময় সেই যে ফেন্সগুলোকে ঢেকে রাখা হতো প্রিকলি পেয়ারের কাঁটা দিয়ে এরকম বড় করে মানে মানে বোমার মতো তৈরি করে রাখতো, তো এখন আর সেগুলো করে না মানুষ, তো এই জন্য ওদেরকে একটু মানে একটু নিরাপত্তা সংক্রান্ত একটা ব্রিফ দিয়ে দেয়। এইগুলো বলার কারণ হচ্ছে যে আসলে ব্যাপারটা সিচুয়েশনটা বোঝানো আপনাদের। তো যাই হোক, তো এরকম ছিল, তো বলছে যে অনেক সময় বন্য প্রাণী এসে বাইরে থেকে অবজার্ভ করে, চেক আউট করে মানুষকে, যে কোনো একটা এরকম মানে শিকার যদি পেয়ে যাই মানে অসতর্ক মুহূর্তে। তো বন্য প্রাণী যে একসময় সবসময় যে মানে মানুষকে প্রভোকেটেড হলেই ধরে তা না, অনেক সময় তাদের ভেতরে তাদের নেচার একদম আনপ্রেডিক্টেবল। তো যাই হোক, এগুলো কিন্তু বলা হয়েছে এবং এডি কিন্তু জানে শুনছে এবং বাট তার ভেতরে অনেক কিউরিয়াসিটি অনেক সাহস এবং সে তার কিউরিয়াসিটিটাকেই প্রাধান্য দিল। সে হেঁটে হেঁটে সেই ঘাসের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সেই গাছগাছালি ছাওয়া জায়গাটার দিকে চলে আসলো একসময় এবং নিরাপদেই আসলো, কিছু না, গাছের ছাদের আলো পড়তেছে, ঘাস দুলতেছে। সে একসময় সে ঢুকে গেল সেই গাছগাছালির মাঝখানে, ওখানে অনেকটা নিবিড় বনের মতো। সে দেখতেছে যে যেইখান দিয়ে সে যাচ্ছে সেই জায়গাটা অবশ্য একটা পায়ে চলা পথের মতোই, কিন্তু দুই পাশে গাছগাছালি আছে, চাঁদের আলো গাছের লতা পাতার ফাঁক দিয়ে এসে পড়তেছে জায়গাটা, একদম অন্যরকম একটা পরিবেশ যেটা আসলে বর্ণনাতীত। এরকম দেখতে দেখতে এডি হাঁটা শুরু করলো। তো হাঁটতে হাঁটতে সে চলে আসছে গাছপালার মধ্যে দিয়ে, এক জায়গায় এসে দেখল ওইখানে একটা নদীর মতো ক্যানাল বয়ে গেছে এবং ক্যানালের কাছটা একদম কাইন্ড অফ খোলা এরকম একটা জায়গা। তো সেখানে এসে সে দেখতেছে অসাধারণ লাগতেছে, মানে পাশে চাঁদের আলো পড়ে মানে নদীর পাড়ে বা ক্যানালের পাড়ের অংশটা চকচক করতেছে, ওইখানে একটু বালির মতো অবস্থা। তো সে খুব মানে অন্যরকম ফিল করলো, সে তার কাছে সিগার ছিল সে বের করে ধরালো এবং স্মোক করা শুরু করলো, চিন্তা করতেছে যে এই জায়গায় যদি আমি ভিকিকে আনতে পারতাম, একসাথে বসে দুজন আড্ডা দিতাম, অসাম লাগতো। তার বন্ধুর কথাও চিন্তা করলো, ক্লোজ ফ্রেন্ড যাদের কথা, যে ওদের নিয়ে আসতে পারলে আর অন্যরকম লাগতো। এগুলো যখন ভাবতেছে এই সময় তার কাছে মনে হলো তার পেছনে যে গাছপালার মধ্যে নড়াচড়ার শব্দ পেল, মানে মানে মানুষ মুভ করলে যেরকম হয়, তো সে বিচলিত হয়নি, এটি বিচলিত না, এটি মনে করছে যে মোস্ট প্রবাবলি হতে পারে এখানকার কোন নেটিভ, এরা এখানে চলাফেরা করে, রাতে আবার গার্ড দেয় নিজেদের এলাকা, ওরাই হতে পারে, আর অথবা কোন প্রাণী হতে পারে। তো প্রাণীর মধ্যে যদি ভয়ঙ্কর কোন প্রাণী হয়, আমি যদি এখন হঠাৎ করে চমকা উঠি তাহলে সমস্যা। তো এরকম চিন্তা করে সে খুব বিচলিত না হয়ে আস্তে আস্তে ঘুরে তাকালো পিছনের দিকে যেখানে শব্দটা হচ্ছে। সেখানে সে হঠাৎ করে দেখল যে সেই যে গাছপালার পাশ দিয়ে ফাঁক দিয়ে কেউ একজন বের হয়ে আসতেছে হেঁটে। তো সে প্রথম মনে করলো যে কোনো নেটিভ মনে হয়, তারপর সে করলো না, চাঁদের আলোতে দেখলো যে সেটা যে বের হয়ে আসছে সেটা নারী, এবং যে নারীটা আসছে সে একটা গাউন পরা, মানে একদম মানে ইংরেজদের গাউন পরা। তো মানে একটু সে অন্যরকম হয়ে গেল যে ইংরেজ নারী, তারপর গাউন পরা, আর সে গাউনটা দেখে সে বুঝতেছে গাউনটা অনেক আগের, মানে আজ থেকে 200-300 বছরের আগের, মানে ফ্যাশনের যে গাউন, মানে সে স্টাইলটা সেরকম টাইপের, এরকম এর কাছায় আসতেছে। তো একটু অবাক হলো যে এত পুরনো গাউন পরা শ্বেতাঙ্গ নারী এখানে কোত্থেকে আসলো, এবং সে বুঝতে পারতেছে চাঁদের আলাদা শ্বেতাঙ্গ। তো কাছে আসতেছে, তার থেকে বেশ কাছাকাছি এসে প্রায় 5-7 ফিট দূরে এসে দাঁড়ালো, এবং এটি একটু অবাক হয়ে গেল, এবং চাঁদের আলো সে যেটা দেখতেছে এটা তার কাছে একটু অন্যরকম লাগলো। সে তাকায় দেখতেছে এটা একটা শ্বেতাঙ্গ নারী, মানে একটা সাদা মহিলা, বাট তার চেহারার মধ্যে মনে হচ্ছে একটা ভাব রয়ে গেছে একটা কৃষ্ণাঙ্গ মহিলার, মানে অদ্ভুত একটা মিশ্রণ, মানে শ্বেতাঙ্গ মহিলা কিন্তু মনে হচ্ছে ছায়ার মতো তার মধ্যে একটা ভাষা ভাষা চেহারা ফুটে উঠছে একটা কৃষ্ণাঙ্গ মহিলার। মানে এটা একটা খুবই অদ্ভুত একটা জিনিস, যেটা মানে ভাষায় বর্ণনা করার মতো না, মনে হচ্ছে যে একজনের মধ্যে আরেকজন এরকম। এডির সারা শরীরে রোম দাঁড়ায় গেল, কারণ এটা খুব ন্যাচারাল মনে হলো না তার কাছে, এটা জিনিসটাই তার কাছে মনে হলো যে এটা কোন অন্যরকম জিনিস, মানে পার্থিব কিছু না, এরকম লাগলো তার কাছে। মহিলাটার চুলটা খোলা এবং বাতাসে ভাসতেছে, পেছন দিকে চুলগুলো উঠতেছে হালকা, এবং তার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তারপর তাকে প্রশ্ন করলো, মানে একদম জাস্ট লাইক ওই আফ্রিকান অঞ্চলে মানুষের যে ইংরেজি অ্যাকসেন্ট থাকে সেরকম একটা অ্যাকসেন্টে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, মানে এমন ভাবে জিজ্ঞেস করছে সেটা মোটেই একজন শ্বেতাঙ্গ মহিলার মুখের অ্যাকসেন্ট না। তো সে থতমত খেয়ে গেছে। তো সে বলতেছে, সে মানে একদম থতমত খেয়ে বলছে, হ্যাঁ মেডি অ্যান্ড ইউ। তো ওইখান থেকে কোন রিপ্লাই নাই, তার দিকে তাকায় আছে এবং চোখটা জলজল করতেছে মহিলাটার। জলজল মানে কোন প্রাণীর মতো না, মানে চাঁদের আলো পড়ে চকচক করে যে সেরকম। সে খুব অবাক হয়ে খেয়াল করলো এই যে শ্বেতাঙ্গ মহিলাটা হঠাৎ করে চেহারাটার ভাবটা আরো কৃষ্ণাঙ্গ মহিলার মতো প্রকট হয়ে উঠল, এবং মানে সে থতমত খেয়ে গেছে, এটি আসলে বুঝতে পারতেছে না। তারপর দেখলো মহিলাটা হাতটা সামনের দিকে একটু বাড়ালো, দেখলো হাতের আঙুলের নখগুলো একদম সূচালো, একদম সূচালো। তখন সে হঠাৎ করে কেঁপে উঠে ভাবতেছে যে কি, তার হাতটা অটোমেটিকলি তার কোমরের কাছে চলে গেছে, যে তার গানের দিকে। তো সেই সময় ওই মহিলা তাকে বলতেছে, ইউ হ্যাভ মেড এ রং চয়েস। এই সময় সে তুম করে একটা গুলির শব্দ শুনল, প্রচন্ড জোরে, এবং সে গুলির শব্দটা শুনে এরই ছিটকে পড়লো একপাশে, মানে পাশে পড়ছে, প্রচন্ড ভয় পেয়েছে, নিস্তব্ধতার মধ্যে গুলির শব্দ, তিলিম করে গুলির শব্দ, সে ছিটকে পড়ছে পাশে। পাশে সে দেখলো, যেটা দেখলো সেটা দেখে সে প্রচন্ড রকমের ভয় পেল এবং অবাক হলো, এরকম অবাক সে কখনোই হয় নাই। সে দেখলো যে সেই যে মহিলাটা দাঁড়ায় ছিল সে একটা লাফ দিল পাশে, এবং মানে ওই গুলির শব্দের সাথে এগুলো খুব দ্রুত ঘটছে, একটা লাফ দিয়ে পাশে পড়লো, এবং সে যখন লাফটা দিছে ঠিক বাতাসের মধ্যেই সে একটা কালো রঙের প্যান্থারে পরিণত হলো, কালো রঙের একটা লেপার্ডে, এবং সে খুব দ্রুত লেপার্ডটা দৌড়ে সে বনভূমির মধ্যে ঢুকে গেল। তো এরই থরথর করে কাঁপতেছে, তার হাতে তার নিজের হ্যান্ডগানটা বের হয়ে আসছে, সে চিন্তা করছে কি করবে, এবং সে সাথে সাথে তার কোমর হাতাচ্ছে ফ্ল্যাশ লাইটের জন্য, তার ফ্ল্যাশ লাইটটাও আছে। এই সময় দেখলো বাতাসে আরেকটা ফাঁকা ফায়ার হলো, এবং সেই গুলির প্রচন্ড শব্দ, মানে এবং একটা ফুলকি উঠছে দূর থেকে, এবং তারপর সে দেখলো যে ফাঁকা ফায়ার করে তার কাছে চলে আসতেছে, তাকে ওখান থেকে সাউন্ড দিতেছে, মানে একজন যে ওই বলে আর ইউ ওকে বলে সামনে আসছে। তো এডি উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ায় ফ্ল্যাশ লাইট মারলো, দেখলো যে ওখানে 2-3 জন গার্ড, তারা সেই তাদের যে সেই সাফারিটি ওখানকার, সেখানকার 2 জন আসলো। এডি উঠে বসলো, ইয়াস আই এম ওকে, হোয়াটস রং, হোয়াটস গোয়িং অন, সে জিজ্ঞেস করতেছে। তো তারা বলতেছে যে তুমি তাড়াতাড়ি আসো আমাদের সাথে, পরের কথা পরে। তাকে নিয়ে গেল, কোনো কথা নেই, তারা কোনো কথা বলতেছে না, এডিকে নিয়ে গেল, এবং একজন তার হাত ধরে রাখছে, নিয়ে আসলো, নিয়ে এসে তাকে একদম মানে পুরো জায়গাটাকে মানে পুরো জায়গাটা তাকে নিয়ে পারল। এবং এডি দেখতেছে যে ওই সময় তাকে যখন নিয়ে আসতেছে এই বনভূমি পার হওয়ার সময় বাকি যে দুইজন গার্ডের মধ্যে ওই দুইজন গার্ডের মধ্যে কিন্তু তিনজন গার্ডের মধ্যে দুইজনই কৃষ্ণাঙ্গ আর একজন হচ্ছে সাদা, এবং তারা পিছন ফিরে বারবার দেখতেছে। তাদের হাতে কিন্তু তাদের বন্দুক, একদম লোডের বন্দুক, এবং পিছন ফিরে বারবার দেখতেছে, এদিক ওদিক তাকাচ্ছে হাতে ফ্ল্যাশ লাইট। এরকম করতে করতে তাকে নিয়ে সেই তৃণভূমিতে বেরোলো যেখানে ঘাস, সেই সময় তারা ওই বাকি দুইজন যে তারা ফিরে তাকাচ্ছে, এবং তারপরে তারা সরাসরি তাকে নিয়ে গেল সেই তারা দেখলো যে সেখানে তারা একটা এসইভি নিয়ে আসছে, মানে খোলা এসইভি যেটাকে আমরা জিপ গাড়ি বলি, সেটাতে উঠায় ফেললো তাকে। এডিকে উঠায় তাড়াতাড়ি তারা চলা শুরু করলো। চলার সময় তখন এডি জিজ্ঞেস করলো ওখানে যে শ্বেতাঙ্গ যে লোকটা ছিল তাদের দলনেতা যে তিনজনের মধ্যে, তাকে জিজ্ঞেস করলো, বললো যে মানে কি সমস্যা, কি আমি এখানে কি দেখলাম আর কি। তো সেই যে শ্বেতাঙ্গ সে আবার সাউথ আফ্রিকান, ওখানে নেটিভ, সে বলতেছে যে আপনি রুল ভাঙছেন, ইউ শুডন্ট হ্যাভ ডান দ্যাট, মানে তো আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখান থেকে যাওয়ার জন্য না, বের হয়েছেন কেন। সে বলতেছে, সে এডি বলতেছে স্টপ দ্যাট ক্র্যাপ, আমি কি দেখছি সেখানে। বলে না 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 সেটা না, আপনি আমাদের জন্য বড় একটা রিস্কে ফেলছেন, আমাদের ইন্স্যুরেন্স আছে, আমাদের সমস্যা হয়ে যাবে এখানে। বলতে বলতে তাকে নিয়ে আসে, আনার পরে ওই লোকটা তখন তাকে বলে তাদের যে একটা আলাদা ক্রল ছিল যেখানে অফিস রুমের মতো, সেখানে তাকে বলে যে আপনি কি, মানে তাকে অনেক বকাবকি করে যে কেন বের হয়েছেন আপনি, আমাদের কত বড় রিস্ক, এটার জন্য আপনাকে পেনালাইজ করতে পারি আমরা, হ্যাঁ আপনাকে পেনালাইজ করতে পারি, আপনি আমাদের রিস্কে ফেলছেন, আপনার যদি কিছু হতো এটা আমাদের ইন্স্যুরেন্স ক্লেম করতে পারতো, আমাদের লোক আসতো না। তো এডি তখন সরি বলে, বলে যে আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারি নাই, আমার মতো আমি বের হয়ে গেছি, আমার কিউরিয়াসিটি খুব বেশি ভর করছিল। উইচিস বলে যে হ্যাঁ আপনাদের মতো কিউরিয়াস মানুষের জন্যই সমস্যাগুলো হয় আমাদের এখানে, তারপরে কোন একটা সাফারি এলাকা বদনাম হয়ে যায় এবং আমাদেরও হয়তো আপনার জন্য। তো এডি বলে যে কি ব্যাপার, আমি কি দেখলাম, আমি কিন্তু একটা স্ট্রেঞ্জ জিনিস দেখছি, তোমরাও দেখছো নিশ্চয়ই, নাহলে গুলি কেন করছো তোমরা। তখন লোকটা বলে যে তোমাকে একটা ঘটনা বলি, এডিকে বলে যে আপনাকে একটা ঘটনা বলি, ঘটনাটা হচ্ছে যেটা এই যে আপনারা দেখতেছেন যে পাশে ফরেস্ট, আপনাকে যেতে মানা করলো দিনের বেলাও, কিন্তু আমরা কাউকে নেই নেই ওই জায়গায়, ওই জায়গাটা কিন্তু আসলে কার্সড, এটা মানে হন্টেড, যেটি বলেন হন্টেড কার্সড। তো এডি বলে যে কিভাবে কার্সড, তখন বলছে কার্সড হচ্ছে এইখানে একটা নারীকে দেখা যায়, বিশেষ করে একটা শ্বেতাঙ্গ নারী, সে আসলে শ্বেতাঙ্গ ঠিক না, সে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গর মিশ্রণ একটা নারী। তো কিরকম, তো এডি বলে কিরকম, মানে এটা কেমন কথা, এটা আমি তো জীবনে শুনিনি এই ধরনের ঘটনা। বলে এটা হচ্ছে এইখানে একটা সময় একটা ইংলিশ ফ্যামিলি থাকতো আজ থেকে শত বছর আগে, যখন নাকি এখানে কলোনি ছিল তখন থাকতো, এবং তাদের মধ্যে অনেক সেই ফ্যামিলির সাথে ফ্যামিলি থাকতো, বিকজ অফ লাইক তাদের এখানে কার্যক্রম ছিল, তারা এখানে সরকারের কাজেই আসছিল এখানে। তো সেইখানকার যে মহিলা, সে খুব গ্রিডি ছিল, খুব লোভী ছিল সে। তো সে তার ইংল্যান্ডে কিছু সম্পত্তির প্রাপ্তির জন্য বা তার কিছু স্বার্থসিদ্ধির জন্য এইখানকার একজন নায়াঙ্গার সাথে কথা বলে, যারা নাকি জাদু করে আর কি, এখানকার উইচ ডক্টর যারা ম্যাজিশিয়ান, এরকম একজনের সাথে সে কন্ট্যাক্ট করে, কথা বলে, এবং সেই উইচ ডক্টর তাকে বলে যে এইখানে অনেক রকমেরই কিছু আছে, তোমাকে আমি হেল্প করতে পারি অনেক কিছু নিয়ে, বাট আমি তোমাকে করব না। তো সেই শ্বেতাঙ্গ মহিলা অনেক ভাবে তাকে কনভিন্স করে, সেই উইচ ডক্টরকে বা জাদুঘরকে অনেকভাবে সে কনভিন্স করে তাকে কাজ করে দেওয়ার জন্য। তখন সেই জাদুঘর তাকে বলে, তুমি যখন এই কাজটা করবা, তুমি কিন্তু ইউ উইল মেক এ প্যাক উইথ দ্য ডেভিল, মানে মানে ইসে বলে আর কি, তাকে বলে যে শয়তানের সাথে তুমি ডিল করবা তুমি, এবং সেটা কিন্তু খুব ভালো হবে না, এই ইভিল স্পিরিট উইল ইট ইউ, তোমাকে খেয়ে ফেলবে। তখন সেই মহিলা কিন্তু এটা কেয়ার করে না। তো যাই হোক, মহিলাকে তখন সে কালো জাদুকর একটা রিচুয়ালের কথা বলে, সে রিচুয়ালটা তাকে করতে হবে। তো সেই কালো জাদুকর বিশাল তার কাছে এসে তার জন্য একটা উপঢৌকন চায়। তো ওই মহিলা বিশাল কিছু পাওয়ার জন্য, কারণ ইংল্যান্ডে তাদের বিশাল প্রপার্টির ব্যবস্থা ছিল বা ব্যাপার স্যাপার ছিল, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার ছিল, তো সেগুলো পাওয়ার জন্য সেও এখানে বেশ কিছু টাকা পয়সা, সে কন্টেস্টে কিছু না, মানে ইংল্যান্ডের কন্টেস্টে এখানে কিছু না, সে ব্যয় করে। তো এই জাদুকরকে দিয়ে সে কাজ করাতে, জাদুকর তার জন্য একটা কৃষ্ণাঙ্গ মহিলাকে নিয়ে আসে সেখানে, কৃষ্ণাঙ্গ মেয়েকে, কুমারী মেয়েকে নিয়ে আসে। আনার পরে সেখানে রিচুয়াল পারফর্ম করে সেই সাদা শ্বেতাঙ্গ মহিলাকে দিয়ে আর কৃষ্ণাঙ্গ মহিলাকে দিয়ে, এবং জাদুকর বলে যে এই যে মেয়েটার ওপরে অপদেবতা ভর করবে এবং তা সে তোমার উপরে ভর করবে, তোমরা এক হয়ে যাবা ফর দ্য টাইম বিং, এবং তোমরা অনেক কিছু
তখন তোমার অনেক কিছু হয়ে যাবে কাজ, তুমি যা যা অনেক কিছু করতে পারবা, তোমার যা যা প্রয়োজন এরকম কিছু। তো এরকম কিছু ব্যাপার ঘটে। তো কোন এক এরকম পূর্ণিমার রাতে সেই জাদুকর তাকে ওই জঙ্গলের মধ্যে ওই জায়গাটার মধ্যে যে তার সাথে সেই রিচুয়াল পারফর্ম করে। যাই হোক, এই রিচুয়াল পারফর্ম করার পরে নাকি ওই মহিলা চেঞ্জ হয়ে যায় অনেক, যে শ্বেতাঙ্গ মহিলা ছিল তার আচার আচরণ কথাবার্তা অনেক চেঞ্জ হয়ে যায়, তার হাজবেন্ডও তাকে চিনতে পারত না এবং সে পাগলের মতো হয়ে যায়, সে বাসা থেকে বের হয়ে যেত রাতের বেলা। এবং ইন দ্য মিনটাইম দেখে যে তারা ওই ওখানে যে তাদের যে সম্পত্তি সংশ্লিষ্ট ব্যাপারগুলো ছিল ইংল্যান্ডে, সেগুলো কিন্তু দেখে যে তার ওই ফ্যামিলি মানে ওই লোক ওই মহিলার হাজব্যান্ড ফ্যামিলি দেখে যে সেগুলো সবই তারা পাইছে ওখানে, দে হ্যাভ রিসিভড দ্যাট, তারা ওখানে পেয়ে গেছে অটোমেটিকলি। এই মহিলা এখান থেকে আর নিষ্কৃতি পাচ্ছে না এবং দিনে দিনে সে ওয়ার্স্ট অবস্থায় চলে যাচ্ছে। তো সেই শ্বেতাঙ্গ ভদ্রলোক যিনি ওখানে মানে কাজ করতেন থাকতেন, তিনি অনেকভাবে চেষ্টা করেন, তিনি সেই জাদুকরকেও ধরে নিয়ে আসেন, বলে যে তোমাকে কিন্তু আমরা বিচারের আওতায় নিয়ে আসবো, আমাদের সরকারের লোক দিয়ে বিচার করবো। তো জাদুকর তো কোনো পাত্তাই দিত না, তারা অন্যরকম, সে হাসতো, সে বলে যে তুমি আমাকে যে শাসাইছো এর জন্য তোমাকে আরো বিপদের সম্মুখীন হইতে হবে। তো একদিন রাতের বেলা সেই মহিলা নাকি বাসার থেকে বের হয়ে হেঁটে জঙ্গলে চলে যায়। তো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে বের হয় ভদ্রলোক যে তার হাজবেন্ড, এবং দেখা যাচ্ছে যে শেষ রাতের দিকে মানুষ চিৎকার চেঁচামেচি শুনে, একটা আত্মচিৎকার শুনে, এবং যখন যায় তখন সেই সাদা লোকটাকে মানে শ্বেতাঙ্গ লোকটাকে মৃত অবস্থায় পায় পানির পাশে, ওই খালের পাশে পড়া দেখে। আর ওই মহিলাকে আর খুঁজে পায় না, সে মোটামুটি পুরাই ভ্যানিশড, তাকে আর খুঁজেই পায় না, তার কোনো ট্রেসই পায় না তার কেউ। তো বিভিন্ন ভাবে এটা নিয়ে তারা খোঁজখবর করে এবং তারা পরবর্তীতে ধারণা করে তাকে কোনো বন্য প্রাণী খেয়ে ফেলছে বা মেরে ফেলছে। তো আস্তে ধীরে সেই ফ্যামিলি তো ওখান থেকে মানে ই হয়ে যায়, তাদের তার নাই, তারা লোকটা মারা গেছে, মহিলাটাই লোকটার সেই বডি চলে যায় ইংল্যান্ডে। তো মহিলাটাকে আর পাওয়া যায় না। তো যাই হোক, এরপর থেকে অনেক বছর ওই এলাকাটা ওরকমই থাকে, ওখানে মানুষ উদ্ভট জিনিস দেখা শুরু করে। তার মাঝে ওই মহিলা শ্বেতাঙ্গ মহিলাকে নাকি রাতের বেলা মানুষ দেখতে পেত এবং সে নাকি মানুষকে ডেকে নিয়ে যেত এই ফরেস্টের ভেতরে জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায়, এবং তাকে যাকে নিয়ে যেত তাকে পাওয়া যেত না, তাকে হয় মেরে ফেলতে সে নাহলে পানিতে তার লাশ পাওয়া যেত, এরকম ব্যাপার সেটা ঘটত। তো অনেকেই সেটা বলতো যে কার্স মহিলা আর কি সেই জায়গার, এবং এই জন্য ওই জায়গাটাকে মানুষ পরিহার করে যায় না। এমনকি সেখানকার যারা নেটিভ ছিল তারাও নাকি ওই জায়গাটাকে এড়ায় চলে এবং তারা সেই জায়গাটাতে যেত না, এবং তারা গেলেও অনেক রকমের ই চর্চা করতো সেখানে, তাদের মতো মানে ব্যবস্থা নিয়ে তারা যেত, যেগুলো যেত না। এবং অনেকেই বলে যে সেই যে জাদুকর ছিল তার সে এবং তার তার পরবর্তী যে ডিসেন্ডেন্ট তারাও নাকি মানুষ হিসাবে এক হয়ে যেতে পারে, একজন ওদের বিলিভ আর কি, সেখানকার বিলিভ যে তারা একজন আরেকজনকে সেই পুরানো তার পূর্বপুরুষকে তার ভেতরে নিয়ে নিতে পারে আর কি, তাদের ভেতরে এরকম একটা আছে পূর্বপুরুষের সোলটাকে তারা নিয়ে আসতে পারে একসাথে, একসাথে এক হয়ে যেতে পারে তারা। তো তারা এটা বিলিভ করত, উইচ ইজ তাদের বিলিভ। তো এই এই ব্যাপারগুলা এই এরিকে বলা হয়, সেই যে ভদ্রলোক ছিল সেখানকার ইনচার্জ সে বলে। তো এরি শুনে বেশ অবাক লাগে তার কাছে এবং স্টোরিটা বেশ ইন্টারেস্টিং লাগে। তো সে বলে যে তাহলে তোমরা যে এখানে সাফারি ক্যাম্প করছো, বলে আমরা তো করছি, আমরা তো কাউকে যেতে দিই না, আমরা ওখানে বলি ওখানে যাওয়া যাবে না, ওখানে আমরা দিনের বেলাও ওখানে কাউকে নেই না, আমরা এই দিকটা তাদেরকে দেখাই ঘুরাই ফিরাই এরকম, এবং সাধারণত যায় না। অতীতে মানুষ হয়তো এক সময় এখানে দুর্ঘটনার শিকার হয়েছে একটা দুইটা, বাট এগুলো আমাদের ইসের ব্লেমের মধ্যে পড়ে না। তো আমরা কিন্তু খুব কেয়ারফুলি এই সাফারি ক্যাম্প রান করি, এখানে আমরা এগুলো হইতে দিই না। তুমি একটা কিউরিয়াস মানুষ, তুমি বের হয়ে ওখানে চলে গেছো এবং এটার কিন্তু পরবর্তীতে দেখবা তোমার মধ্যে কোনো কনসিকোয়েন্সেস আসতে পারে। তো যাই হোক, ওই ঘটনা শুনে এডি ওই দিন রাত পার করে। তো এই তৃতীয় দিন রাতের বেলা এডিদের থাকার পালা, ওই দিন তারা তাদের কটেজে ফিরে গেছে মূল যেখানে তাদের যে ফ্যাসিলিটি থাকার। তো সেখানে যখন নাকি রাতের বেলা তারা ঘুমাইছে, এডি নাকি রাতের বেলা তার দরজার মধ্যে নক শুনতে পায়, মানে তার রুমে দরজায় নক হচ্ছে এবং ঠক 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 ঠক। তো তার ওয়াইফ তাকে বলে, ভিকি বলে যে এই দরজায় কে আসছে, রুম সার্ভিস মনে হয়। এডি যে দরজা খুলে দেখে কেউ নাই, পুরা ফাঁকা, মানে ওই করিডোরের মধ্যে কোনো মানুষ নেই, এবং করিডোরটা কিন্তু খোলা করিডোর ছিল, মানে বের হলে একটা বারান্দার মতো আর কি। বের হয়ে দেখতেছে সামনের কম্পাউন্ডে মানুষজন নাই, কিছু নেই, আবার দরজা লাগায় দেয়। তো এরপরে ওরা যখন আবার শোয়, আবার নাকি দরজায় নক হয় এবং এডি জিজ্ঞেস করে হুজ দেয়ার, তখন নাকি ওই পাশ থেকে ওই যে নারী কণ্ঠ শুনছিল সেই নারী কণ্ঠ শুনে এডি ওপেন দ্য ডোর, এবং এই কণ্ঠ নাকি এডির সাথে তার ওয়াইফও শুনছে এবং তারা খুবই ভয় পেয়ে যায়। এবং এরপর থেকে এডি মাঝে মাঝে ঘুমানো, এরপর দিন তারা চলে আসে ওই জায়গার থেকে। বাট এই দিনে কি এরপর থেকে ঘুমাইলে তার মধ্যে অনেক রকমই হইতো, দুঃস্বপ্ন দেখত এবং সে দাঁত মুছ খেঁচায় উঠতো, তার খুব খারাপ অবস্থা হইতো। তো এডিকে পরবর্তীতে তারা, এডি যখন ইংল্যান্ডে ফিরে যায় তখন সে ওখানে যে চার্চে যায় এবং সেখানে এক ফাদারের সাথে কথা বলে, তাকে সে ফাদার দেখে, দেখে দেখে বলে যে তোমার মধ্যে ডিমোনিক পজিশন আসা শুরু করছে, তোমাকে আমাদের এক্সোসিজম করতে হবে, দেখা যাক। এডির উপরে নাকি এরকম অনেক রকম ট্রিটমেন্ট তারা করে। যাই হোক, এডি এবং ভিকিকে পরবর্তীতে আবার সাউথ আফ্রিকায় ব্যাক করতে হয়, কারণ তাদের এই যে পূর্বপুরুষের যে ব্যবসা ইত্যাদি ইত্যাদির জন্য, তো সেগুলোর জন্য তারা ব্যাক করে অন্য জায়গায়, মানে মানে ডিফারেন্ট জায়গায়, তারা তো ওই জায়গার কাছেও না। সেখানেও নাকি এডি উল্টাপাল্টা জিনিস দেখত এবং সেখানে এসেও তারা ওই চার্চে এসে ফাদারের কাছ থেকে হেল্প নিছে। তারপরও উদ্ভট উদ্ভট জিনিস এডি এরকম দেখে, এবং এডি নাকি অনেক সময় রাতের বেলা দেখে যে সে যখন বাসায় ফিরে তার সামনে, তার গাড়ির সামনে দাঁড়ায়, এরকম দাঁড়ায় যেত, এডি তখন সাথে সাথে সে তার মতো সে সৃষ্টিকর্তাকে স্মরণ করতেই করতে এবং অনেক রকম বিপদ থেকে সে বেঁচে গেছে এবং সে ভয় পেত। তো এরপর থেকে এডি রাতের বেলা কোথাও গেলেই সে মানে চেষ্টা করতো, মানে দিনের বেলা কোথাও গেলে চেষ্টা করতো সন্ধ্যার মধ্যে ব্যাক করে আসতে। তো সন্ধ্যা হয়ে গেলেই তার জন্য এটা ভয়েরই দাঁড়ায় এবং সে প্রায় উল্টাপাল্টা ভয়ের এই ধরনের জিনিসপত্র ঘটে। এবং তার যে এখনো যে সে যে বাসায় থাকে, এই বাসার আশেপাশের প্যারামিটারের মধ্যেও নাকি অনেক সময় সে ভয় পায়, তার কাছে মনে হয় তার আশেপাশে ওই মহিলাটা আছে। তো এই কারণেই এডি আসলে ওই যে ওই দিন যখন চলে আসছে এই দোকানটাতে এবং এসে রোমেলের দোকানে সে দাঁড়ায়, সে মোটামুটি মানে ভয় পাইতেছিল, সে আর রাতের বেলা একা ব্যাক করতে যাচ্ছিল না, কারণ তার যে রাস্তাটা বাসায় ব্যাক করা সেটা মোটামুটি একটা নির্জন রাস্তা। তো যাই হোক, রোমেলকে এইসব ঘটনা বলার পর রোমেল খুবই মানে ইন্টারেস্ট ফিল করে এবং সে রোমেল নিজেও খানিকটা ভয় পেয়ে যায়। তো রোমেল তাকে বলে যে ইউনো হোয়াট, আমার তোমাকে আমার গাড়িতে নিয়ে চলতে মানে আমার নিজেরই ভয় লাগতেছে, সো এক কাজ করি, তুমিও তোমার ট্রাক নিয়ে চলো, আমি আমার গাড়ি নিয়ে চলি, একসাথেই যাই দুইজন, অসুবিধা নাই, আমি তুমি তোমার মতো চলে যাও ওইটুক রাস্তা, আর আমি আমার মতো আমার বাসায় ব্যাক করে চলে আসবো, আমি আসলে তোমার বাসা পর্যন্ত আর যেতে চাচ্ছি না। তো এডি হেসে দেয়, হেসে দেয় বলে আসলে তুমি তো আরো বড় চিকেন দেখা দেয় আমার থেকে। তখন বলে যে না না, আসলে চিকেন না, আসলে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে তোমার। যাই হোক, তারপর তারা যখন স্টোর ক্লোজ করে রোমেল এডিকে নিয়ে তার সাথে যায়। রোমেল আসলে ওই দিন সাহস করে আর কি সে যায়, এডির একদম বাসা বন্ধই যায়, আসলে এডির বাসাও যে জায়গাটা সেই জায়গাটাও বেশ নির্জন। তো রোমেল যখন নাকি এডিকে তার বাসা বন্ধ এগিয়ে দিয়ে তার গাড়ি নিয়ে ব্যাক করে আসতেছিল, তার কাছেও ভয় লাগতেছিল, সে এডিকে ওয়েভ করে চলে আসে এবং তারা মোটামুটি নাম্বার এক্সচেঞ্জ করে, কথাবার্তা হয়। তো যাই হোক, সে ব্যাক করে রাতের বেলা আসে। তো রোমেল যিনি, তিনি বলছেন যে রাতের বেলা তার কাছে বেশ ভয় লাগতেছিল এডিকে ড্রপ করে আসার সময়, কারণ বিশেষ করে একটা রাস্তা দিয়ে সে আসতেছিল, সেই রাস্তার দুই পাশটা বেশ গাছগাছালি, তার কাছে বারবারই মনে হচ্ছিল যে এডি যেরকম বলছে এরকম রাস্তার সামনে সে কিছু একটা দেখে ফেলবে, কিন্তু মানে আল্লাহর রহমতে সে কিছু দেখে নাই। তো রোমেল বাসায় চলে আসে, মানে সাবধানে চলে আসে এবং তার মতো সে বাসায় ফিরে। তো রোমেল বলছে যে ওইখানে আরো অনেক এরকম ঘটনা, এডির ঘটনা ছাড়াও সে এরকম আরো অনেক ছোটখাটো অন্যান্য রকমের ঘটনা সে শুনছে। সে বলছে যে এখানে কিন্তু অনেক রকমের ঘটনা আছে এবং আমি আপনাকে আস্তে ধীরে আরো কিছু শেয়ার করব। তো যাই হোক, এরকম কিছু ঘটনা আমি যদি পাই আপনাদের সাথে আবারও শেয়ার করে ফেলব। আজকে এই এডির কাহিনীটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন, কমেন্টে জানাবেন, আর কমেন্ট করবেন, মেইলও করতে পারেন। আর আপনাদের কাছ থেকে আশা করছি আপনাদেরও যদি কোনো কাহিনী থাকে আমাদের সাথে শেয়ার করে ফেলেন এবং আমরা চাইব যে আপনারা কাহিনী পাঠান, আপনাদের কাহিনীগুলো আপনাদের কাছেই শেয়ার করব আমার মতো করে এবং আশা করি আপনারা সেগুলো এনজয় করবেন। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধু কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম আপনাদের জন্য আরো একটি স্পেশাল ঘটনা নিয়ে এবং সেটি শেয়ার করবো এখন, যেটি আমাদের সাথে শেয়ার করেছেন রাজীব রায়হান মেরিল্যান্ড বাল্টিমোর থেকে, এবং তিনি তার খুব ক্লোজ একজন বন্ধু যার নাম হচ্ছে জেক মিলার, জেক মিলার একটা কাহিনী আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমি সেটা আপনাদের কাছে শেয়ার করব আমার মতো করে। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার কাছে কিন্তু বেশ লেগেছে ঘটনাটা। তো জেকের কথায় চলে আসি, জেক হচ্ছে মেরিল্যান্ড নিবাসী একজন মানুষ এবং সে সেখানেই থাকত এবং ওখানেই পড়াশোনা করেছে। পড়াশোনা শেষে সে তার জবের কারণে তাকে যেতে হয় নিউ অরলিন্সে এবং সে সেখানে বেশ লম্বা সময়ের জন্যই যায়, কারণ তাকে সেই জবে সে নতুন জয়েন করেছে এবং তার ওখানেই জয়েন করতে হবে, ইন্টারভিউতে সেরকমই বলা হয়।
তো যাই হোক, জেক চলে যায় নিউ অরলিন্সে এবং সেখানে গিয়ে মোটামুটি একটা মানে সময় সে কাটানো শুরু করে। প্রথম দিকে সে কয়েকদিন ওখানকার ছোট মোটেলে বসবাস করে এবং মোটেল থেকে পরবর্তীতে সে একটা বাসা রেন্ট করে, মানে লিজে নেয়। যেখানে নেয় বাসাটা তার বেশ পছন্দ হয়, কারণ বাসাটা বেশ পুরনো একটা বাড়ি, মানে বেশ পুরনো, অনেক পুরনো একটা বাড়ি। বাসার আশেপাশে নেইবারহুড ডেন্সিটি অনেক কম, মানে এক একটা বাসার দূরত্ব বেশ বেশি, মানে আশেপাশে যে বাড়িগুলো আছে প্রত্যেকটা বাড়ি অর্গানাইজ ভাবেই করা, কিন্তু দূরত্ব অনেক বেশি। আর বাসার মানে পেছনে একটা বড় সুইমিং পুল আছে, বেশ বড় একটা সুইমিং পুল, এবং সুইমিং পুলটা বোধ হয় যে সেই পুরনো বাড়ির সাথেই তৈরি করা হয়েছিল, এবং মানে খুব সুন্দর করে মানে স্লোপ করে তৈরি করা, আর পাথরের বাধাই, মানে বোঝা যাচ্ছে যে পাশের যে বাধাইগুলো টাইলস না, পাথরের বাধাই করা পাড়টা, আর খুব সুন্দর, মানে অসাধারণ লাগছে তার কাছে যে এত বড় একটা সুইমিং পুল বাসার পেছনে। তবে এটাকে মেনটেন করে রাখতে হবে বোঝা যায়, কারণ যারা এটা লিজের জন্য করছে তারা মেনটেন করে রাখছে এত বড় বাসা, এত বড় সুইমিং পুল, এবং ভাড়াও মোটামুটি যে খুব বেশি তা না, মোটামুটি একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এটার ভাড়া ছিল। তো যাই হোক, যে এগুলো ব্যাপার খুব পছন্দ করে, বিশেষ করে এই যে বাসাটা যে একটু দূরত্বে সব বাসাগুলো, এটা তার খুব ভালো লাগে, কারণ সে ক্লামজিনেসটা খুব একটা তার পছন্দ না, মানে আশেপাশে সবসময় চাইতো একটু খোলামেলায় জায়গা থাকতে। আর নিউ অরলিন্সের এই জিনিসটা তার খুব পছন্দ হয়েছে যে এইটা অনেকটা মানে আর কি নাতিশীতোষ্ণ অঞ্চল, মানে সাব ট্রপিক্যাল ওয়েদার, গরমও না ঠান্ডাও না, মানে এমন একটা সুন্দর ওয়েদার যেখানে সে থাকতে চাইতো সবসময়। তো যে মনে মনে ঠিক করে যে আমি পারলে এখানেই শিফট করে ফেলবো এই এলাকায়, মানে দেখি আগে কেমন অবস্থা। যাই হোক, বাসা ভাড়ানোর পর যে তার মতো প্রয়োজনীয় শপিং গুলো করে, যা যা দরকার বাসায়, তো সেগুলো সে নিয়ে আসে বাসায়, এখানে লোড করায় মানুষ দিয়ে, তো সেটেল হয়ে যায় বাসায়। তো প্রথম দিন সন্ধ্যা জেকের বাসায়, ওই দিন সে আর অফিসে যায় নাই, আর সে অফিস থেকে ছুটি নিয়েছিল যেহেতু, মানে সে বলছিল যে সে মানে হি হ্যাজ টু মুভ। তো বাসায় সে সবকিছু রেডি করে সন্ধ্যার পরে যে কাজ করছে, হাঁটছে, হেঁটে এটা ওটা করছে, বাসা গোছানো প্রায় কমপ্লিট, কারণ যারা জিনিস নিয়ে আসছিল সে একটা এজেন্সিকে ভাড়া করছিল যারা এসে দিয়ে যাবে জিনিসপত্র ইউহল ট্রাকে করে এনে, তো ওরা এসে সেট আপ করে দিছে জেককে, কিন্তু তারপরও টুকিটাকি সেট আপ তো নিজের করতে হয়। তো সেগুলো করে সে হাঁটতেছে, সে মানে দেখতেছে বাসার অবস্থা কি, টুকিটাকি জিনিস বোঝাচ্ছে, তারপর চিন্তা করলো যে যাই কিচেনে যাই কফি বানাই। তো তার ওখানে কফি সেট আপ টেট আপ কিনছিল, তো ওগুলো মোটামুটি আরো ভালোভাবে সেট করে সে কফি বানায়। তো কফি মাগ নিয়ে জেক চলে আসে বারান্দায়, বারান্দায় এসে বসে সে তাকায় আছে পুলের দিকে, কফিতে একটা করে সিপ নিচ্ছে, তাকায় দেখতেছে যে পুলটা টল টল করতেছে, আর সন্ধ্যা হয়ে গেছে, আকাশে চাঁদ উঠছে, মানে আলো মিলাই গেছে, চাঁদটা উঠছে ঠিক বাসার সামনের দিক থেকে, তো চাঁদের আলো এসে পড়ছে একেবারে পুলের মধ্যে, মানে একটা অন্যরকম সৌন্দর্য তার কাছে, মানে বেশ বেশ লাগলো দেখে যে চাঁদের আলোটা পানিতে পড়ে টল 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 করতেছে, এবং সুইমিং পুলটার নিচে অনেক দেখা যাচ্ছে অনেক পোলের নিচে সাদা কালার করা থাকে, অনেকে নীল কালার করে রাখে, মানে ডিফারেন্ট টাইপ অফ একটা কালার গ্লো করে, এটা হচ্ছে কি যে পাথরের যে বাঁধাই করা পাটটা সেটার একটা কালার আসতেছে। তো তার কাছে একটু অন্যরকম লাগতেছে দেখে, ক্লাসিক, মানে অনেকটা ইউরোপিয়ান একটা ফ্লেভার তার কাছে লাগতেছে। যাই হোক, যে এগুলো খুব বেশ পছন্দ করতো, তো যে কফি খাচ্ছে আর তাকায় আছে আর দেখতেছে, তার মাথায় এখন নাই, অনেকে আছে টিভি ওরিয়েন্টেড পিপল, দেখ সন্ধ্যার পর টেলিভিশন দেখে, সেই সময় মানে এটা স্টোরি হচ্ছে 2000 সালের দিকে, তো সেই সময় এখন যেমন মানুষ ইন্টারনেটে বেশি ব্যস্ত থাকে, তখনকার সময় কেবল টিভিতে ব্যস্ত থাকতো বেশি, মানুষ দেখো তো HBO দেখতেছে, পেপার ভিউ দেখতেছে এগুলা, বাট অ্যাকচুয়ালি যে এগুলোতে খুব একটা আগ্রহ ছিল না, সে তার নিজের টাউনে থাকতেও সন্ধ্যার পর কফি শপে চলে যেত, যে কফি খেত বন্ধুদের সাথে দেখা করতে ইত্যাদি ইত্যাদি। তো এখানে তার সময় কাটানোর জন্য কিন্তু এখনো কোনো বন্ধু হয় নাই, তো এইটা তার কাছে একটা ব্যাপার, সে জাস্ট দিনের বেলা বন্ধু কয়েকজনকে ফোন করছে, কথা বলছে, এরকম এরকম আর কি, বাট তার এখানে বন্ধু হয় নাই এরকম সময় কাটানোর মতো। তো প্রকৃতিটাকে খুব এনজয় করতেছে, সে তাকায় দেখতেছে যে সেই পুলের পানিতে চাঁদের আলো পড়ে টলমল করতেছে পুলের পানি, খুব মানে অন্যরকম লাগতেছে। যে চিন্তা করতেছে যে আমি নামবো নাকি পুলে, সারাদিন তো এগুলাতেই গেল, বাসা গোছানোতে, ওই যারা জিনিসপত্র আনছে ওদের সাথে টুকিটাকি দৌড়াদৌড়ি করছে এসে। তো চিন্তা করতে করতে চিন্তা করলো, না আরেকটু পরে, মানে আরেকটু রাত হোক, আমি মানে নামবো পুলে, নামবো, ওয়াই নট ট্রাই দ্য পুল, কারণ এটা তাকে বলা হয়েছে বাসা থেকে যে তোমাকে পুল মেনটেন্সের দায়িত্ব কিন্তু তোমার, তোমাকেই মেনটেন করতে হবে, এটার জন্য তারা তাকে সব নাম্বার ইত্যাদি ইত্যাদি দিয়ে রাখছে। সো তারা বলছে যে মোর অফেন তারা এই কাজটা করে, পুল মেইনটেন্স করে, মানে ক্লিন আপ ইত্যাদি ইত্যাদি, মানে মোটামুটি এভরি কাপল অফ উইকস যদি তুমি এটাকে র্যান্ডমলি ইউজ করো তোমাকে এটা ই করতে হবে। আবার ওখানে রিসাইকেলেবল ই আছে, ওখানে যে পানিটাকে রিসাইকেল করার সিস্টেম আছে। তো যাই হোক, এই জিনিসগুলা মানে মোটামুটি ওকেই মেনটেন করতে হবে আর কি। তো ও চিন্তা করতেছে যে যে সন্ধ্যার পর নামবো, যেহেতু আমি এটা এটা এফোর্ড করতেছি, আমাকে এটার জন্য পে করতে হবে, তো সুতরাং আমি পুলে নামবো সন্ধ্যার পরে। তো কফি টফি খেয়ে যায় ঘরের মধ্যে কাজকর্ম করে, তারপর সে আসে। তো যখন পুলে নামার চিন্তা করে আসছে, সে এবার সে একটা সুইমিং কস্টিউম পরে আসছে, পাশে টাওয়াল রাখছে, রেখে সে চিন্তা করলো পুলে নামবে। তো একটু অস্বস্তি লাগতেছিল জেকের কাছে, যে অস্বস্তি লাগার কারণ হচ্ছে যে সারা বাড়িতে কিন্তু সে একা, এবং সারা বাড়িতে একা কেউ নাই। তো সে একটু অস্বস্তি ফিল করতেছিল যেটাই, যে পুলে নেমে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার কারণ ফার্স্ট টাইম নামতেছে এবং এটা ডেপথ কেমন কি জান না, আর যে খুব ভালো যে সাঁতারু তাও না, মানে সাঁতার কাটে, সুইমিং পুল খুব এনজয় করে, সে সুযোগ পেলেই কোথাও সুইমিং পুল যদি পেত সে নেমে যেত। এখন দেখা যেত যে সে যেখানে থাকতো জায়গাটা ঠান্ডা প্রধান অঞ্চল মূলত, খুব একটা সুযোগ হতো না, ইনডোর পুল ছাড়া খুব একটা সুযোগ হতো না পুলে নামার। তো এখানে যেহেতু খুব সুন্দর ওয়েদার, তো একটু ভয় পাচ্ছে যে যদি সমস্যা হয়। তা এগুলো চিন্তা করতে করতে সে চিন্তা করলো অসুবিধা নাই, তার যে সেলফোন ছিল সেটাকে পাশে রাখে, এক পাশে রেখে সে আস্তে করে ওই পুলের সিঁড়ি বেয়ে নামা শুরু করে। তো নেমে যায় পুলে, দেখে যে না, হাইট মোটামুটি ভালো এবং স্লোপটা আস্তে আস্তে গেছে, সো হি ক্যান সুইম। তো কিছুক্ষণ পরে জেকের কাছে খুব ভালো লাগা শুরু করে, একই সাথে মানে আকাশে চাঁদ উঠছে, চাঁদের আলো পড়ছে, এবং তার ঘর থেকে হালকা আলো এসে পড়তেছে পুলের পাড়ে, কিন্তু পুলটা মোটামুটি চাঁদের আলোতে ন্যাচারাল লাইটেই আলোকিত হয়ে আছে। আরো কিছু লাইট ছিল এই পাশে দিলে সেগুলো জ্বলে উঠত পুলের এই পাশে, তো ওগুলা সে জ্বালে নাই। তো সে সাঁতার কেটে যাচ্ছে, একবার সাঁতার কেটে পুলের একেবারে শেষ মাথা চলে গেছে, ওইখানে সে দেখতেছে যে ওইটার হাইট হবে 9 ফিটের মতো গভীর ওখানে। তো এটাই মানে ওর তার জন্য স্ট্যান্ডার্ড, জেকের জন্য স্ট্যান্ডার্ড, কারণ জে কি অ্যারাউন্ড লাইক 6 ফিট, 6 ফিটের কাছে তার মানে তার হাইট, তো সুতরাং তার জন্য 9 ফিট ইজ ভেরি গুড সাঁতার কাটার জন্য। তো জেক সাঁতার কেটে পুলের পাড়ে যে দেখতেছে মানে এটা বাধাইগুলো কিরকম এসে, আবার সাঁতার কেটে ফেরত আসতেছে তার ইসের দিকে। তো এরকম 2-3 বার রাউন্ড মারলো মেরে সে দিয়ে তার সেই সিঁড়ির কাছে, যে সেখানে সে হাফ করলো আর কি, সে ওখানে তার ই করলো, বসলো মানে পানির মধ্যে রিল্যাক্স করতেছে, শুয়ে চিন্তা করতেছে কি অবস্থা। তো অনেকক্ষণ সে ওখানে বসে আছে, দেখতেছে আশেপাশে, প্রকৃতি এনজয় করতেছে, আসলে আর তো কিছু করার নাই। কিছুক্ষণ চিন্তা করে সে বললো যে আচ্ছা লাস্ট একবার আমি সুইমে ক্রস করি, তারপরে আমি চলে আসবো, উঠে যাবো পুল থেকে। তো এইবার সে সাঁতরায় গেল, সাঁতরায় গিয়ে সে মোটামুটি মাঝামাঝি আসে। তখন চিন্তা করলো যে আমি একটা একটা আন্ডার ওয়াটার ডাইভ দিই, মানে পানির নিচে ডুব সাঁতার দিই একটা, এটা চিন্তা করলো। চিন্তা করে সে মাথা নিচু করে পানির নিচে ডুব দিল। তো সে যখন ডুব দিছে, তার কাছে তখন হঠাৎ করে মনে হলো যে সে পানিতে ডুব দেওয়ার সাথে সাথে মনে হলো আশপাশে আলো অনেকটা কমে গেছে। আলো অনেকটা কমে যাওয়া এটা মনে হওয়ার কারণ সে বুঝতে পারছিল না, কারণ সে তো ন্যাচারাল আলো পাচ্ছে উপর থেকে আকাশে চাঁদের আলো। তার কাছে হঠাৎ করে মনে হলো যে এমনি লাইট, আশেপাশে যে অ্যাম্বিয়েন্ট লাইট ছিল, মানে বাসা থেকে যে আলোগুলো পড়তেছিল, মনে হলো হঠাৎ আলোগুলো কমে গেল। সো সে পানির নিচে বসেই চিন্তা করছে কি, কয়েকবার সে স্ট্রোক করেই সে যখন মাথা উঠাবে, মাথা উঠাতে যে সে হঠাৎ খেয়াল করলো পুলের পাশে এক জায়গায় একটা মাথা, মনে হচ্ছে একটা শরীর আর কি, এরকম মানুষের শরীরের মতো তাকায় আছে, মানে অ্যাজ ইফ কেউ যদি পুলের পাশে বসে এরকম করে উঁকি দেয় পুলের ভিতরে, কাইন্ড অফ লাইক দ্যাট। তো জেকের কাছে একটু অস্বস্তি লেগে উঠে, পানির নিচেই সে একটু ভয় পেয়ে যায়, পানির নিচেই তার মানে হার্টবিট বেড়ে যায়, চিন্তা করে কে এটা, মানে আমি তো বাসায় একলাই, এখানে তো কেউ ঢোকার নাই, আমি তো ফ্রন্ট এন্ট্রেন্স লাগাই দিয়ে আসছি, মানে আসার সময় তো বাসায় ঢুকেই তো দরজা লাগাই দিচ্ছে। তো একটু হার্টবিট বেড়ে যায়, সে দ্রুত উপর দিকে উঠে, কিন্তু যেই জায়গায় সে বসা দেখছে ওই জায়গা দিয়ে সে উঠে না, সে সামনে যে মাথা উঠায়, মাথা উঠায় দেখে মানে ফুস করে যখন সে ভেসে উঠছে, তাকায় দেখে যে তার বাসাটা এন্টায়ার বাসার অন্ধকার হয়ে আছে, আলো বন্ধ, তার সামনে যে লাইটগুলো ছিল তার বেরান্দাতে সেগুলো বন্ধ, আর সে যেই জায়গায় মানুষের মতো একটা অবয়ব দেখছে বসে, ওইদিকে তাকালে দেখলো কেউ নাই, পুরো জায়গাটা মানে ফাঁকা, চারিপাশে চোখ বুলালে দেখলো কেউ নাই, কিন্তু বাসাটা একেবারেই অন্ধকার, পুরা মানে ডার্ক হয়ে আছে বাসা। তো জেকের কাছে একটু মানে ভয় লেগে গেল, কারণ সে বাসায় তো একলা। তো কয়েক সেকেন্ডের জন্য, তারপর সে চিন্তা করলো আচ্ছা হতে পারে কোনো ব্যাপার আছে, হয়তো কোন একটা সমস্যা হয়েছে বাসায়, দেখি সার্কিট ব্রেকারের কি অবস্থা। তো সে দ্রুত সাঁতার কেটে চলে আসলো একদম পাড়ে, এসে এসে উঠে গেল, উঠে তার সেলফোনটা নিল, সেটা জায়গা মতো রাখছে যেখানে রাখছিল, টাওয়াল নিয়ে সে শরীর মুছতে মুছতে গেল, গিয়ে সে চেক করতেছে যে এখান তার যে সার্কিট ব্রেকার গুলো কোথায়। দেখলো যে কিচেনের পিছনে একটা অংশ, সেখানে ওখানে তার ওই ই রাখা, মানে তার লন্ড্রি ম্যাটেরিয়াল রাখা, যে তার ওয়াশিং মেশিন অ্যান্ড ড্রায়ার, তার ওইখানে বোর্ডটা। তো অন্ধকার, সে সেলফোনের আলো দিয়ে যাচ্ছে, যে কারণ এরকম হঠাৎ করে অন্ধকারে যে এসে ধর ক্যান্ডেল বের করতে পারবে না, সেলফোনের আলো দিয়ে যাচ্ছে। গিয়ে সে ওখানে বোর্ডটা দেখছে যে এখানে আছে, সে জানতো মানে মোটামুটি তাকে প্রথম দিন দেখাইছিল এখানে সার্কিট ব্রেকার্স। তো ওইখানে যে সে দেখলো সার্কিট ব্রেকারের যে মূল সার্কিট ব্রেকারটা, যেটা মেইন সুইচটা, সেটা নামানো, মানে তার মানে উঠাই দিছে, মানে তার ওইটা বন্ধ করে দিছে, কেউ নামাই দিছে নিচের দিকে। তো যে চিন্তা করলো ঘটনা কি, কে সার্কিট ব্রেকার ফেললো, আবার ভাবলো যে হয়তো কোন পাওয়ার সার্জ টার্জ আসছে নাকি, মানে হঠাৎ করে এই যে হতে পারে। তো সে আবার উঠাই দিল, উঠে দেওয়ার পর আবার টুসুকে লাইট জ্বলে উঠলো চারিপাশে। কিন্তু তার জন্য এটা একটা অস্বস্তিকর ব্যাপার ছিল যে কি ঘটনাটা কি হলো হঠাৎ করে এরকম ভাবতেছে। তো যাই হোক, সে মোটামুটি নিজের মতো যে ওখান থেকে হেঁটে গেল, যে ফ্রেশ ফ্রেশ হলো, ফ্রেশ ট্রেশ হয়ে সে তার মতো ডিনার রেডি করতে লাগলো। তো এইরকম একটা বিজি ডেতে সাধারণত সে চিন্তা করছিল যে সে একটা পিৎসা অর্ডার করে নিবে বা সামথিং লাইক দ্যাট, বাট দেখলো যে এখন যে সেই সুইমিং পুলে যে সাঁতার টাতার কেটে এখন মোটামুটি বেশ রাত হচ্ছে, এবং তার একটা আইডিয়া আছে যে সে যে এলাকাটা উঠছে আশেপাশে, যেখানে সে এখন আছে আর কি, যে এলাকাটা এটার আশেপাশে সে তার যতটুকু খেয়াল পড়ে যে সে কোনো পিৎসা স্টোর দেখে নাই, মানে কোনো পিৎসা স্টোর বা কোনো রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট দেখে নাই। তো মোটামুটি বেশ দূরে হবে, আর তারও ইচ্ছা করতেছে না এখন গাড়ি নিয়ে বের হয়ে যেতে যে সে টাইপ করে কিছু কিনে আনবে। তো সে চিন্তা করলো যে আমি এখন ঘরে যা পারি বানাই। তো যাই হোক, সে গেল তার মতো যে সে তার ডিনার রেডি করলো, এই স্যান্ডউইচ স্যান্ডউইচ বানায় আর কি, হালকা পাতলা এগুলো করে সে এসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে সে শুতে চলে গেল, কারণ তাকে সকাল অফিসে যেতে হবে জেককে। তো ঘুমাইছে জেক বিছানায়, বেশ ভালোই লাগতেছে, কারণ সাঁতার কাটছে রাতে, মানে পরিশ্রম হয়েছে একটা, তারপর শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আর সাবট্রপিক্যাল ওয়েদারের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রাতের বেলা একটু মানে হিউমিড থাকলেও মানে একটু কুল ডাউন হয়ে যায় চারিপাশ, মানে নট নেসারালি যে মানে বেশ গরম থাকে তা না, মানে ট্রপিক্যাল ওয়েদারের মতো না, সাবট্রপিক্যাল হচ্ছে আর একটু ঠান্ডা, হিউমিডিটি থাকলেও আর একটু ঠান্ডা। তো বেশ ভালো লাগতেছে, গোসল করে আসছে যেহেতু ভালো লাগতেছে। তো যে শুয়ে আছে তার চোখ প্রায় লেগে আসছে, মানে ঘুমায় যাবে এরকম একটা অবস্থা, মানে চোখ একবার ঘুম চলে আসতেছে, মানে কিছুক্ষণের জন্য সেন্স চলে যাচ্ছে ঘুমের, আর আবার ফিরে আসছে এরকম একটা অবস্থা। হঠাৎ জেকের মনে হল যে তার ঘরের আশপাশ দিয়ে কেউ একজন হাঁটতেছে, মানে মানুষ যদি হাঁটে সেটা হচ্ছে যে তার কেউ যদি তাদের ঘরগুলো, যেটা বললাম যে ঘরের রুমের এই পাশ দিয়ে পুরো পিছনে ঘেরা বেরান্দা ছিল, বেরান্দার পাশেই কিন্তু সেই পুল, আর সামনের অংশে কিন্তু জানালা আছে, সামনে এন্ট্রেন্স, হ্যাঁ সেটা আরেক রকম। তো জেকের রুমটা পড়ছে একেবারে মাঝামাঝি, তো তার রুমের পেছন দিকে একটা ছোট্ট করিডোর আছে বাইরের দিকে, যে করিডোর দিয়ে তার বারান্দার সাথে আবার কানেক্টেড আছে। তো সে শব্দ পাচ্ছে যে তার বাসার আশপাশ দিয়ে, মনে হচ্ছে তার যে বাইরের অংশ দিয়ে কেউ একজন হাঁটতেছে, এবং হাঁটার শব্দটা বেশ স্ট্রং, মানে মানে জুতা পরে যদি কেউ হাঁটে এরকম ভাবে হাঁটতেছে, মানে কেয়ারলেস ভাবে, মানে এটা এমন না যে পাটি পিটিপে হাঁটতেছে চোর বা কিছু একটা। তো জেকের কাছে চিন্তা হলো যে কি ব্যাপার, আমার ঘরের মধ্যে কে ঢুকছে, মানে মূল যে বাউন্ডারির ভিতরে ঢুকে আমার এদিক দিয়ে কে ঢুকতেছে। তো জেক একটু অস্বস্তিতে পড়ে গেল। তো ইউজুয়ালি এরকম সময় মানুষ ভয় পায়, জেকও ভয় পেয়েছে। তো জেক চিন্তা করতেছে যে এই জায়গায় তো তার কাছে কোনো এমনও না যে ফায়ার আর্মস আছে বা কিছু আছে, কোনো প্রোটেকশন যদি প্রয়োজন হয় কেমনে, আর এই বাসায় সে কোনো অ্যালার্ম কোম্পানির সাথেও এখনো কল দেয় নাই অ্যালার্ম সেট করার জন্য। তো সে মোটামুটি মানে খুব একটু ভয় পেয়ে গেল যে চোর ডাকাত কিছু কিনা বাসার আশেপাশে। তো এই চিন্তা করতে করতে যে কয়বার সে হাঁটার শব্দ পাইছে, সে আর মানে আসলে ঠিক করতে পারলো না যে মানে শুয়ে থাকতে পারতেছে না ওইভাবে। যে আস্তে করে উঠে গেল বিছনা থেকে, উঠে লাইট চালায় না, সে আস্তে আস্তে পাটি পিটিপে জানালার কাছে গেছে, যে দেখতে চায় যে কে হাঁটে তার ঘরের কাছে। সে অনেকক্ষণ আস্তে করে তার ওখান থেকে ব্লাইন্ডের একটা ছোট্ট অংশ, জানালায় কোনো ই ছিল না, কার্টেন ছিল না, ব্লাইন্ড দেওয়া আর কি, ব্লাইন্ডের একটা অংশ ছোট্ট করে সে এরকম করে সরায় সে তাকায় আছে, এবং সেই ব্লাইন্ডটা হচ্ছে তার ওইটা হচ্ছে হরাইজন্টাল ব্লাইন্ড, ভার্টিক্যাল না তো, মানে একটুখানি সরা এসে বাইরের দিকে তাকায় আছে দেখার জন্য যে কি ঘটনা, কি এখানে, কে এখান থেকে যাচ্ছে। তো দেখলো যে না কোনো শব্দ আসতেছে না। এখন অনেকক্ষণ যে এখন তার বিরক্তি লেগে গেছে অন্ধকারের মধ্যে এতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে, তো যে কাস্তে করে সে ব্লাইন্ডটা ছাড়লো, ব্লাইন্ডটা ছাড়ার সাথে সাথেই মনে হলো যে তার সামনে দিয়ে হঠাৎ করে, মানে তার জানলার সামনে দিয়ে খটখট করে কে যাচ্ছে, সাথে সাথে আবার সে ব্লাইন্ডে তাকালো। তাকাতে তাকাতে মনে হচ্ছে যে ওই পায়ের শব্দটা সামনের রুমের দিকে চলে গেছে। এইবার যে কিউরিয়াসিটি অনেক বেড়ে গেছে, সে আস্তে করে তার মোবাইল ফোনটা নিল, নিয়ে আস্তে করে তার বেডরুমের দরজা খুলে সে বেরিয়েছে। বের হয়ে সে সামনের দিকে গেল, এখন কিন্তু ডাইনিং স্পেস, তারপরেই তার সামনে গেলে হচ্ছে যে তার সেই বেরান্দার পাশে হচ্ছে তার লিভিং রুমটা আর কি, এবং লিভিং রুমের সাথে কিন্তু বের হলে সামনে পুলের অংশটা। তো সে আস্তে করে লিভিং রুমের পাশ দিয়ে গেছে, যে দেখতে লিভিং রুমের যে জানালা যেটা পুল সাইডে, সেটার সেই পার্টিকেল ব্লাইন্ড সে আস্তে করে ফাঁক করে দেখতে, কারণ সে একটু আগে শব্দ পাইছে এইখানে, দেখলো যে কোনো কেউ নাই, নোবডিজ ডিয়ার, মানে পুরো পুলের পাশটা, এবং সে পুলটা চোখে পড়তেছে এবং চারটা তখন আরো অন্যদিকে হেলে গেছে, পুরাপুরি মনে হচ্ছে একদম সরাসরি সেই ইটা পড়তেছে, মানে চাঁদের আলোটা একেবারে সরাসরি এসে পুলের মধ্যে পড়তেছে, চাঁদের প্রতিবিম্ব। তো যে অনেকক্ষণ তাকায় থাকলো, দেখলো যে কিচ্ছু নাই, এবং পুলের এই সাইড দিয়ে কিন্তু তার ওই সাইডে তার ওখানে সেই যে তাদের কিচেন, তারপর তার লন্ড্রিম্যাট, তার ওইখানে সবকিছু ওইদিকে, কিন্তু মানে তাকে লন্ড্রিম্যাট কিচেনে যেতে গেলে কিন্তু তাকে হেঁটে ওই পাশে যেয়ে তারপর যেতে হয় ওই পাশে, মানে ইটস নট কানেক্টেড টু দ্য হাউস, বাসার সাথে কানেক্টেড না। এটাকে যদি আমরা বলি আমাদের দেশে গ্রামের বাড়িতে যেরকম থাকে যে একটা ঘর এরকম পুরো এবং ঘরের পাশে আরেকটা কানেক্টেড কাইন্ড অফ লাইক এল শেপ, এল শেপে গেছে ওর, কাইন্ড অফ লাইক দ্যাট, মানে তার ওইখানে যেতে গেলে তাকে তার যে বেরান্দাতে বেরোতে হবে, বের হয়ে হেঁটে যে ডানে ঢুকতে হবে সেখানে তার কিচেন এবং তার পাশেই হচ্ছে তার লন্ড্রি ম্যাট, আর এরকম আর কি বাসাটা, যেটা বলছি যে অনেক পুরনো বাসা। তো সে দেখতেছে আর কি যে ওই জায়গাটাতে একেবারে অন্ধকার, আলো পড়ছে চাঁদের ওই তার পুলে এবং ওই জায়গা হালকা আলো লেগে দিছে সেই অংশটায়। তো যে কিছুক্ষণ তাকায় থাকার পরে সে যখন সরে যাবে, হঠাৎ তার মনে হলো সে হঠাৎ দেখতেছে তার কিচেনের কাছে একটা অবয়ব, মনে হচ্ছে যে একটা অবয়ব কেউ যেন দাঁড়ায় আছে মানুষের মতো। জেকের কাছে মানে একটা অন্যরকম লাগলো যে আসলে এখানে কে ঢুকছে, এবং আমার বাসার মূল এন্ট্রেন্স দিয়ে ঢুকে ওই জায়গায় চলে আসছে, এটা তার কাছে খুব অন্যরকম লাগতেছে। সে অনেকক্ষণ ভালো মতন খেয়াল করার চেষ্টা করলো যে হুজ দ্যাট, ওটা কে। তো অনেকক্ষণ খেয়াল করে দেখতেছে মনে হচ্ছে একটা অবয়ব, তো সে চিন্তা করতেছে এটা কি আমার কোনো ভুল দৃষ্টিভ্রম, মানে চাঁদের আলো পড়ে কোথাও ছায়া পড়ছে কোনো কিছু এরকম কিছু কি। তো একবার চিন্তা করলো বেরোই, যেহেতু তারই বাসা এবং তাকে তো কিচেনে যাইতেই হয় মানে, সে একবার বলতেছে চিন্তা করতেছে আমি বের হয়ে যাই, হেঁটে যাই। তো আরেকবার চিন্তা করছে না ওটা যদি কোনো খারাপ মানুষ হয়ে থাকে তো মানে একটা প্রবলেম হবে। এগুলো চিন্তা করতে করতে যে চিন্তা করতেছে যে কি করা যায়, এগুলো ভাবতে ভাবতে সে হঠাৎ দেখলো যে তার ওইখানে মানে ওই তার বাসার মধ্যে কতগুলো স্ট্যান্ড রাখা ছিল, এবং স্ট্যান্ডগুলো হচ্ছে সে একটা নতুন ওই যে কাপড় রাখার জন্য একটা আলনার মতো কিনছিল, যেখানে নাকি কাপড়গুলো হ্যাং করে রাখা যায় সেটার জন্য। তো সে করে কি ওই স্ট্যান্ডটা মানে পুরোপুরি সেট করা হয় নাই, জিনিসগুলো বের করে রাখা ছিল কর্নারে, তো লিভিং রুমের কর্নার থেকে সে স্ট্যান্ড একটা হাতে উঠায় নিল যে, আর সেলফোনটা সে তার ট্রাউজারের পকেটে নিয়ে সে আস্তে করে তার দরজাটা খুললো। খুলে সে তাকাচ্ছে সামনে বেরান্ডা, এটাকে বেরান্ডা বা করিডোর যেটাই বলেন, মানে সামনের অংশ আর কি। হ্যাঁ, তাকায় দেখতেছে একেবারে, সে যখন মাথাটা বের করলো তাকে ঝিঝি পোকার ডাক শুনতেছে একেবারে, মানে কঠিনভাবে ঝিঝির ডাক আসতেছে, আর তার চোখে পড়তেছে সামনের যে পুল পার হয়ে দূরে যে গাছগুলো সেগুলোর দিকে, তার ফেন্সের ওই পারে, এগুলো রিয়েলি হিউজ ট্রিজ আর অনেক পুরনো। যাই হোক, চাঁদের আলো পুড়ে পুরো জায়গাটা একদম ছেয়ে গেছে আর স্ট্রং ঝিঝি পোকার শব্দ আসতেছে কানে। তো জেক তাকাইল ওদিকে, তাকায় দেখতেছে এখনো তার কাছে মনে হচ্ছে সে অবয়বটা আছে। তো জেক মানে এখন চিন্তা করতেছে, মানে মাথায় তার মাথায় একটু আসছে যে হতে পারে ছায়া, কারণ কোনো চোর বা কিছু হলে কিন্তু সে চিন্তা করতো যে আমার কথা যে এখানে একজন থাকে বা সে বের হয়েছে এরকম কিছু একটা, বা সে যদি একটা ডাকাত টাইপের হইতো তাহলে সে এখনই আক্রমণ করে বসতো বাসার মধ্যে, মানে যেহেতু আমি একা তারা দেখছে। সো এটা কে, এটা কোনো ছায়া হবে, এটা কোনো কিছুর ছায়া। তো যাই হোক, সেইটা একটু প্রুফ করার জন্য সে আস্তে করে বের হয়ে গেটটা কিন্তু লাগায় নেই, আর সে আস্তে করে টেনে দিয়ে সে পা টিপে টিপে হেঁটে যাচ্ছে, কিন্তু তার পা কিন্তু খালি পায়, কোনো জুতা নাই, স্লিপার নাই, আর পাথরের মেঝে, মানে ওইটা কিন্তু অনেক পুরনো বাসা, বেশ পুরনো, এইসব এলাকায় একসময় ফ্রেঞ্চরা থাকতো। তো সুতরাং পাথরের মেঝে, কিন্তু টাইলসও না, এগুলোর মধ্যে আস্তে আস্তে খালি পায়ে যাচ্ছে সে, মানে ফ্লোর ঠান্ডা, সে পা রেখে রেখে যাচ্ছে। সে অনেক দূর চলে আসছে, মানে এল শেপ বাঘটার কাছে, এবং সে তখনও দেখতে পাচ্ছে ওইখানে জিনিসটা, মানে সেই যে একটা অবয়বের মতো দাঁড়ানো, মনে হচ্ছে এক সাইড হয়ে দাঁড়ায় আছে মানুষ এরকম। তো জেক যখন মন নিল, মন নিয়ে সে আস্তে আস্তে যাচ্ছে, এইবার সে ওই অবয়বের আরেকটা পাশ দেখতে পাচ্ছে। এবার তার মনে হচ্ছে একটা কাঁধ এবং কাঁধ, এবং মনে হচ্ছে যে একদম শরীরটা কাঁধটা এরকম। তো জেক অনেক চিন্তা করতেছে যে আমি যে কি করবো কাছে, আমি কি বাড়ি দিব, এই যে এই মেটাল স্টিকটা যে বাড়ি দিব নাকি কি, এটা চিন্তা করতে করতে সে মানে তার দম বন্ধ আসতেছে। জেক কিন্তু মোটামুটি একেবারে মানে ই না, সাহসী আছে সে, তার সিটিতে থাকতে সেখানে সে অনেক খেলাধুলা করতো, স্পোর্টস ওরিয়েন্টেড পার্সন ছিল এইসব, তো সে মোটামুটি সাহস আছে, তার শক্তিও আছে। তো সে এগুলো চিন্তা করতে করতে সে এক সাইডে চলে গেছে, মানে যেই সাইডে পিলারের কাছে দাঁড়ায় আছে ওই অবয়বটা, সে অন্য সাইডে চলে গেছে। তো জেক আরো কাছে চলে আসছে, এখন সে পুরো বুঝতে পারতেছে একটা মানুষ, মানে এটা একটা মানুষ। সে মোটামুটি বেশ কাছে চলে আসে, কারণ তার ওই মানে সেই পিলারের বাধা ছাড়া সে মানুষটার একটা পাশ পুরো দেখতে পাচ্ছে কাঁধের। সে পুরো এখন সে থতমত খেয়ে গেছে, সে চিন্তা করতেছে যে সে কিছু বলবে, চিন্তা করলো আর একটু সামনে যে বলি ভড়কায় উঠি, সে যদি চোট টোর কিছু হয় আমি ঘুরাই স্টিকটা দিয়ে বাড়ি দিব তারে। এটা চিন্তা করতে করতে জেক করলো কি, আরো দুই পা সামনে চলে গেল, সামনে যে সে শুধু বলতে গেছে যে হেই এরকম করে বলবে, সে চিন্তা করছে হেই বললে ওইটা ঘুরবে আর সে বাড়ি দিবে এই রডটা দিয়ে। এই চিন্তা করছে এই সময় দেখলো যে সে ওখানে দাঁড়ানোর সাথে সাথে মনে হলো যে সেই যে অবয়বটা দাঁড়িয়েছে সে নিজে ঘুরলো জেকের দিকে, আর জেকের সারা শরীরের রোম ফট করে দাঁড়ায় গেল। কারণ জেক দেখলো যে দাঁড়ায় আছে সে ছয় ফিটের মতোই লম্বা, তার সমান কিন্তু তার মাথাটা নাই, মানে দেয়ার ইজ নো হেড, মানে মাথা ছাড়া একটা শরীর ছয় ফিট লম্বা ওখানে দাঁড়ায় আছে, একটা কোটের মতো পরা, মানে পুরো একটা মানে মনে হচ্ছে যে উপরে একটা কোট পরা, কিন্তু অন্ধকারে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, চাঁদের আলোটা পড়ছে ওই পাশে, শুধু বোঝা যাচ্ছে একটা কোট পরা অবয়ব, কোট প্যান্ট আছে নিচে, মাথা নাই। জেকের সারাশরীর রোম দৌড়ায় গেছে, সে চিৎকার দিবে, এই সময় সে দেখলো হঠাৎ করে একটা কেমন শব্দ, মনে হলো যে একটা শীষের মতো, মানে মানে মানুষ মুখ দিয়ে যে শীষ দেয় সেরকম, সেটা পুলের কাছ থেকে আসতেছে। তো জেকের দৃষ্টি আরেক সেকেন্ডে, মানে সে তো প্রচন্ড ভয় পেয়েছে, সেখানে চলে গেছে পুলের দিকে, সেখানে সে দেখতেছে পুলের কাছে কিছু নাই, কিন্তু পুলের পানির মধ্যে একটা মেয়ে মানুষের ছায়া ভাসতেছে। এটা কাইন্ড অফ লাইক একটা মানে পূর্ণাঙ্গ মেয়ে মানুষ যদি হয়, সেই মেয়ে মানুষের ছায়া ভাসতেছে, পানি যে টলমল করতেছে, পানিটা হালকা বাতাসে নড়তেছিল, সেটার মধ্যে একটা মেয়ে মানুষের ছায়া দেখা যাচ্ছে, পুরো ছবি প্রতিচ্ছবি। তো যে মাথা তার মানে মানে খারাপ হয়ে গেছে, সে মানে উইদিন মিলি সেকেন্ডে সে আবার তাকাইছে সামনের সেই আকৃতিটার দিকে যেখানে সে মানে দেখছিল সামনে, তাকায় দেখে ওইটা নাই, ভোজবাজির মতো একদম পুরো গায়েব, নাই ওখানে, মানে ইটস এ ম্যাটার অফ ফ্র্যাকশন, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড অ্যাকচুয়ালি, মানে এক সেকেন্ডের ফ্র্যাকশন অফ এ সেকেন্ড সামনের সেই ইটা নাই, অবয়বটা নাই। মানে ওই সময়ের মধ্যে সে আবার তাকালো পুলের দিকে, দেখলো যে সেই যে সে প্রতিচ্ছবি দেখছে পানিতে সেটাও নাই। তো জেকের বুকের মধ্যে মনে হচ্ছে তার হৃৎপিণ্ড হাঁপড়ের মতো ওঠানামা শুরু করছে, সে দৌড় দিল ওখান থেকে, দৌড় দিয়ে সে ঘরে চলে গেল, ঘরে যে ড্রিম করে তার দরজাটা লাগাই দিয়ে সে ওখান থেকে প্রায় এক লাফ দিয়ে তার বিছানায় উঠলো, উঠে সে কম্ফোর্টার টেনে চুপচাপ শুয়ে আছে। প্রচন্ড ভয় লাগতেছে জেকের, সে ছোটবেলা থেকে অনেক কথা শুনছে মানুষের কাছে, ভূতের ছবি দেখত, সিনেমা দেখত, মানুষের কাছে এই ডিমোনিক পজেশন সম্বন্ধে শুনছে এগুলো, বাট এই ধরনের একটা মানে জিনিস সে নিজের চোখে দেখবে সেটা সে কখনো মনে করে নাই যে এরকম একটা জিনিস দেখবে। সে ভাবতেছে এটা কি, মানে মাথা ছাড়া একটা মানুষ দেখলাম আমি, আবার মানুষটা এক সেকেন্ডের মধ্যে নেয়, পুলের মধ্যে আবার একটা প্রতিচ্ছবি মানুষের। সো এগুলো চিন্তা করতেছে জেক, প্রচন্ড ভয় পাইছে, এবং সে একসময় আসলে ভয়ই ঘুমায় গেছে, আর কিছু খেয়াল নাই। সকাল হয়েছে, সকালবেলা সে উঠে তার হঠাৎ ঘুম ভাঙল, তার মনে করতে চেষ্টা করলো যে আমি আমি তো নতুন বাড়িতে আছি, দিনের বেলা সিচুয়েশন ডিফারেন্ট, আলো আসছে ঘরের ভেতরে, একটু অন্যরকম লাগতেছে। সে উঠে কম্ফোর্টার রাখলো এবং নতুন সবকিছু তার কাছে, এবং একটা নতুন নতুন গন্ধই আছে ঘরের ভেতরে। তো উঠে সে বেরোলো, বেরোয় সে আস্তে করে রেস্টরুমে গেল, ফ্রেশ হলো, বেরোলো, তার অফিসের টাইম হয়ে গেছে, সে তাড়াতাড়ি রেডি হইল, রেডি হয়ে বেরোইছে, যে সে গাড়িতে উঠছে আর চিন্তা করতেছে যে কি হইল কালকে রাত্রে, ব্যাপারটা কি। তো সে অফিসে যাওয়ার পথে পথে চিন্তা করতেছে, রাস্তাঘাট দেখতেছে এখানে যে বেশ ফাঁকা ফাঁকা বাড়ি ঘরের মাঝে অনেক গাছ আছে, পুরনো পুরনো গাছ। এলাকাটা অনেক পুরনো আসলে, এটা নাকি প্রায় 150 বছরেরও বেশি পুরনো একটা জায়গা, যেখানে একসময় ফ্রেঞ্চরা বসবাস করছিল এই জায়গায়। তো সে অনেক এটা সম্বন্ধে শুনছে যে এই এলাকায় ফ্রেঞ্চরা বসবাস করতো একসময়। তো সে তাড়াতাড়ি অফিসে গেল এবং অফিসে তাদের অলরেডি লেটে পৌঁছেছে, নতুন আসছে এখনই লেট শুরু হয়ে গেল সমস্যা, তো কাজে জয়েন করলো। তো ওইখানে তার এক কলিগের সাথে পরিচয় হয়েছে, তার সে হচ্ছে কৃষ্ণাঙ্গ একজন কলিগ। তো সেই কৃষ্ণাঙ্গ কলিগের সাথে সে কথা বলতেছে, তার নাম হচ্ছে ওয়াল্টার। ওয়াল্টারের সাথে সে গল্প করতেছে যে ওয়াল্টারে বলতেছে, ম্যান আমি তো কালকে রাত্রে, সে নিজ থেকে বলতেছে যে ওয়াল্টার আমি তো কালকে রাত্রে ভয় পাইছি আমার এলাকায়। তো ওয়াল্টার তার দিকে তাকে একটু হাসলো, এসে বললো কে যে নর্মাল। নর্মাল মানে বলতে, নর্মাল মানে হোয়াট ইউ মিন নর্মাল? বলে যে তুমি যেখানে আসো ওই জায়গাগুলো নর্মাল, ভয় পাওয়া এটা কিছুই না। আমাদের সিটি এই জায়গাটা খুব ওল্ড একটা প্লেস, এবং অ্যাকচুয়ালি ওই জায়গাটার কিন্তু এক্স্যাক্ট নাম রাজীব শেয়ার করছে, বাট আমি এটা করব না। তো যাই হোক, এনিওয়েজ রাজীবই আবার বলছে যে এটা আপনি ভালো মনে করলে শেয়ার করবেন, নাহলে করবেন না। আই প্রেফার নট টু। যাই হোক, বলছে যে তুমি যেখানে আসছো এই শহর অনেক পুরনো, এখানে অনেক স্মৃতিবি জড়িত। তো ওয়াল্টার বলে আচ্ছা তোমার কাজের শেষে আমি তোমার সাথে কথা বলবো না। সেই তো মোটামুটি তাদের যখন লাঞ্চ ব্রেকে তারা বেরোলো, গল্প করতে করতে ওয়াল্টার বলতেছে যে তুমি যেখানে থাকতেছো ওই জায়গাটা অনেক পুরনো, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চরা ওইখানে থাকতো এবং অনেক ধনী মানুষরা থাকতো, তুমি ওনা বুঝতে পারছো। তোমাদের বাসা বাড়িগুলো কিন্তু বেশ লাক্সারিয়াস দেখতে পারছো, সবকিছু অনেক সুন্দর করে বানানো। তো ওই সময় স্লেভ আনতো এখানে এবং স্লেভ রাখতো মানুষ, এবং এগুলা অনেক স্লেভের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং এইসব কারণেই জায়গাগুলো কার্স হয়ে গেছে। সো তোমার মনে হয় যে তুমি ইউ বেটার প্রে বিফোর ইউ গো টু স্লিপ। তো জেক বলতেছে যে হ্যাঁ আমি তো চেষ্টা করি, বলে যে হ্যাঁ মানে এটাই, আর তুমি থাকতেছো কি একা? বলে হ্যাঁ, গেট এ রুমমেট অর সামথিং লাইক দ্যাট, কোনো একজন রুমমেট নিয়ে নাও, একলা থাকলে ভয় লাগে আরো স্বাভাবিক। তো জেক বলে, ওয়াল্টারে বলে যে তুমি আমার বাসায় বেড়াইতে এসো। বলে ওয়েল সামডে ম্যান, কোনো একদিন আসবো আমি। তো এই বলে তাদের মোটামুটি কনভারসেশন শেষ হয়। জেক এর মাথায় এটা ঢুকে যে আসলেই প্যারানর্মাল ব্যাপারগুলো এখানে বেশ বিশ্বাস করে মানুষ, এটা জেক মোটামুটি মাথায় নিয়ে নেয় যে হ্যাঁ হইতেই পারে এখানে প্যারানর্মাল ব্যাপারে বেশ বিশ্বাস করে, কারণ এখানকার যারা মানুষ তারা এটাই বলে। তো জেক ব্যাক করে ওইদিন, তো ব্যাক করতে করতে যথারীতি তার সন্ধ্যা হয়ে যায়। সে ওই দিন আসার সময় সে একটা ফাস্ট ফুডে ঢুকে ম্যাকডনাল্ডসে খাবার চাবার কিনে, মোটামুটি সে চিন্তা করে আজকে আর কোনো রেস্টুরেন্টও যাব না, ফাস্ট ফুড স্টোরতে খাবার কিনে ব্যাক করে আসে। এসে বাসায় বসে ভিকে ফার্স্টে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে টেলিভিশন দেখে অনেকক্ষণ, সে কথা বলে তার টাউনে বাল্টিমোরে যেখানে তাদের বাড়ি সেখানে কথাবার্তা বলে বলে টুলে, তারপরে এখন চিন্তা করে যে ঘুমানোর সময় রাত হয়ে গেছে, আজকে আর সে পুলে যায় নাই, পুল সাইডেও যায় নাই, বসেও নাই এখানে, মানে ওই জায়গাটাকে অ্যাভয়েড করছে। সে চিন্তা করে যে আমি ঘুমাই যাই। তো রাত্রেবেলা সবকিছু গোছারে ঘুমাইতে গেছে, ওই গতদিনের মতোই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, হঠাৎ করে তার আজকে মনে হচ্ছে তার ঘরের ভেতরে, মানে তার যে এখন যে মূল যে তার মানে ঘরটা আর কি, যেখানে তার লিভিং রুম, তার বেডরুম, তার ছোট্ট একটা স্পেস আছে ওইখানে, সে মানে একটা ছোট কাইন্ড অফ লাইক কি বলে কফি কর্নারের মতো আছে, সেখানে ব্যাথরুম আছে, মানে এই পুরো মূল যে ইটা আর কি, কম্পাউন্ডটা আর কি, এটার ভিতরে মনে হচ্ছে কেউ একজন আছে। মনে হচ্ছে লিভিং রুম থেকে কেউ হেঁটে ওদিকে চলাফেরা করতেছে, জাস্ট লাইক নর্মাল মানুষ যদি চলাফেরা করে সেরকম। তো জেকের কাছে একটু কেমন লাগলো যে কালকে শব্দ শুনছি বাইরে, আজকে শুনতেছি ভিতরে, ঘটনা কি? তো সে চিন্তা করে যে না আজকে আর আমি বেরোবো না, কারণ এইখানে কোনো মানুষজন আমি দেখি নাই। সো হইলে প্যারানর্মাল হবে, আই ডোন্ট কেয়ার, আমি ঘুমায় যাই, আমি দেখি কালকে অ্যালার্ম কোম্পানির কল দিতেছি, কল দিয়ে আমি অ্যালার্মের ব্যবস্থা করতেছি বাসায়, কি ব্যাপার? এটা চিন্তা করতে জেক মানে মোটামুটি সে মানে একবারে টাইট হয়ে পড়ে থাকলো, আর সে রুমের থেকে বেরোবে না, তার রুম তো লক করা, মানে ভিতরে বাটন চাপ দেওয়া আর কি ঢুকে। তো জেক ঘুমায় পড়ছে, কতক্ষণ ঘুমাইছে বলতে পারবে না, হঠাৎ করে তার ঘুম ভাঙছে। তো ঘুমটা অদ্ভুত একটা অনুভূতির কারণে ঘুম ভাঙছে তার। তার কাছে মনে হইতেছিল সে স্বপ্নে দেখতেছে কোন একটা জায়গায়, সে দেখতেছে যে কাউকে প্রচন্ড বকাঝকা করা হইতেছে, এরকম জিনিস, কোন একটা পুরুষ কণ্ঠ খুব বকাঝকা করতেছে কাউকে, মানে খুব মানে হার্শলি বকাঝকা করতেছে সেরকম শব্দে। তো এই মানে সেই ওই স্বপ্নটা দেখতে দেখতে তার ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পর সে দেখতেছে সে তার ঘরে, সে বুঝতে পারে মানে কয়েক সেকেন্ডের জন্য সে আসলে বুঝতে পারে না, সে ইউজ টু না এখানে থেকে, কয়েক সেকেন্ডের মধ্যে সে বুঝতে পারছে যে হ্যাঁ আমি আমার নতুন বাসায় আছি, এবং বাসার মধ্যে তার পাশে যে তার বেডসাইড ল্যাম্প আছে সেটা বন্ধ, তার জানলার ভার্টিক্যাল দিয়ে হালকা আলো এসে ঘরের মধ্যে পড়ছে, কার্পেটের মধ্যে, মানে একদম লাইট একটা ছাদের আলো এসে পড়ছে, সেটাতে যতটুকু আলোকিত হয়ে আছে। তো সে চিন্তা করছে আমার ঘুম ভেঙে গেল কি দুঃস্বপ্ন দেখে। সো এগুলো চিন্তা করতেছে, হঠাৎ করে তার মনে হলো তার ঘরে তার পায়ের থেকে একটু সামনে একটা মানুষের মতো অবয়ব দাঁড়ানো, মানে পুরো মনে হচ্ছে একটা মানুষ ওখানে দাঁড়ায় আছে। তো যে চিন্তা করতেছিল যে মানে সে কিছু একটা বলবে, কিন্তু সে পরবর্তী সেকেন্ডে এতটাই ভয় পাইছে যে তার মুখ দিয়ে কোনো শব্দ আসতেছে না, কারণ সে তো পুরো সিচুয়েশনটা বুঝতেছে যে তার ঘর লাগানো, তার এখানে কে আসবে, এখানে কেউ আসার কথা না, মানে এটা কোনো একটা সুপার ন্যাচারাল বিং। তো জেক মনে মনে সে সাথে সাথে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করার চেষ্টা করে, মানে মনে মনে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছে যে গড সেভ মি, আর সে আস্তে করে হাতটা নিয়ে তার বুকের মধ্যে সে ক্রস আঁকতেছে আর মনে মনে সেটা বলতেছে, মানে ভয় পাচ্ছে প্রচন্ড। হঠাৎ সে দেখলো যে সেই অবয়বটা আস্তে আস্তে মুভ করে সামনে আসতেছে তার, আস্তে আস্তে এমন একটা জায়গায় দাঁড়াইলো যেখানে নাকি ওই যে ব্লাইন্ডের নিচ দিয়ে যে হালকা আলো আসতেছে সে আলো হালকা সেই জায়গাটা দেখা যায়, মানে আচ্ছা ভাবে দেখা যায়, আলো অন্ধকার অন্ধকার তো শুয়ে আসছে চোখে। সে দেখতেছে একটা অবয়ব দাঁড়ায় আছে, মনে হচ্ছে কোন একটা মানুষ গাউন পরা, মানে গাউন পরা মানে মহিলা হবে, কোন একটা মহিলা দাঁড়ায় আছে সেখানে, এবং সে এটাও বুঝতে পারতেছে মহিলার মাথা ভর্তি চুল আছে এবং চুলগুলা এলোমেলো হয়ে আছে, মানে একেবারে ডানে বামে পড়ে আছে, এবং মহিলার শরীরে কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে, মানে একেবারে ডার্ক। তারপর হঠাৎ করে একটা সে চাপা শব্দ শোনে, একটা মানে কেমন যেন একটা গোঙানির মতো, ও এরকম একটা গোঙানির মতো শব্দ, মানে যে এত পরিমাণে ভয় পায় সে ভয়ের চোটে তার বিছানার যে কমফোর্টার এগুলো সে চেপে ধরে হাত দিয়ে, সে আসলে সহ্য করতে পারতেছে না এই জিনিসটা ভয়ে, এখন সে কি করবে, সেটা রিয়্যাক্ট কি করবে সেটা বুঝতে পারতেছে না। এই ধরনের রিফ্লেক্সে সাধারণ হলে মানুষ অন্য কোনো মানুষ দ্বারা আক্রান্ত হলে মানুষ করে কি আক্রমণ করে বসে অথবা দৌড় দিয়ে কোথাও পালানোর চেষ্টা করে, এখানে তো পালানোর মতো কোনো জায়গা নেই। সে যে জিনিসটা শুনতেছে এটা তার সামনে দাঁড়ায় আছে একটা প্যারানর্মাল কোনো ব্যাপার, যে আসলে কোন রিয়াকশন করতে ভয়ে সে আঁকড়ায় ধরতেছে তার কম্পিউটার তার বিছানার ইগুলা আঁকড়ায় ধরে চুপচাপ শুনতেছে, আর সে মানে শক্ত হয়ে যাচ্ছে এবং সে মনে মনে চিন্তা করতেছে যে আমি যদি ঘুমায় যেতে পারতাম। সে দেখলো ওই শব্দটা আরো কাছাকাছি চলে আসলো, তার একেবারে কাছাকাছি একেবারে কাছাকাছি চলে আসলো। এই সময় সে শব্দ পেল তার বাসার বাইরে আবার শব্দ হচ্ছে, সেই যে কেউ হাঁটতেছে এবং এবার জোরে পায়চারি করার মতো। তারপর সে হঠাৎ দেখলো সেই যে অবয়বটা খান ছিল শ্যাঁক করে বের হয়ে গেল ওখান থেকে, নাই মানে তার রুম থেকে মনে হলো দরজা ভেদ করে চলে গেল, মানে দরজার মধ্যেও কোনো বাধা হইল না এটা। তো জেকের তো অন্তরাত্মা শুকায় গেছে, সে ভয় একদম মানে একদম শুটায় গেছে, সে আর কিছু বলতে পারতেছে না, সে ভয়ে চুপচাপ হয়ে দিছে। তো কিছুক্ষণ যখন এরকম পার হয়েছে সে হঠাৎ করে একটা চিৎকার শুনল, একবারে নারী কণ্ঠের চিৎকার, প্রচন্ড তীক্ষ্ণ স্বরে চিৎকার, মানে এই চিৎকার মানে তার রুমের তার কিন্তু মূল ঘরের বাইরে হচ্ছে তার সেই কিচেন আর লন্ড্রিমের যে কম্পাউন্ড সেইখান থেকে আসতেছে একদম এই পর্যন্ত তীক্ষ্ণ, মানে মনে হচ্ছে যে কাউকে মানে এমন ভাবে আঘাত করছে যে চিৎকার করে উঠছে। তো জেক প্রচন্ড ভয় পায় এবং সে চুপচাপ অনেকক্ষণ থেকে তারপর সে আস্তে করে তার বেডসাইড ল্যাম্পটা জ্বালায়, জ্বালায় তার সেলফোনটা নেয়, নিয়ে সে কল দেয় এবং সে কল দেয় হচ্ছে তার এক ফ্রেন্ডকে, তার ফ্রেন্ড সেই বাল্টিমোরে থাকে, তারে কল দেয়, তাকে কল দিয়ে অনেকক্ষণ রিং হওয়ার পর সে ধরে, ধরার পর ঘুম ঘুম কণ্ঠে বলতেছে কি রে কি অবস্থা এত রাতে। তো জেক তখন বলতেছে যে আমি আসলে সমস্যায় পড়ছি ফ্রেন্ড, এখানে মনে হচ্ছে যে আমি কোনো প্যারানর্মাল সমস্যায় পড়ছি। তো তার ফ্রেন্ড একটু অবাক হয়, বলে যে হ্যাঁ বাসায় উঠছি উল্টা পাল্টা জিনিসপত্র ঘটতেছে, সে বলে এই ব্যাপারটা। তো তার ফ্রেন্ড বলে যে এখন তো আসলে কিছু নাই, তুমি মানে সিক হেল্প ফ্রম গড, তুমি মানে সৃষ্টিকর্তার নাম নাও আর তুমি রাত্রেবেলা ঘুমায় যাওয়ার চেষ্টা করো, আসলে কিছু করার নাই এখন, এগুলো তো আমাদের কন্ট্রোলের বাইরে। তো তার ফ্রেন্ড এতটুকুই তারে বলে, তো সে তারপর ফ্রেন্ডের সাথে আলাপ করে রেখে দেয়, রেখে দিয়ে জ্যাক ঘুমায় যাওয়ার চেষ্টা করে এবং একটু পরে মানে যার ঘুম যখন চলে আসছে এই সময় সে প্রচন্ড আর্তনাদ শুনে আবার, এবং এইবার হচ্ছে তার ঠিক জানালার কাছে, তার রুমের জানালার কাছে মহিলার কণ্ঠে, মানে একটা মানে মহিলা মানে কেমন জানি চিৎকার করতেছে এরকম একটা অবস্থা। তো সে খুব ভয় পেয়ে যায় এবং তারপরে কান্নার শব্দ শুনতে থাকে, একেবারে মনে হয় যে তার ঘরের কর্নারে বসে কোনো একটা মহিলা কাঁদতেছে। এবং এটা যে এত ভীতিকর, মানে যে আসলে মানে ঘুমের চেষ্টা করতে হঠাৎ করে তার মনে হয় যে কান্নার শব্দটা আসতেই করে শুরু হয় এবং মানে একেবারে অ্যানোয়িং পর্যায়ে পৌঁছা যায় কান্নার শব্দ, এবং এই অ্যানোয়িং অবস্থাতেই যে ঘুমায় যায়, আসলে তার কিছু করার থাকে না। তো কার পরদিন অনেক বেলা করে জেকের ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে যে বেলা করে সে আসলে শরীর নাড়াইতে পারতেছে না, তার সারা শরীরে ব্যথা করতেছে। তো উঠে উঠে দেখতেছে যে একদম ম্যাজম্যাজে শরীর নাড়াইতে পারতেছে না জেক। অনেক কষ্টে সে উঠে সে ড্রেস হয় এবং সে তারপর আস্তে করে বের হয়ে যায় অফিসের দিকে। তো অফিসে যে বলে যে মানে তার যে বস বসরে বলে যে আমার একটু সমস্যা হইতেছে এই ব্যাপার, আমার বাসাটায় মনে হয় কিছু এরকম স্পুকি প্রবলেম আছে, প্যারানর্মাল সমস্যা আছে। তো তার বস শুনে তার বস কথাবার্তা শুনে বলে যে আমি তোমার এক কাজ করি, তোমারে বলি এখানে সাইকিক আছে, সাইকিকের সাথে দেখা করো। যাই হোক, তার বস তাকে ওকে সাইকিকের অ্যাড্রেসটা দিয়ে দেয় যে কোথায় আছে, এবং সে খুঁজে বের করে সাইকিকের নাম্বারটাও তারে দেয়। তো জেক অফিস থেকে বেরোনোর আগে ওই নাম্বারে ফোন করে লোকটার সাথে কথা হয়। লোকটাকে সে বলে যে এরকম তার বসের কথা বলে। তো লোকটা বলে ঠিক আছে তুমি আসো। তো এক্সাক্টলি লোকেশন বলে দেয় কেমনে আসতে হবে। তো জেক ওখানে যায়, যাওয়ার পর দেখে একটা প্লাজার মধ্যে একটা ছোট্ট রুম নিয়ে লোকটা ওখানে বসে, এবং তার কোনো এক্সট্রা কোনো সাথে কোনো এক্সট্রা কোনো এমপ্লয়ি নাই, কিছু নেই, সে লোকটা একাই বসে অফিসে। তো যে লোকটার নাম হচ্ছে জর্জ, এবং সে মানে এটা একটা ছদ্মনাম, লোকটার নাম জর্জ ছদ্মনাম, সে একজন কৃষ্ণাঙ্গ, এবং সে অনেকক্ষণ তাকায় থাকে জেকের দিকে, তাকায় থেকে বলে যে তোমার মধ্যে আমি একটা লক্ষণ দেখতেছি, যেটা হচ্ছে তোমার উপর দৃষ্টি আছে ওখানকার, তুমি যেখানে আছো সেখানে কোন ইভিল স্পিরিট আছে এবং সেটা দৃষ্টি আছে তোমার দিকে, এবং আমি আরেকটা ভালো স্পিরিট দেখতে পাইতেছি সেটারও তোমার দিকে দৃষ্টি আছে। এনিওয়েজ তুমি বলো তোমার ঘটনা বলো। তো জেক তখন বলে যে আমি এরকম এরকম যেখানে উঠছি এরকম এরকম ভাবে আমি দেখি এই সমস্যা। তো তখন জর্জ বলে যে তাহলে তো তোমার সমস্যাটা অনেক মানে কঠিন, কারণ তুমি তো এখন ওখান থেকে সরতে পারতেছো না, যেহেতু তুমি বাসায় লিজ নিস এবং বাসায় উঠছো, অল অফ এ সাডেন তোমার পক্ষে মুভ করা সম্ভব না। বলে না আমি তো এখানে উঠছি, এখন তো এইভাবে তো কিভাবে মুভ করবে, আমি এই সিটিতে একদমই নতুন, আমার এমনও না যে ফ্রেন্ডস রিলেটিভস অনেক কিছু আছে এখানে এসে। তো জর্জ বলে যে আচ্ছা আমি তোমার সাথে আজকেই যাবো তোমার সাথে, ওকে হেল্প করার চেষ্টা করবো আমি। তো জেক খুশি হয়ে যায় খুব, বিকজ মানে সে আজকে যদি কোনো সাইকিক না হয়ে যদি এমনি কোম্পানিও তার সাথে আসতো গল্প করতে আড্ডা দিতে সে খুশি হয়ে যেত। অ্যান্ড জেক মনে মনে চিন্তা করতেছে কেউ আসলে যদি ফ্রিও থাকতে চাইতো তার এখানে সে ব্যবস্থা করে দিত থাকার, আর এখানে তো সাইকিক তার সাথে আসতেছে জাস্ট সমস্যা সমাধান করতে। যাই হোক, তো সাইকিক লোকটা তার সাথে আসে। তবে জেকের সাইকিক সম্পর্কে আগে ভ্রান্ত অনেক সে চিন্তা করতো আর কি, অনেক রকম চিন্তা করত, সে পুরোপুরি সাইকিক ব্যাপারগুলোতে আসলে খুব একটা বিশ্বাস ছিল না তার। তো তারপরে যেহেতু তার বস বলছে যে তুমি সাইকিকের হেল্প নাও আসো, তো ওই লোকটা তার সাথে রওনা দিল, গাড়িতে উঠলো জেকের সাথে। সে বলল যে আমি তোমার গাড়িতে ট্রাভেল করি, আমার গাড়ি থাক, তুমি আমাকে কালকে ড্রপ করবো অফিস যাওয়ার সময় এখানে। বলো আচ্ছা। তো সাইকিকের সাথে সে বসছে তার গাড়িতে এবং তারা রওনা দিচ্ছে। সাইকিক তার জিনিসপত্রটা ব্যাগ আছে, ব্যাগ নিয়ে আসতেছে। তো সে বলতেছে জেককে, জেক তোমার সাইকিক সম্বন্ধে আইডিয়াস কিরকম? তো জেক বলতেছে তোমার সত্যি কথা বলি, অ্যাকচুয়ালি আমি এগুলোর উপর বিশ্বাস করতাম না। তো বলে তাহলে তুমি কেন আসলা? তো সে বলতেছে যে আমি আসছি আসলে আমার বস আমাকে বলছে, আর আমার কাছে আসলে আর কোনো অপশন নাই, এখন সেকেন্ড অপশন হচ্ছে কোনো চার্চে যে এইসব বলা, বাট ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে ঘটনাটা কি এখানে। যাই হোক, বলে যে শুনো আমি তোমার একটা কথা বলি। সে সাইকিক বলতেছে তাকে জর্জে, সে বলতেছে যে আসলে আমি হচ্ছে আমার বংশ আসছে হচ্ছে আফ্রিকার থেকে, এবং ওইখানে আমরা কিছু জিনিস প্র্যাকটিস করতাম, সেটা হচ্ছে আমাদের ওইখানকার আমাদের রিলিজন বা আমাদের নিজস্ব কিছু প্র্যাকটিস আছে, সেগুলো হচ্ছে এক ধরনের কাইন্ড অফ তোমাদের ভাষায় যদি ম্যাজিক বলো, ম্যাজিক টাইপেরই যদি বলো সেখানে আছে, এবং এর মধ্যে একটা জিনিস হচ্ছে ভুডু। তো জেক বলতেছে ভুডু, ভুডু সম্বন্ধে আমি জানি, ভুডু তো হচ্ছে ম্যাজিক বা মানুষকে ক্ষতি করার ম্যাজিক। বলতেছে নো, ইটস এন্টায়ারলি নট লাইক দ্যাট, আমাদের বিশ্বাসে ভুডুটা হচ্ছে আমাদের এই সিস্টেমের একটা অংশ, আর তোমাদের কাছে এটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। যাই হোক, তোমরা যেভাবে বিশ্বাস করো করো, ধরো তুমি ম্যাজিকই ধরো, এটাই হচ্ছে আমাদের সিস্টেম, আমরা ম্যাজিক প্র্যাকটিস করি। আমি বিশেষ করে, সেই লোকটা বলতেছে জর্জ, যে জর্জ সেটা প্র্যাকটিস করে, এটা হচ্ছে তাদের সে এনশিয়েন্ট সিস্টেম থেকে সে পাইছে, ইনহেরিট করছে, এবং তার ভেতরে অনেক রকমের ক্ষমতা আছে, সে অনেক কিছু বুঝতে পারে এগুলোর মাধ্যমে। যাই হোক, এগুলো শুনে জেক, জেক শুনে বলে যে ওকে আসো। তো জেক বলে যে আসো, আমরা খাবার দাবার কিনে নিয়ে যাই বাসায়। তো এগুলো ই করে সে খাবার দাবার কেনাকাটা করে, কিনে বাসায় চলে আসে। তো এসে সে বসছে ইকে নিয়ে, জর্জকে নিয়ে বসছে, জর্জকে বসতে দিল, জর্জ লিভিং রুমে বসছে টিভি দেখতেছে, মানে কোয়াইট নর্মাল টাইম, এখন সন্ধ্যা হয়ে গেছে আর কেবল। তো যখন অন্ধকার পড়তেছে, জর্জ বলতেছে তাকে জেককে যে তুমি তোমার ঘরের মধ্যে চলে যাও, আমি তোমার একটু পুলের পাশে বসবো একা একা। তো বলতেছে আচ্ছা ঠিক আছে বসো। জেক তার ঘরের মধ্যে যে বসে রয়েছে এবং দেখতেছে সে উপাস থেকে জর্জ তার যে পুল সাইডে বসলো। অনেকক্ষণ পর সে শুনতেছে যে একটা না একটা একঘেয়ে কণ্ঠে জর্জ কিছু একটা মন্ত্র টাইপের পড়তেছে, একটা মন্ত্র টাইপের পড়তেছে, মানে সে খেয়াল করতেছে, মানে তখন কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে, একটা মন্ত্র পড়তেছে টানা কণ্ঠে, কেমন জানি সেটা সে পরিচিতও না, মানে যে এই ভাষাটার সাথে পরিচিত না, ভাষাটাই তার কাছে মনে হইতেছে অন্য ধরনের ভাষা, মানে একটা অন্য কোন মানে কাইন্ড অফ লাইক ট্রাইবাল ভাষা মন্ত্র পড়তেছে। তো জেকে মানে খুব উৎসাহ হইল দেখার, জেক আসতেই আসতে উঁকি দিয়ে দিয়ে লিভিং রুমের পাশ দিয়ে দেখতে দরজা খোলা, দেখতেছে পুলের পাশে একটা চেয়ারে বসে, চেয়ারের মধ্যে বসে আছে জর্জ, তার হাতে একটা পুতুল এবং সে পুতুল নিয়ে কি কি মন্ত্র পড়তেছে এবং কালো রঙের একটা পুতুল। জেকের কাছে কেন জানি ভয় লাগলো জিনিসটা দেখে, যে মনে হলো যে এটা কেমন একটা মানে অশুভ টাইপের, মানে অশুভ টাইপের একটা জিনিস মনে হলো তার কাছে। তো জেক যখন তাকায় আছে কিছুক্ষণ পর মনে হলো জর্জ জেকের উপস্থিতিটা বুঝছে। তো জর্জ আসতে এই করে মাথাটা ঘুরাইল পিছন দিকে একদম দরজার দিকে এবং সে চোখ পড়লো জেকের উপরে। সে দেখতেছে জর্জের চোখ মুখ পুরাপুরি অন্যরকম, মনে হচ্ছে জর্জের পুরা চোখের সাদা অংশটা কালো হয়ে গেছে এরকম লাগতেছে, এবং মুখের মধ্যে তার যে ঠোঁটগুলা সেগুলোর কালার অন্যরকম হয়ে গেছে। তো জর্জ হঠাৎ করে জেককে দেখে একটা হাসলো, ঠোঁটটা একটু বিস্তৃত হইল এবং হাত দিয়ে এভাবে দেখালো দ্রুত সরে যেত ওখান থেকে। তো জেক না প্রচন্ড ভয় পেল, ভয় পেয়ে সে লাফ দিয়ে সরে গেছে ওখান থেকে। তখন দেখলো যে জর্জ হাসতেছে, কেমন যেন একটা হাসি ভেতর থেকে, হাসি দিয়ে সে ঘুরে আবার সেই পুতুল নিয়ে আবার সেই মন্ত্র পড়তেছে। অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, প্রায় মোর দেন এক দেড় ঘন্টা ধরে সে পড়তেই আছে, পড়তেই আছে পুঁথির মতো। জেকের কাছে সেই শব্দটা মানে একঘেয়ে লাগা শুরু করছে, সে চুপচাপ বসে থেকে একসময় সে তার সোফার উপরে কম্পিউটার এনে সারা শরীরে পেঁচায় বসে আছে, মানে সে আসলে মানে কেমন জানি একটা ভয় ফিল করতেছে। এই সময় সে দেখল যে হঠাৎ করে মনে হলো যে তার বাসার আশেপাশের পরিবেশটা কেমন চেঞ্জ হয়ে গেল, এটা তার কাছে একটা অ্যাবনর্মাল একটা জিনিস মনে হচ্ছে, মনে বাসার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। এটা মানুষ দৃশ্যত ফিল করে কিভাবে, সেই ফিলটা সে পাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না। তারপর সে খেয়াল করলো যে তার বাসার আশেপাশে মানে তার রুমে কিন্তু বাতি জ্বলতেছে, একটা এটা হ্যালোজেন ল্যাম্প বলে, পাড়ানো কমানো যায়, সেই হ্যালোজেন ল্যাম্পের হালকা আলো ঘরের ভিতরে, কিন্তু সে লিটারেলি দেখতেছে বাইরের যে দূরে জানলার অংশ দিয়ে মনে হচ্ছে কুয়াশায় ছেয়ে যাচ্ছে, তার সুইমিং পুলের অংশটা পুরো জায়গাটা মনে হচ্ছে কুয়াশায় ছেয়ে যাচ্ছে, মানে ডিফারেন্ট। তো এখান থেকে কুয়াশা এইভাবে আসার কথা না, কোথেকে আসতেছে। এইটা ভাবতে ভাবতে দেখলো পিটপিট করে তার ঘরের বাতিটা দুইবারই করে ঠাস করে নিভে গেল। তো সে ভাবলো যে এর আগেও তো একদিন বাতি নিভছিল, আমার তো সেখানেই পড়ে গেছিল যে সার্কিট ব্রেকার পড়ে গেছিল। তো যখন বাতি নিভে গেল দেখলো যে জর্জ যে মন্ত্র পড়তেছিল সেটার শব্দটা বেড়ে গেল, বেড়ে গেছে, এবং তারপর দেখলো একটা টিমটিমা আলোর মতো মানে হালকা কাঁপা কাঁপা আলো আসতেছে দরজার বাইরে থেকে। তো যে আবার সাহস করে যে উঁকি দিছে, যে দেখতেছে জর্জ একটা মোমবাতি জ্বালাইছে এবং মোমবাতিটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার একটা মোমবাতি, সে ওইখানে তার সামনে যে টি টেবিলটা রাখা আছে সেটার উপরে, মানে একটা ছোট টেবিল রাখা ছিল ওই জায়গায়, ওই সেই পুলের পাশে বসার জন্য চেয়ার টেবিলদের মধ্যে গোল রঙের গোল একটা টেবিল, সে টেবিলের উপরে সে একটা ব্ল্যাক মোমবাতি জ্বালাইছে, জ্বালায় সে তার মতো এখন পড়তেছে আরো জোরে, পুতুলটা এখনো হাতে আছে। তো আসলে গা কাটা দিয়ে উঠছে জেকে, জেক বুঝতে পারতেছে না কি হবে, একদম সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ। এই সময় সে হঠাৎ দূর থেকে শুনল এই যে জর্জ যেই সুরটা পড়তেছে অন্ধকারে, সেই রকমই একটা সুর অন্ধকারে একেবারে দূর থেকে আসতেছে তার সেই লন্ড্রোম্যাটের ওখান থেকে, মানে কিচেন লন্ড্রোম্যাটের ওখান থেকে একই সুর। এটা মনে হচ্ছে যে কাইন্ড অফ লাইক একই টিউনে দুজনের সুর চলতেছে, ভয়ঙ্কর, মানে সেই মানে সেই সুরটা শুনেই সারা শরীরে রোম দাঁড়া যাচ্ছে জেকে। জেক বোঝার চেষ্টা করতেছে কি মানে ঘটনাটা কি। এরপর আস্তে করে সে খেয়াল করলো যে মনে হচ্ছে যে তার বাসার সামনের অংশের যে অংশটা ডানে বামে সেই জায়গায় মনে হচ্ছে দৌড়াদৌড়ি শুরু হলো কারো, মানে হুটোপুটি করতেছে এরকম। আর এদিকে সেই জর্জের পড়ার যে সেই যে সুরটা পড়তেছিল জোরে, শব্দটা আরো বেড়ে যাচ্ছে, কাঁপা কাঁপা হয়ে যাচ্ছে। জেক প্রচন্ড ভয় পেল, এই সময় হঠাৎ করে দেখলো জর্জ তাকে ডাক দিচ্ছে, জেক বলে ডাকছে এবং কণ্ঠটাও ডিফারেন্ট। জেক প্রচন্ড ভয় থাকা সত্ত্বেও সে আসলে কি করবে, কাঁপতে কাঁপতে তার সেলফোনটাকে পকেটে ভরে আস্তে আস্তে গেল। যে দেখে মোমবাতি হাতে এবং সে পুতুলটা হাতে দাঁড়ায় আছে জর্জ তার সামনে, এবং তাকে শুধু বলল কাম উইথ মি। এবং তাকে যে কাম উইথ মি বলছে সে কণ্ঠটা কিন্তু নর্মাল মনে হচ্ছে না জর্জের। হাঁটতে 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 তার পিছিয়ে পিছিয়ে রওনা দিল জেক, এবং তারা দুইজনে বারান্দা ধরে করিডোর ধরে হাঁটতেছে, এবং পুল সাইডটা পুরো অন্ধকার এবং মনে হচ্ছে ওই দিন চাঁদের আলোও নাই। মানে পুরা পুলটা মনে হচ্ছে যে আলো আধারী, মানে আকাশের হালকা আলোতে যতটুকু দেখা যায় ততটুকু দেখা যাচ্ছে পুলের এই জায়গাটা। এবং হাঁটতে হাঁটতে সে চলে গেল একেবারে তার যে রন্ড্রোমেটের দরজার কাছে। ভেতর থেকে হঠাৎ করে শব্দ আসতেছে নারী কণ্ঠের, কেমন জানি একটা পেঁচানো কণ্ঠে, মানে খুবই মানে অন্যরকম কণ্ঠ, সেটা মানে ক্লিয়ার না এবং সেটা অন্য ভাষায় কথা বলতেছে। জর্জকে কি জানি বলতেছে, জর্জ উত্তর দিতেছে, মানে দুইজনে কথোপকথন হচ্ছে, খুবই ভয়ঙ্কর। জেক আসলে পিছনে দাঁড়ায় সহ্য করতে পারছে, তার প্রচন্ড ভয় লাগতেছে। এই সময় সে শব্দ পেল ভিতরে, মানে সেই রুমের ভিতরে ঘড়ঘড় ঘড়ঘড় করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে ঘড়ঘড় করে কেউ শব্দ করতেছে, মানে গলা দিয়ে, গলা মানে কণ্ঠ দিয়ে ঘড়ঘড় করে শব্দ করতেছে। আর সাথে সাথে জর্জ আরো জোরে কি পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে জর্জ মোমবাতি হাতে রুমে ঢুকলো, জেককে হাত দিয়ে ইশারা করলো, ইশারা করার পর জেকও পিছিয়ে পিছিয়ে গেছে। যে দেখতেছে ঘরের মধ্যে কিছু নাই, একেবারে সেই তার হাতের যে শুধু মোমবাতির আলো সেটা টিম 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 করে চলতেছে, সেইটা এক জায়গায় রেখে দিল জর্জ। আর জর্জ কি কি পড়তে পড়তে পুতুলটা নিয়ে ঘুরতেছে এদিক ওদিক, পড়তে করতে এক জায়গায় দেখলো যে ফ্লোরের মধ্যে সে ঠাস করে পুতুলটা ফেলে দিল, এবং খুবই আশ্চর্যজনকভাবে পুতুলটা ফ্লোরে পড়ে শ্যাট করে সরে যায়, এক জায়গায় স্টিক হয়ে গেল। মনে হলো ওই জায়গায় ম্যাগনেট দিয়ে কেউ আটকায় ধরছে তাকে, ম্যাগনেট দিয়ে আটকায় ধরছে। তো তখন দেখলো জর্জ যখন দাঁড়া দাঁড়ায় কি পড়লো, এবং কিছুক্ষণ পরে তার মনে হলো চোখটা বন্ধ করে চোখটা খুললো এবং সে স্বাভাবিকভাবে কথা বলল জর্জের সাথে, জেকের সাথে, যে জেক থিংস আর সলভ, তুমি এখানে তোমার বাতি কেন গেছে দেখো, তাকে বলতেছে। তো জেক তাড়াতাড়ি হেঁটে যায় দেখে ঠিকই সার্কিট ব্রেকার পড়া, সার্কিট ব্রেকারটা উঠায় দিল। দেওয়ার পরে সেই ই বলতেছে, সেই জর্জ তাকে বলতেছে যে তোমার এই জায়গায় যেখানে এটা পড়ছে এই জায়গায় কিছু জিনিস আছে, এটা তুলতে হবে এখন। যে হাউ ডু ইউ ডু ইট, এটা কিভাবে করবা, এটা যদি তুলতে পারো তাহলে আমি এখন সাথে তোমাকে হেল্প করবো এবং ই করে ফেলবো। তো দুইজন অনেক চিন্তা করে দেখলো ওখানে একটা একটা স্ল্যাবের মতো বসানো, সেটা হচ্ছে কাইন্ড অফ লাইক পাথরের টাইলস টাইপের। তো অনেক চিন্তা ভাবনা করে কি করবে খুঁজতে খুঁজতে তারা যে তাদের ওখান থেকে একটা ক্রোবারের মতো পাইল, তাদের যে পিছনে লন্ড্রোমেটের পিছনে ক্রোবারের মতো ছিল, মানে টুলস টুলস রাখা বিভিন্নগুলোর মধ্যে থেকে, সেটা এনে চার্ট দিতে দিতে বারবার ই করতে করতে পিটাইতে পিটাইতে চার্ট দিতে দিতে ঠাস করে ওখানে এইটা তুলে ফেললো, টাইলস এর মতো তুলে ফেললো। তোলার পরে দেখলো যে ওখানে ঠিক সেই স্ল্যাবটার নিচেই একটা আংটাওয়ালা ঢাকনা আছে। দুজনে মিলে সে ঢাকনাটা তুললো, ঢাকনাটা তোলার পরে দেখলো যে ওই ঢাকনাটা ছিল কাঠের একটা, মানে শক্ত কাঠের একটা ইদে তৈরি করা একটা ঢাকনা। তোলার পরে একটা বাক্স, এরকম একটা বাক্স রাখা, সেই বাক্সটার ভেতরে বাক্সটাকে টেনে তারা তুলছে, দুজনে মিলে তুলছে, আলো জ্বলতেছে। বাক্সটাকে টেনে তুললো, বাক্সটার মাথার মধ্যে এক দুইটা ইসি দিয়ে আটকানো, ওইটারও ভেঙে ফেললো তারা, খুলে ফেললো। এবং ওটা খোলার পরে দুজনের জন্য, মানে ইসের জন্য, জেকের জন্য বেশি সারপ্রাইজ ছিল, সে কেঁপে উঠল, দেখলো যে এক গাদা হাড়গোড় এবং একটা মাথার খুলি ভিতরে, মানে খুবই একটা অন্যরকম, মানে বাক্সটা কিন্তু মোটামুটি বেশ বড়, মানে কাইন্ড অফ লাইক কি বলবো, যে গ্রোসারি ক্রেট যেরকম থাকে, গ্রোসারি ক্রেট যেরকম থাকে ওরকম বড়। তো এক গাদা হাড়গোড় আর একটা খুলি মাথার ভিতরে, পুরনো একটা মাথার খুলি। তো জর্জ তাকে বলল যে দিস ইজ হোয়াট ইট ইজ, এটাই হলো সেই জিনিস যেটার জন্য তোমার এই জায়গাটা হন্টেড। তো জেক খুব থতমত খেয়ে বলল কি ব্যাপার, কেন হন্টেড? তো বলতেছে যে আমি একটা স্টোরি শুনছি এবং আমি তোমাকে এটা শোনাবো, আসো আমরা এগুলাকে নিয়ে যাই এখান থেকে। তো জেক বলতেছে এটা নিয়ে আমি কি করবো, বলে চলো তুমি। তো জর্জ তার সাথে ওটা উঠাইলো, উঠায় নিয়ে আসলো, হেঁটে বাইরে নিয়ে আসলো, বাইরে এনে তারা চলে গেল একেবারে বাসার পেছনের সাইডে যেখানে নাকি গাছগাছালি আছে। তো সেই গাছগাছালির কাছে বলল যে এই জায়গা আমাদের খুঁড়তে হবে। তো যথারীতি তারা ওখান থেকে যে তাদের ওখান থেকে ওই যে ই ছিল, যে ওই বেলচা ছিল, বেলচা নিয়ে আসলো, এসে স্কুপ করে সেখান থেকে মাটি তুললো। মাটি তুলে হাড়গোড় গুলা বললো যে, জেককে বললো যে তুমি এগুলাকে এখানে যে দিবা, দিয়ে তোমার মতো প্রার্থনা করবো, আমি আমার মতো প্রার্থনা করবো। করার পর তারা মাটি দিয়ে, মানে ওই যে মাটিতে চাপা দিল, দিয়ে তারা দুজনে প্রার্থনা করলো। তো দুজনে প্রার্থনা, জেক জেকের মতো তার সে একজন খ্রিস্টান খ্রিস্টানের মতো সে প্রার্থনা করলো যে এটা যার দেহ আর কি তার যাতেই হয়। আর দেখলো জর্জ তার মতো প্রার্থনা করলো। করার পরে তারা মোটামুটি ওখান থেকে চলে আসলো, ওই সেই যে তার স্ল্যাব বসায় দিল জায়গা মতো, সেখানে বসায় দিয়ে তারা ফ্রেশ হলো। আসার পরে বলতেছে যে এখন কিছু করার নাই, আমি তোমার এই জায়গাটাকে, এই বাসাটাকে আমি একটা আমার মতো স্পেল দিয়ে যাব, আর এখানে ঘটনা আছে, সেই ঘটনাটা তোমাকে বলি আসো। তো জর্জ নিয়ে বসলো, জর্জকে নিয়ে এসে বসলো এবং তাদের লিভিং রুমে দুজন, এবং জর্জ তার দিকে তাকাইলো, তাকায় বলতেছে যে তোমাকে আমি বলছি যে আমি আমার মতো কাজ করি, ভুডু করি, এবং আমাদের সেই বিলিভ অনুযায়ী সেই ভুডু চলে। তো তোমার এখানে দুইটা খারাপ স্পিরিট আছে, দুইটা, এখানে একটা মনিবের স্পিরিট, একটা হচ্ছে নির্যাতিতের স্পিরিট। এই বাড়িটাতে একটা মনিব বাস করত, এবং যে নাকি তুমি চিৎকার শুনছ বা তোমার এখানে কান্নার শব্দ শুনছ, এটা ছিল তার এখানকার স্লেভ, তার কাজ করত তার আন্ডারে, এবং সেই মেয়েটাকে সে নির্যাতন করে মেরে ফেলে, সেই মনিবটা, সেই মনিবটা নির্যাতন করে মেরে ফেলে, এবং মেরে ফেলে তাকে, মানে মানে খুব অকথ্য ভাবে নির্যাতন করে করে মেরে ফেলে তাকে, ওই যে জায়গাটা দেখছ ওই জায়গায় পুঁতে রাখছিল। এবং এই জায়গাটা যতবারই এখানে মানুষ কাজ করছে, রিনোভেট করছে, কখনো এই জায়গাটাকে খুঁজে কেউ দেখে নাই যে এইখানে তলে একটা বাক্স আছে, এবং তার যে শেষকৃত্য সেটাও সে করেনি। তো এইখানে এই জিনিসটা ট্র্যাপড হয়ে গেছিল, এবং ওই যে খারাপ যেইটা আছে ওকেও কিন্তু ও হান্ট করে, মানে তার মৃত্যুবন্ত হান্ট করে যায়, এবং তার যে মানে যে অতৃপ্ত আত্মা আছে সেও এখানে ঘোরাফেরা করে, সেও এখানে এসে হান্ট করে, ঘুরে বেড়ায়। এবং এই কারণে কিন্তু এখানে মানুষ থাকতে পারে না, এখানে যারাই ভাড়া নিচ্ছে কেউই থাকতে পারে নাই। এবং তাকে আমি জিজ্ঞেস করছিলাম তার সমাধান কোথায়, তখন সেই স্লেভ আমাকে সমাধান দিছিল যে আমাকে সঠিকভাবে ই করে দাও, শেষকৃত্য করে দাও, তো সেটাই তোমাকে নিয়ে আমি করলাম। তো যাই হোক, এখন থেকে বাসার সমস্যা হবে না। কিন্তু জেক প্রচন্ড ভয় পায় এই কথা শুনে, জেক বলে যে আমি এখানে থাকতেই চাইতেছি না। তো তখন জর্জ বলে এটা তোমার ব্যাপার, তবে এই জায়গাটার মধ্যে প্রবলেম সলভ হয়ে গেল, অন্য কেউ যদি থাকেও সেই সমস্যা আর দেখবে না। তখন জেক তখন জিজ্ঞেস করে যে সেই যে মনিব, সেই মনিব যে নাকি যার সোল এখানে আসে, তুমি বলো। বলে সেও এখন আর আসবে না, কারণ আমি এখানে স্পেল করে দিয়ে যাবো, একটা স্পেল তৈরি করে দিয়ে যাবো, সেও আর আসবে না এখানে, আর যেহেতু এটা সলভ হয়ে গেছে এটারও সলভ হয়ে যাবে, অসুবিধা নেই। তো জেক ভয় পায়, জেক মানে চিন্তা করে সে ওখানে মোটামুটি থাকবে না। তো পরদিন সে ওই দিন রাতেবেলা তারা ঘুমায় তাদের মতো, জর্জকে সে প্রতিদিন পরদিন ড্রপ করে এবং জর্জকে তার উপযুক্ত পারিশ্রমিক সে দেয় এই কাজের জন্য, দিয়ে সে ওখান থেকে মানে বা অফিসে যায়, এবং অফিসে যেয়ে সে কথা বলে বন্ধুদের সাথে, এবং সে সে ওখানে ওয়াল্টারের কাছে, যে তার সাথে একজন সহকর্মী ছিল যে ওয়াল্টার, ওয়াল্টারকে সে রিকোয়েস্ট করে যে আমি ভাই আমার থাকার একটা ব্যবস্থা করে দাও কয়েকজন। ওয়াল্টার বলে তোমার তো সমস্যা সমাধান করে দিছে, আর কি ভয় পেতেছ, না এখানে এরকম জিনিস ঘটছে এটা জানার পর আমার আর থাকার খুব ইচ্ছা নাই। তো ওয়াল্টার বলে আচ্ছা লেটস সি, তুমি আমি তোমার দু একদিন ব্যবস্থা করতেছি দেখো। তো যে কয়েকদিন ওখানে ওয়াল্টারের পরিচিত একটা জায়গায় থাকে, সে একটা ছোট বোর্ডিং প্লেসের মতো, সেখানে থেকে সে ওই বাড়ির লিজের সাথে কথাবার্তা বলে এটা কমপ্লিট করে, মানে ওদের সাথে সে টার্মিনেট করে লিজ, কিছু ড্যামারেজ দিয়ে লিজ টার্মিনেট করে অন্য জায়গায় ভাড়া নেয়, জিনিসপত্র নিয়ে সরে যায়। তবে তাকে জর্জ বলছিল তুমি যেখানেই যাও তুমি তোমার মতো জায়গাটা শুদ্ধি করে নিও। তো এইবার সে চেষ্টা করে একটু ডেন্স জায়গায় উঠতে, যে ডেন্স জায়গায় উঠে এবং সেখানে উঠে ডেন্স একটা পপুলেটেড এলাকায় সে উঠে, ডেন্স পপুলেটেড এলাকায়, এবং সেখানে উঠে সে মোটামুটি ওঠার আগেই সে তার মতো সে তার চার্চে যায় এবং সে হোলি ওয়াটার ইত্যাদি নিয়ে এসে চিটায় চিটায় ওখানে থাকে। জেক এই ঘটনা যখন সে রাজীবকে বলছে, রাজীব তখন তাকে একটা সলিউশন বলছে পরবর্তীতে ওই ঘটনা যে কি আসলে ঘটতে পারে, সেটা জেকের কাছে বেশ মনোপুত হয়েছিল। রাজীবের সাথে তার পরিচয় আরো পরে, অনেক পরে হয়। রাজীব তাকে বলছিল যে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার যেটা মনে হয়, রাজীব যেটা বলছে তাকে, বা রাজীবের সলিউশন এটা আমিও দিচ্ছি এখানে, রাজীব বলছে যে এটা হতে পারে এরকম যে আসলে ওখানে অকারেন্স কিছু ঘটছে, হইতেই পারে, অনেক অনেক রকম চর্চাই তো অনেকে করে, জর্জ যে চর্চাটা করছে এটা হয়তো কোনো অধিবিদ্যা বা কোনো ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, বা উডুকে যেভাবেই দেখুক, জর্জের কাছে এটা তাদের একটা এনশিয়েন্ট চর্চা বা তাদের ধর্মিক চর্চা, বাট আমরা তো সবাই এটাকে ব্ল্যাক ম্যাজিকের মতোই দেখি, ভুটু জিনিসটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক হিসেবেই জানি। তো যাই হোক, রাজীব বলছে যে হতে পারে সে এটার মাধ্যমে জানছে এখানে কোনো অকারেন্স ঘটছে, ঘটতেই পারে। আর এগুলো ঘটার ফলে ওখানে কোন খারাপ জিন যার দ্বারা এই কাজটা করা হয়েছিল বা কোন একটা অকারেন্স ঘটার কারণে এখানে কোন খারাপ জিন বাসা বাঁধছিল দুইটা, এবং কোন জিনের জিন চাচ্ছিল যে এই জিনিসটা এরকম তারা একটা এই জায়গায় এইভাবে ট্র্যাপড অবস্থায় জিনিসগুলো না রেখে এই জিনিসটা সৎকার করা হোক। তো হয়তো জর্জ সেটা করছে, আর ওই জায়গাটা আদৌ কি ক্লিন হয়েছে নাকি, মানে এতদিন অ্যাবান্ডন পড়ছে বা তারপরে যারা থাকছে তারা কিভাবে থাকছে, হু নোজ। তো রাজীবের বিশ্বাস যে ওখানে খারাপ কোন জিন বা ক্রিশ্চিয়ানিটিতে বলে ডিমন, কোন ডিমন ওখানে বসবাস করে, এটা রাজীবের বিলিফ জিন বা ডিমন বসবাস করে। তো আমিও আসলে মনে করি যে এই ধরনের জায়গায় এরকম হওয়ারই সম্ভাবনা বেশি। আসলে ওখানে অনেক যেসব জায়গায় খুব মানে বাজে কিছু হয়, কোন একটা অকারেন্স ঘটে, ওখানে কিন্তু খারাপ জিনরা সেই জায়গায় গিয়ে ওখানে আস্তানা গাড়ে এবং তারা ওই জিনিসটা আবার মানুষকে কিন্তু তারা রিপিটেডলি দেখানোর চেষ্টা করে, ওই ঘটনাটার একটা রিপিটেশন দেখায় মানুষকে, চোখের সামনে ভ্রম সৃষ্টি করে বা নিজেরাই শেপ শিফট করে দেখায়। সেটাতে মানুষ কি হয়, মানুষ অনেকটাই প্রভাবিত হয়ে যায় এবং ওই জায়গাটাকে মানুষ পরিহার করে, তো জায়গাটাকে অ্যাবান্ডন করে যায় মানুষ, এবং অ্যাবান্ডন করে গেলে তাদের জন্য সুযোগ হয় ওই জায়গায় বসবাস গড়ার বা থাকার, ওই জায়গায় একটা ভয়ের রাজত্ব তৈরি করার। এই জন্য মানুষ বলে না যে কেউ শুনছে যে এখানে সুইসাইড করছে, মানুষ যে দেখে যে আসলে ওই মানুষটাই যে যে সুইসাইড করছিল সে গলায় দড়ি নিয়ে ঝুলে আছে বা সে হাসতেছে বা সে হাঁটা চলা করে। মানুষ কিন্তু এই ধরনের কথা প্রায় বলে, যে আমাদের দেশেও অনেকে বলে এরকম যে গ্রামে হেঁটে হেঁটে সে যাচ্ছে ওই দিক দিয়ে, আবার মানুষকে দেখে কাউকে থেকে হাসছে, আবার রাতের বেলা চিৎকার করে বলতেছে যে পুক জ্বলে যায় পানিতে পানিতে। এগুলো আসলে জিন্দা ঘটায়, জিন্দা আসলে ওই জিনিসটার একটা রিপিটেশন, ও একজন মানুষকে দেখায় যে সেই মানুষটা ভয় পায় এবং এটা চর্চিত হয়ে যায়, অনেকেই মানে ইন্ডিভিজুয়ালি দেখে, দেখার পর একটা ভয়ের জায়গা তৈরি হয়, ওই জায়গাটাকে মানুষ পরিহার করে, তখন তাদের জন্য ওইটা একটা সুইটেবল, একটা ভেরি সুইটেবল মানে আবাসের একটা জায়গা হয়ে যায়, মানে তাদের একটা গ্রাউন্ড তৈরি হয়ে যায়। তো এটাই সম্ভবত সঠিক যুক্তি, রাজীবও সঠিকভাবে ভাবছে ব্যাপারটা। এই ছিল জেকের ঘটনা, এবং এরকম আরো ঘটনা অনেকের কাছ থেকে জেক কালেক্ট করবে, বলছে জেক কালেক্ট করে দেবে রাজীবকে, এবং রাজীব নিজেও বলছে যে সেও চেষ্টা করবে আরো কাহিনী ম্যানেজ করতে। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধ, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আজকে একটা কাহিনী শেয়ার করব, যেটা ইউরোপের একটি ঘটনা, যেটি আমাদের সাথে শেয়ার করেছেন রাকিব জার্মানি থেকে, এবং রাকিবের ফ্রেন্ড গুনথারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এটি, এবং আমি চলে যাচ্ছি আমার মতো করে শেয়ার করার জন্য। রাকিবের ফ্রেন্ড গুনথার, রাকিবের অনেক পুরনো একজন বন্ধু, তারা একসাথে অনেক বছর মানে বন্ধুত্ব তাদের মেনটেন করে চলেছে। আর রাকিব অ্যাকচুয়ালি অনেক বছর আগে জার্মানিতে গিয়েছিল এবং সেখানে সে সেটেল করে, এবং তখনই তার যাওয়ার কিছুদিন পরে গুনথারের সাথে তার বন্ধুত্ব হয়। সো খুব ভালো বন্ধুত্ব তাদের, এবং সে গুনথারের নেচার সম্পর্কে বলেছে, গুনথার খুবই রহস্যপ্রেমী একজন মানুষ, সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এটা তার একটা শখ, এবং সে একা একা ঘুরে, এটা হচ্ছে তার একটা বিশেষত্ব। কারণ গুনথার নাকি তাকে বলেছে যে সে মনে করে কোথাও একা গেলেই রহস্যের দেখা পাওয়া যায়, যেটা নাকি সে আসলে অনেককে নিয়ে গেলে সেই জিনিসটা হয় না। যাই হোক, এটা গুনথারের ইউনিভার্সিটি লাইফের একটা ঘটনা, এছাড়াও বেশ কিছু ঘটনা গুনথার শেয়ার করেছে রাকিবের কাছে। তো এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং প্রমাণনায় আমি হয়তো আরো পাবো গুনথারের ঘটনা রাকিবের কাছ থেকে। তো এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো গুনথার এরকম একা একা ঘুরতে পছন্দ করতে, এবং বিভিন্ন জায়গায় সে গিয়েছে, জার্মানি তো বটেই, ইউরোপের আরো বিভিন্ন জায়গায় সে গিয়েছে। তো এই ঘটনাটা ঘটে তার সাথে তার ইউনিভার্সিটি লাইফে, এবং সে একটা ক্যাসল দেখতে যায়, এবং যে ক্যাসলটার সম্বন্ধে সে জানতে পারে তার কিছু বন্ধুর কাছ থেকে। তারা তাকে বলে যে অমুকটা ক্যাসল নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল যে ওই ক্যাসলটা কেমন। তো বলতেছে যে ওই ক্যাসেলের সম্পর্কে যতটুকু যা শোনা যায় তার মধ্যে অনেক কিছুই অতিরঞ্জিত, তার বন্ধু বলতেছে যে যদিও সেখানে এখনো ট্যুরিজম ওয়াইড ওপেন, টুরিস্টরা যায় এবং রাতে থাকে না, তারা সন্ধ্যার সময় চলে আসে, বাট ওইটা যেহেতু একই ফ্যামিলি এখনো ওন করে, তো সুতরাং যেই ধরনের কথা মানুষ অনেকে বলে এই হন্টেড ব্যাপার স্যাপার নিয়ে, এটা অনেকটাই অতিরঞ্জিত, তবে গুনথার তুমি যে দেখে আসতে পারো। তো গো আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, রাকিব কিন্তু নিষেধ করেছে আমি যেন ক্যাসলটার এক্স্যাক্ট নাম আর লোকেশনটা না বলি, তো আমি সেটা করব। সে অবশ্য আমাকে লিখেছে, বাট আমি সেটা আপনাদের কাছে সেটা উজ্জ্ব রাখবো, সেটা আমি বলবো না। আপনার কাহিনীটার ফিলটা পাওয়ার চেষ্টা করেন বা ঘটনার ফিলটা পাওয়ার চেষ্টা করেন। তো গুন্থার সেখানে যখন শোনে যে অতিরঞ্জিত ব্যাপারটা, তো গুন্থার সেটা সেই ক্যাসল সম্পর্কে একটু খোঁজ খবর নেয়, তো সে বিভিন্ন কিছু জানতে পারে। অনেকেই অনেক কথা বলে যে সেখানে এত বছর ধরে এটা আছে, এটা মিডিভাল এজের একটা ক্যাসল, এবং এখন পর্যন্ত মানে এই ঘটনা হচ্ছে 2000 সালের দিকের ঘটনা, তো 2000 সাল মানে এখন থেকে 23 বছর আগের ঘটনা। তো বলতেছে যে সেই পর্যন্ত এখনো টিকে আছে একটা ক্যাসল, এবং প্রায় অনেক বছর ধরে একই ফ্যামিলি ট্রি আন্ডারে আছে শত শত বছর ধরে। তো এটা আসলেই হয়তো অতিরঞ্জিত হতেও পারে, তবে গ্রন্থের মনে একটা একটা পরিকল একটা দাগ কেটে যায়। সে চিন্তা করে যদি এই ক্যাসলটা সম্পর্কে ভৌতিক ব্যাপারগুলো অতিরঞ্জিত হয়ে থাকবে, তাহলে কেন মানে এটা সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় এবং রাতের বেলা এখানে কেউ থাকে না। সে খোঁজ খবর নিয়ে জানতে পারে ক্যাসেলের ভেতরে যারা মেইনটেইন যারা করে বা যারা এখানকার কর্মী আছে, তারা সবাই ক্যাসেল ছেড়ে সন্ধ্যার পর চলে যায়, এবং এই ক্যাসেল সম্পর্কে আরো অনেক কিছু প্রচলিত আছে। সেখানে কি ছবি তোলা নিষেধ, ভেতরে একদমই ছবি তুলতে দেয় না, ছবি তোলা একদমই নিষেধ। ট্যুরিজম সময় হচ্ছে আপনার ট্যুরিস্টরা আসে হচ্ছে সকালবেলা, এবং তারা সন্ধ্যার মধ্যে চলে যেতে হয় ক্যাসেল থেকে, এবং ছবি তোলা একদমই নিষেধ। ভেতরে যতটুকু ঘোরা যায় দেখা যায়, নোট নেওয়া যায় ইত্যাদি ইত্যাদি, আর এরকম হচ্ছে ক্যাসেলের ভেতর অবস্থা। তো গুন্থার চিন্তা করে যে ওয়াই নট গিভ ইট এ ট্রাই, বাট সে চিন্তা করে যে আমি যদি সেই জাস্ট ট্যুরিজম সময় যাই চলে আসি, তাহলে আমি কি দেখতে পাব? খুব একটা কিছু দেখতে পাওয়ার কথা না, কারণ ওখানে তো অনেক মানুষ থাকবে, তার মধ্যে আমি যাব। আর ক্যাসলটা হচ্ছে যে বেশ দূরে, মানে মূল জায়গায় যেখানে তাদের মানে অনেক দূর দিয়ে এসে গাড়িতে করেই আসতে হয় বা পার্সোনাল ভেহিকেল আসতে হয়, এসে পার্ক করে প্রায় 15-20 মিনিটের মতো হাঁটতে হয় সেখানে, এবং যে হাঁটার পথটা সেটা হচ্ছে একেবারে জঙ্গলের ভেতর দিয়ে, গাছপালা ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় সেখানে। তো গুন্থার চিন্তা করে যে আমি গেলাম, জায়গাটা দেখলাম, একটা ভাইব পাবো, বাট আমি তো আসলে ওরকম কিছু পাবো না, সো লেটস গিভ ইট এ ট্রাই। তো গুন্থার একদিন সেখানে যায় এবং সে তার গাড়ি নিয়ে যায় সেখানে, এবং গাড়ি নিয়ে গাড়ি পার্ক করে সে চলে যায় সরাসরি হেঁটে, এবং যে হাঁটার পথটা সেটা সে দেখে বুঝতে পারে যে জায়গাটা বেশ বেশ অসাধারণ এবং এখানে অনেক রকম রহস্যের ছোঁয়া আছে। সে রাস্তাতে দেখেই বুঝতে পারে, কারণ গুন্থার কিন্তু অনেক জায়গায় গিয়েছে এবং সেই যাওয়ার পথে দেখছে যে রাস্তা, এবং গুন্থারের মধ্যে কিছু ব্যাপার ছিল যেটা সে সবসময় ফিল করতো আর চিন্তা করতো যে এই জায়গাটা এত প্রাচীন, মেডিভাল এজের এই রাস্তা দিয়ে এরকম হয়েছিল, ওই রাস্তা দিয়ে এরকম হয়েছিল। সো এরকম জিনিসপত্র সে চিন্তা করতো সবসময়। তো করতে করতে সে হেঁটে যায় এবং সে ক্যাসেলে পৌঁছায়, এবং যথারীতি সেখানে সে ঢুকে এবং তার যেই টুরিস্ট টিকিট কেটে সে সেখানে ঢোকার, এবং সেখানে ঢুকে ঘুরে ঘুরে দেখে, তার কাছে ইতিহাস ছোঁয়া দেয় এবং সে দেখে সেই বিভিন্ন ঐতিহাসিক জিনিস। আর সেই ক্যাসেলের ভেতরে কয়েকটা ক্লাস্টার্ড ভাবে আর কি, কয়েকটা এরকম বিল্ডিং দিয়ে ক্যাসেলটা এখনো টিকে আছে ওইরকম। তো বিভিন্ন জিনিস দেখে সে মোটামুটি অন্যদের সাথে বেশ টাইম করে, রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করে, এবং সেই যথারীতি সময় মতো বেরিয়ে যায় ক্যাসেল থেকে। এবং ক্যাসেল থেকে বের হয়ে যাওয়ার পরে সে দেখতে পায় যে সব মানুষ হেঁটে বেরিয়ে যাচ্ছে এবং সেই ফরেস্ট রাস্তা দিয়ে, এবং তখন বিকাল গোড়ায় গেছে, মানে একদম মানে মানে আলো মিলায় যাচ্ছে এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে গুন্থারের মাথায় একটা প্ল্যান আসে যে আমি এই জঙ্গলের ভেতরে লুকায় থাকবো and ঘোরাঘুরি করব, দেখব রাতের বেলা কি ঘটে। I really want to see the night thing, you know, what happens to this place. এটা চিন্তা করতে করতে সে চিন্তা করে যে এখানকার মানুষজন যখন আসবে, এসে পার্কিং আমার গাড়ি দেখবে, তখন একটা সমস্যা হবে। তো সে কি করে, গাড়ি উঠে সে পার্কিং থেকে বের হয়ে যায়। বের হয়ে যেয়ে সে রাস্তার কাছে একটা জায়গায় যায়, যে সে বের হয়ে অনেক দূর যায় যে সেখানে একটা গ্যাস স্টেশন দেখতে পায়, একটা পেট্রোল পাম্প, সেখানে সে গাড়িটা পার্ক করে সে ওইখান থেকে একটা ট্যাক্সি নেওয়ার চেষ্টা করে। তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে সে ট্যাক্সি পায় না, পরে খুব বিরক্ত হয়ে যখন গেছে, এই সময় সে দেখে যে একটা এরকম রাইড চাইছে, তো একজন তাকে থামায় বলে তুমি কোথায় যাও, বলে যে আমি সামনে যাব। তো সে বলতো সামনে তো কিছু নাই, বলে আমাকে ওই জায়গায় যেন আমায় দাও প্লিজ, আমার ওখানে রাইড দরকার, আমার ভেহিকেল ওইখানে আছে। তো একজন তাকে নিয়ে যায় গাড়িতে, নিয়ে ঠিক ওই যে রাস্তা দিয়ে এন্ট্রেন্সের জায়গায় রাস্তার কাছে নামায় দেয়। তো স্টিল ইউনো হিউজ প্লেস টু ওয়াক, কারণ পার্কিং অনেক দূরে ওখান থেকে, কারণ এটা পাহাড়ের উপরে উঠতে হবে, মোটামুটি বেশ উঁচুতে। তো গুন্থার হাঁটা শুরু করে, এতে কিন্তু অন্ধকার হয়ে গেছে, পুরাই অন্ধকার হয়ে গেছে। গুন্থার হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতে 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 সে দেখে যে এর মধ্যে সে দেখে যে দূরে কিছু হেডলাইট দেখা যাচ্ছে এবং সে কয়েকটা গাড়ি বের হয়ে আসতেছে। তখন বুঝে যে এখানে এই গাড়িগুলো মনে হয় এখানকার এমপ্লয়ীদের গাড়ি। তো গুন্থার লোকায় পড়ে, মানে একসাথে লুকায় পড়ে। এবং তখনকার যে সময়টা, তখন কিন্তু ওই অঞ্চলে ঠান্ডা পড়া শুরু হচ্ছে, এরকম একটা অবস্থা। মানে খুব বেশি যে শীত তা না, শীত পড়ে গেল তো মানে পুরাই একদম ঠান্ডার সিজন, তখন তো একদম অবস্থা খারাপ, রাতে বাইরে থাকা প্রশ্নই আসে না। কিন্তু গুন্থার যখন গেছিল তখন সেখানে শীত পুরোপুরি পড়ে নাই, মানে শীত কেবল শুরু হবে, ঠান্ডাটা হালকা হালকা আসছে সেরকম একটা সময়। তো গুন্থার পরে কি গাছপালার ইসে যে লুকায় পড়ে এক জায়গায়, সে লুকায় থেকে সে দেখতেছে আস্তে 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 করে গাড়িগুলা বের হয়ে যাচ্ছে ওখান থেকে, এবং তিনটা গাড়ি একসাথে বের হয়ে যায় লাস্টে, এবং গাড়িগুলো চলে যাওয়ার পর টেল লাইট গুলো সে দেখে একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এবং অন্ধকার জায়গাটা। গুন্থারের কাছে একদম অন্যরকম একটা ফিল লাগে, সে মানে পুরাই একটা মানে অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস অনুভূতি হয়ে যায়, কারণ সে তখন একা এবং তার ভেহিকেল বেশ দূরে, এখানে তাকে পিক আপ করার মতো কেউ নাই, মানে কঠিন অবস্থা। এবং তখনকার যে সেলফোন সেটাও অনেক পুরনো, কিন্তু এখনকার মতো লেটেস্ট সেলফোন না, সেগুলো যে আসলে আলফা নিউমেরিক ছিল, মানে জাস্ট টেক্সট করা যেত, আলফা টেক্সট অ্যান্ড আপনার যে ফোন আসতো এরকম আর কি। যাই হোক, সেই কোন রকম আর কি ওখান থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে পাশ দিয়ে বেরোনো শুরু করে। তো রাত কিন্তু হয়ে গেছে, মানে একেবারে সন্ধ্যা তখন গড়ায় গেছে, মানে একদম সাতটা সাড়ে সাতটা এরকম বেজে গেছে এবং অন্ধকার। একটু পরে সে হাঁটতে হাঁটতেই দেখলো যে আকাশে চাঁদ উঠছে, এবং চাঁদের আলোটা ঝলমল করে এমন ভাবে পড়ল ওই জায়গাটায়, জায়গাটা একটা ডিফারেন্ট লুক দেখা দিল, মানে অসাধারণ, মানে যেটা অ্যাডভেঞ্চারাস টাইপ অফ ইউনো ইমেজ তার চোখের সামনে ভেসে উঠল। মানে সে যে জায়গাটায় দাঁড়াইছিল পাহাড়ের একটা কোল ঘেঁষে একটা জায়গায় রাস্তার বাঁকে, সেটা হচ্ছে পাথুরে পাহাড়, সে বলছে যে পাথর কেটে রাস্তাটার বাঁক বের করা হয়েছে। ওখান থেকে পাশে একটা পাশে যে সে দাঁড়াইছিল সেখান থেকে সে পুরোপুরি জায়গাটা দেখতে পাচ্ছে, এই সেই ক্যাসেলের প্রাঙ্গনটা আলো পড়ে ঝকমক করতেছে, একদম অন্যরকম একটা লুক। তো গুন্থারা মানে অ্যাকচুয়ালি হি ফেল্ট ভেরি গুড, মানে সে চিন্তা করতেছে যে আমি আসলে আজকে আইল এনজয় দ্য ডে নাইট, ইউনো। এবং তার সাথে তার স্যাকের মধ্যে কিছু স্নিকার বার ছিল, তো সে মনে করলো যে আমি অল সেট ফর টুনাইট। তো সে হেঁটে হেঁটে গেল, এবং হেঁটে যে সেই ক্যাসেলের এন্ট্রেন্সের ঠিক কাছে গেল না, সে চিন্তা করলো যে এইখানে হয়তো হতে পারে তাদের কোনো ক্যামেরা থাকতে পারে বা তাদের কোনো মানুষ থাকতে পারে, যে হয়তো দেখলে সমস্যা হতে পারে তার, বা অ্যালার্ম থাকতে পারে। তো সে একদম ক্যাসেলের কাছে গেল না, গেটের দূর থেকে সে একটা জায়গায় একটা পাথরের খণ্ডের উপর বসে আছে। তো সে চিন্তা করতেছে ওয়াট আই এম গোনা ডু অল নাইট, কারণ আমার সামনে কিন্তু বড় একটা রাত আছে, এই রাতটা আমাকে পার করতে হবে। আমি তো এই গভীর রাতে এখান থেকে বের হয়ে আবার যদি আমি হাইওয়েতে যাও পড়ি, মানে যেখান থেকে গাড়ি চলাচল করে, ওখানে হয়তো আমাকে কেউ রাইড দিবে না এরকম রাত্রে, আমাকে ইদার তখন হয়তো হাঁটতে হবে, আবার পুলিশ রাস্তায় সমস্যা করতে পারে, জিজ্ঞেস করতে পারে কি করো। এনিওয়েজ, তো মোটামুটি আমাকে এইখানেই সারাটা রাত পার করে যেতে হবে, এরকম চিন্তা করতেছে গুন্থার। তো চিন্তা করতে করতে, এবং সে মোটামুটি ভালোই, তার শরীরে ভালোই কাপড় আছে, মোটা কাপড় আছে, ওইগুলো নিয়ে সে টেনশন করতেছে না, বাট রাতটা পার করা, এটা কি বোরিং রাত হবে কিনা এটাও চিন্তা করতেছে সে। সো বসে বসে অনেকক্ষণ চিন্তা করতেছে, কিছু করার নাই, সময় পার হয়ে যাচ্ছে, এবং সেই রাতের একদম ক্রিকেটের ডাক, মানে ঝিঁঝি পোকার ডাক ইত্যাদি ইত্যাদি পোকামাকড়ের ডাক পাচ্ছে। এবং মানে তখনকার সময়টা এমন একটা সময় যে সময় সেই মানে শীতটা আস্তে আস্তে আসতেছে, যে এক ধরনের পোকা আছে সেগুলো উড়ে উড়ে পড়ে, এগুলো দেখতেছে। তো মোটামুটি একটা বোরিং ব্যাপার স্যাপার ঘটে গেল আর কি। সে ভাবতেছে যে এটা আসলে এখন ডিসিশনটা ভেরি ওয়াইজ হইল না জিনিসটা, আমি এখানে বসে থাকবো এবং এই ধরনের একটা সিচুয়েশন ফেস করবো। ভাবলো যে লেটস টেক এ ওয়াক, আমি হেঁটে যাই। তো সেখান থেকে হাঁটা শুরু করলো, আবার হাঁটতে হাঁটতে এসে চলে গেল ভিতরে যে গাছপালা ঘেরা পথ, সেগুলোর মধ্যে দিয়ে সে একটু যেগুলো অফ রোডিং সেগুলো করা শুরু করলো, মানে সেই একটু নিচু জায়গাটা যেখানে ঢাল, যেখানে হাঁটা যায় গাছপালার মধ্যে হাঁটতেছে, এবং চাঁদের আলোতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। গুন্থারের কাছে কিন্তু তখন ফ্ল্যাশ লাইট আছে, তার সেলফোন আছে, তার স্যাকের মধ্যে মানে তার যে ব্যাগটা, ব্যাগের মধ্যে, সেখানে স্যাক বলতো তার যে স্যাক প্যাক, সেই মানে পাশের একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে তার ফ্ল্যাশ লাইট, তার সাথে ক্যান্ডি আছে খাওয়ার জন্য, স্নিকার বার আছে, দেন এবং টুকিটাকি তার যা যা দরকার, সেলফোনও আছে। তো সে হেঁটে হেঁটে সেই ঢাল দিয়ে নামতেছে এবং দেখতেছে যে বেশ মানে চাঁদের আলো হালকা পড়তেছে, লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নাই, মোটামুটি দেখা যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে যে সে খুব এনজয় করতেছে ওয়েদারটা অ্যান্ড এভরিথিং, বাট তার কাছে একাকিত্বটাকে তাকে ঘিরে ফেলছে। সে ভাবতেছে যে আসলে খুব বেশি রকম মানে রিস্ক নেওয়া হয়ে গেল, জিনিসটা ভালো লাগতেছে না। তো যাই হোক, এরকম হাঁটলো অনেকক্ষণ, তার মতো সময় বার করলো। তারপরে সে হেঁটে যে একটা কর্নার বের করলো, যে জায়গাটার মধ্যে বাঁকের উপরে একটা জায়গা একটু উঁচু, চিন্তা করলো এখানে আমি একটু হেলান দিয়ে বসে থাকি, বা আমি কিছুক্ষণ রেস্ট নেই, ন্যাপ নেই, দেখি কিরকম কি পার হয়। তো গুন্থার ওখানে যে বসে শুয়ে পড়লো, মানে আধা শোয়া হয়ে পড়ে উঠলে, আর তাকায় আছে আকাশের দিকে, চাঁদ দেখতেছে, ই দেখতেছে, এবং মাঝে মাঝে সেই ক্যাসেলের দূর থেকে ক্যাসেলের অংশ দেখতেছে, সুন্দর লাগতেছে। তো এরকম কতক্ষণ চলে গেছে বলতে পারবে না। একসময় গুন্থার ঘুমায় পড়ছে, তার আর খেয়াল নাই কিছু। তো যখন তার ঘুম ভাঙলো, সেটা হচ্ছে একটা শব্দে, এবং শব্দটা মনে হলো যে কোন লোহার সাথে লোহা ঘষা খাচ্ছে এরকম, মানে খস খস খস, লোহার সাথে লোহা ঘষা খেলে যেরকম মেটালিক সাউন্ড হয়, ঘস ঘস মেটালিক সাউন্ড, সেরকম একটা শব্দ সে পাচ্ছে। তো সে মোটামুটি তাকায় দেখে চারিপাশটা কুয়াশায় ঢেকে গেছে। সে যখন ঘুমায় গেছিল তখন কিন্তু চাঁদের আলো ছিল, বেশ চারিদিক আলোকিত, গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। এখন দেখতেছে বেশ কুয়াশা, এবং সে দেখতে পাচ্ছে না আশেপাশে, মানে মোটামুটি তার থেকে 3-4 ফিট দূরেই কুয়াশা, গাছগুলো সব ঢাকা কুয়াশায়। মনে হচ্ছে যে কুয়াশা এসে মানে পুরো জায়গাটাকে ধোঁয়া দিয়ে যদি ঢেকে দেয়, সেরকম একটা অবস্থা। তো গুন্থার একটু অস্বস্তিতে পড়ে গেল যে ঘটনাটা কি, এবং সে লোহায় লোহা ঘষা খাওয়ার মতো শব্দ পাচ্ছে, এবং তার থেকে বেশি দূর না, মনে হচ্ছে সে যেখানে বসে আছে তার থেকে কিছু নিচের দিকে, মানে কত দূর হবে, প্রায় 15-20 ফিট নিচেই শব্দটা হচ্ছে। তো সে আন্দাজ করল এখান থেকে 20 ফিট নিচে রাস্তাটা আছে, মানে যে পায়ে চলা পথটা যেটা দিয়ে মানে ঘুরে এসে উঠছে এই জায়গাটায়, ওই জায়গাটা আছে। তো অনেকক্ষণ চিন্তা করে সে চিন্তা করলো যে কি করব, আমি হাঁটি, হেঁটে দেখি। উঠে উঠে হাত পা একটু নাড়াচাড়া করলো সে, কিন্তু সামনে কিন্তু কুয়াশার জন্য বেশি দূর দেখা যাচ্ছে না। তো সে চিন্তা করলো শব্দটা কিসের, আমি যদি ফ্ল্যাশ লাইট জ্বালাই এখানে কি আবার কোনো সিকিউরিটি গার্ড আছে আমাকে ধরে ফেলবে বা এরকম কিছু, আর ধরলে তো খামাকে আমাকে পুলিশের কাছে নিয়ে যাবে। তো এগুলো চিন্তা করতে করতে সে হাঁটতেছে, হেঁটে হেঁটে আন্দাজে আর কি, সে কিন্তু পুরো আন্দাজে হাঁটতেছে। তারপর আবার ভয়ও আছে যেখান থেকে যদি হঠাৎ করে পা পিছলে পড়ে একদম পাহাড় থেকে নিচে পড়ে যাবে সে। তো ওরকম আন্দাজে সে হাঁটতেছে, হাঁটতে 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 এক কোনায় চলে আসলো, বুঝলো যে এখান থেকে নিচে নামার পথটা শুরু হয়েছে, এবং সে সেখান থেকে খুব সন্তর্পণে হাঁটা শুরু করলো। এবং এদিকে ওই শব্দটা কিন্তু পাচ্ছে সে, তার থেকে খানিকটা দূরে, বেশ খানিকটা দূরে সে শব্দটা পাচ্ছে, মানে মোটামুটি হবে তার থেকে প্রায় 25-25 ফিট দূরে, মানে ওই যে ডিস্টেন্সটা উপরে যেরকম ছিল সেরকম ডিস্টেন্সই আছে, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে ডিস্টেন্সটা তার সামনের দিকে পড়তেছে। তো এরকম শব্দ শুনতে শুনতে সে কুয়াশার মধ্যে হাঁটতেছে, এবং সে কোন আলো পাচ্ছে না, এবং বুঝতে পারছে যে উপরে যে চাঁদ আছে সেটা মেঘের আড়ালে, সুতরাং আকাশের যে মেঘগুলা সেগুলো আলোকিত হয়ে রয়েছে, মানে অ্যাজ ইফ তার মাথার উপরে একটা মেঘের ছাদ যেটা একটু আলোকিত, আর চারিপাশে কুয়াশা। তো সেই আলোতে কুয়াশাটাও জানি কেমন একটা ফিকে টাইপের একটা রং ধারণ করছে। তো সে কিছু বুঝতে পারতেছে না, এবং ঠান্ডাটা মনে হয় একটু বেড়ে গেছে, সাধারণত কুয়াশা পড়লে ঠান্ডা কমে যায়, কিন্তু তার কাছে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি পড়ছে। তো যাই হোক, শব্দটা সে শুনতেছে, এবং এই শব্দের জন্যই কিন্তু সে লাইট বের করে জ্বালাচ্ছে না, চিন্তা করছে সামনে যদি কেউ পড়ে যায় তো তো নেহাত সমস্যা আছে তার। তো এটা চিন্তা করে সে আস্তে আস্তে হাঁটতেছে, আবার ভয়ও পাচ্ছে যে আবার পাটা মানে বেগতিক ভাবে না পড়ে। তো সে খেয়াল করলো তার একদিকে রেলিং, তো রেলিংটা সে বুঝতে পারলো যে এখানে রেলিং আছে, হাত ধরলো রেলিং দিয়ে, রেলিংটা ধরলো হাত দিয়ে আর কি, মানে হাত দিয়ে রেলিংটা ধরলো, এবং হাত দিয়ে রেলিংটা ধরার পরে সে বুঝতে পারতেছে যে আমি মানে রেলিং এর ওই পারে হচ্ছে নিচু আরো খাদ, আর আমি যাচ্ছি সোজা। এবং এখন মাঝে মাঝে যখন যাচ্ছে তখন মাঝে মাঝে সে কুয়াশা সরে গিয়ে দূরের গাছগুলো দেখতেছে, এবং সে আকাশের আলো পড়াতে আরো ভয়ঙ্কর লাগতেছে। তো একটা জায়গায় যে সে দেখলো কুয়াশাটা বেশ ফিকে হয়ে গেছে, এবং যে জায়গাটা সে এসে পড়ছে সেটা হচ্ছে তার সামনে, তার থেকে বেশ খানিকটা সামনে, এখনো প্রায় 15-20 ফিট দূরে সেই যে ক্যাসেলে ঢোকার গেটটা, মানে বড় গেটটা, এবং গেটটার পরে হালকা কুয়াশা আর আকাশের আলোতে মনে হচ্ছে একটা রাস্তা, প্যাসেজ ওয়ে রাস্তা, মানে ঢোকার যে রাস্তাটা সেটা দেখা যাচ্ছে, এবং বেশ ভৌতিক হয়ে আছে, মানে দেখেই মনে হচ্ছে বেশ ভৌতিক একটা জায়গা, মানে বোঝা যাচ্ছে যে কুয়াশা আর হালকা আলোতে ঢাকা একটা রাস্তা, এবং সামনে বড় গেটটা দেখা যাচ্ছে, এবং ওই গেটটা যে ভিতরে ঢুকে গেছে পেছনে একটা বিশাল ভৌতিক অবকাঠামো, মানে বিশাল বিল্ডিং, ক্যাসেলের বিভিন্ন অংশগুলো দেখা যাচ্ছে এই হালকা আলোতে কুয়াশায় ঢাকা অবস্থা, একটা আবছা আলো ছায়ার মতো, মাঝে মাঝে কুয়াশা সরে যাচ্ছে আসতেছে, এরকম একটা অবস্থা, এন্ড বেশ পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা, এরকম একটা অবস্থা। তো সেই শব্দটা কিন্তু পাচ্ছে একদম লোহার সাথে লোহা ঘষার মতো, খড়খড় 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 করে একটা শব্দ হচ্ছে। তো সে চিন্তা করছে কিসের শব্দ, একটু পরে সে খেয়াল করলো যে একটা আর্মার পরা মানুষ, মানে আর্মার, পুরা আর্মার, মানে মেটাল আর্মার পরা মানুষ, মানে হাতে পায়ে যদি আর্মার পরা থাকে, এরকম আর্মার পরা একটা মানুষ ওই যে কুয়াশার মধ্যে যে রাস্তাটা, ক্যাসেলের ভেতরে ঢোকার যে রাস্তাটা, ওইটাই ধরে আসতেছে এবং সেটারই শব্দ হচ্ছে। এবং এটা যখন আরো কাছে এসে পড়ল, সেই প্রত্যেকটা স্টেপের শব্দ হচ্ছে মাটিতে পড়া, মানে মাটিতে বা ও মানে পাথরের মেঝে, তো সেখানে যে আর্মারের পাগুলো পড়তে সেটা যে শব্দ, সেটা তো সে ভয় পেয়ে গেছে খুব। এবং মনে হচ্ছে যে সেই মানুষটা বা সেই সেই আকৃতিটা এদিকেই আসতেছে, তার দিকেই আসছে, কারণ সে দাঁড়ায় আছে সোজা গেটের। একটু পরে সে দেখলো এটা হাঁটতে হাঁটতে গেট পর্যন্ত চলে আসে, তার থেকে প্রায় এরকম 20-25 মিনিট দূরে। এরপরে সে খুব অবাক হয়ে দেখলো যে গেটটাকে ভেদ করে সেই ক্যারেক্টারটা বের হয়ে আসলো। এখন আর তার একদমই সাহস হলো না, গ্রন্থার ঘুরে ঝেড়ে একটা দৌড় দিল এখান থেকে, এবং সে হিতহিত জ্ঞান শূন্য হয়ে দৌড়াইতেছে। সে বুঝতেছে না সে কোথায় যাচ্ছে, সে দৌড়ায় যাচ্ছে দৌড়ায় যাচ্ছে। তো একবার সে বুঝলো যে আমার এখন লাইট বের করা দরকার, আমি পড়ে যেতে পারি পাহাড় থেকে। সে একবার যে গ্রিলের সাথে ধাক্কাও খেলো, পাশের যে গ্রিল রেলিং, এবং তার পিছনে কিন্তু সে শব্দ পাচ্ছে, সেই লোহার মানে লোহা খসা, মানে বুঝতেছে আর্মার পরা কেউ হেঁটে আসলে যেরকম, সেরকম একটা শব্দ সে এখনো পাচ্ছে পিছনে, তার থেকে প্রায় ওরকম 20-25 ফিট দূরেই আছে শব্দটা। সে গ্রিলের সাথে ধাক্কা খেয়েছে, খেয়ে সে আবার সে গ্রিল মোটামুটি ধরতেছে আর দৌড়াচ্ছে ওদিক দিয়ে, বোঝার চেষ্টা করতেছে। সে বুঝতে পারছে যে সে এমন জায়গায় এখন ঢুকলো যে জায়গায় গাছ গাছালি চারিপাশে এবং সে পাথরের দেয়াল, এবং তার কাছে মনে হচ্ছে যে একটা অন্যরকম একটা মানে ভৌতিক জায়গায় সে আসছে। এবং মানে মনে মনে সে চিন্তা করছে গাড সেভ মি, মানে আমার আসলে এখন সে প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, বাতিটা জ্বালানো তার সাহস হইতেছে না, সে কি না কি দেখে। তো এক পর্যায়ে সে আসলে আর পারল না, সে তার এখান থেকে লাইটটা ধরে ফেলছিল ব্যাগের থেকে বের করে, সে ফট করে লাইটটা মারল। লাইটটা মারার পরেই সে খুব অবাক করে একটা কাণ্ড দেখলো, মনে হলো তার সামনে দিয়ে খুব ফ্যাকাশে চেহারার, খুব ফ্যাকাশে চেহারার একটা নারী, এবং সেই নারীটার মধ্যে একটা গাউন পরা ছিল, নারীটা একটা গাউন এবং মেডিভাল এজের একটা গাউন সেটা পরা, খুব ফ্যাকাশে চেহারার, মানে মনে হচ্ছে যে একদম রক্ত নাই, এবং কেমন যেন মনে হলো খুব দ্রুত, মানে ইটস এ ম্যাটার অফ লাইক আ সেকেন্ড অর ফ্লিক, শুট করে তার লাইটটা পড়া সচেতন রাস্তা ক্রস করে চলে গেল ওই পাশে উডসের মধ্যে, মানে গাছপালার মধ্যে। তো সে গাছপালার দিকেও লাইট মারছে, সেখানে আর কিচ্ছু দেখতে পায়নি, সে পুরো রাস্তাটা সামনে ফাঁকা কুয়াশা। তো গ্রন্থার দৌড়াচ্ছে, প্রচন্ড স্পিডে দৌড়ানো শুরু করলো, যত তার গায়ে জোর আছে ওখানে দৌড়াচ্ছে, এবং সে মনে মনে বলছে গড সেভ মি বলে দৌড়াচ্ছে সেদিক দিয়ে। আর পিছনে কিন্তু শব্দটা আসতেছে, অনেক দূর পর্যন্ত আসতেছে, এবং সে শব্দ পাচ্ছে। একটু পর তার কানের পায়ে যে একটা বাতাস চলে গেল, খুব খুব দ্রুত একটা বাতাস, একটা দমকা বাতাস তার কানের ঠিক পায়ে দিয়ে সং করে পাস করলো, মনে হলো কেউ একজন একটা মর্নিং করে, মানে একটা শব্দ করে তার কানে পায়ে দিয়ে, কোনো মানুষ যদি পার হয়ে যায় ঠিক কানের পায়ে দিয়ে, লাইক হুই এরকম একটা শব্দ করে তার কানের পায়ে দিয়ে চলে গেল। তো গুন্থার প্রচন্ড ভয় পেয়েছে, সে কোনো আসলে কেয়ার করতেছে না, সে ঝেড়ে দৌড়াইতেছে, এবং দৌড়াইতে দৌড়াইতে এক সময় সে দেখলো সে যেই রাস্তা দিয়ে ঢুকছিল, মূল যে রাস্তাটা সেখানে এই এলাকায় ঢুকছিল, সেখানে বের হয়ে আসছে। সেখানে বের হয়ে এসেও সে থরথর করে কাঁপতে কাঁপতে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে সে একসময় সে মেইন রোডে এসে পড়ল। এখন মেইন রোডে কিন্তু আলো আছে, মেইন রোডে আলো আছে, কিন্তু গাড়ি ঘোড়া নাই। সে তারপরও নিজের মতো আন্দাজে চলা শুরু করলো, এবং কোনো কারণে সে প্রচন্ড রকম ঘামতেছে, ঘামতেছে মানে প্রচন্ড, তার ভেতরে সোয়েটশার্ট ঘেমে একদম নেমে গেছে, উপরে জ্যাকেট পরা। তো যাই হোক, সে হাঁটতেছে হাঁটতেছে, এবং সে পাগলের মতো কোলাপ ভুগতেছে, কিচ্ছু তার কোনো খেয়াল নাই। তো সে ডানে বামে তাকাচ্ছে, কিচ্ছু নাই, গাড়িও তখন চলতেছে না। তো অনেকক্ষণ পর সে দেখলো যে একটা শব্দ পাচ্ছে, তাকায় দেখলো দূরে একটা ট্রাক আসতেছে, পিক আপ ট্রাক। তো সে এরকম হাত দেখাচ্ছে, এরকম করে তার হাতের মানে ফ্ল্যাশ লাইটটা এরকম নাড়তেছে আর এরকম হাত দেখাচ্ছে। তো দেখলো যে পিক আপ ট্রাকটা চলে আসলো কাছে, ওইটা একটা ডজের ট্রাক ছিল, মানে একটা ডজের বড় ট্রাক এবং ডজ কোম্পানির ট্রাক, এটাও তার মনে আছে। সে ট্রাক এসে তার পাশে, ডজ র্যাম একটা ট্রাক এসে থামলো। থামার পরে ভিতর থেকে যে মানুষটা উইন্ডো রোল করে তাকে বলল কি সমস্যা। তো সে তাকে বলতেছে, তাদের ওই জার্মান ভাষায় সে উত্তর দিচ্ছে আর কি, যে আমি এরকম ডচ ভাষায় আর কি, তার ডচ ভাষায় বলতেছে যে আমি এখানে সমস্যা পড়ছে, আমাকে এই সামনে ওই গ্যাস স্টেশনে পেট্রোল পাম্পে নামা দাও। তো লোকটা কিছুক্ষণ চিন্তা করে তাকে বলল যে উঠো, উঠে গেট খুলে দিল। তো সে উঠে বসছে, উঠে বসে থরথর করে কাঁপতেছে। লোকটা বলছে কি সমস্যা, তুমি কোথায় গেছিলা? তো সে বলতেছে আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না, ইট ইজ পার্সোনাল। তো লোকটা আবার তাকে বলতেছে তাদের ভাষায় যে আই হোপ নাথিং ব্যাড, নাথিং ইলিসিট, মানে কোনো অবৈধ কোনো কিছু তোমার সাথে নাই, হ্যাঁ আই হোপ ইউ আর নট ক্যারিং এন ইলিসিট ড্রাগ অর সামথিং। সে বলছে নো নো নো, সে তাকে মেক শিওর করতেছে যে আমার কাছে কোনো ড্রাগস নাই, কিছু নাই, আমি ইলিগাল কিছু করি নাই, সো প্লিজ জাস্ট ড্রপ মি দেয়ার, মানে সে রিকোয়েস্ট করছে তাদের ডয়েজ ভাষায়। তো তাকে লোকটা পর্যায়ে, মানে লোকটা শুধু তার দিকে তাকাচ্ছে বারবার, তাকাতে তাকাতে এক সময় সেই পেট্রোল পাম্পের কাছে চলে আসলো এবং এসে তাকে ওখানে নামাই দিল আর কি। তো সে অনেক ধন্যবাদ দিয়ে লোকটাকে হেঁটে গেল, যে দেখলো যে পেট্রোল পাম্পটা রাতে মানে খোলা থাকে, সেটা শুধু উইন্ডো সার্ভিস থাকে, মানে সেটার মূল ই বন্ধ, কম্পাউন্ড বন্ধ, তার খুব পিপাসা লাগছিল। তো সে উইন্ডোতে যেয়ে বলে যে আমাকে পানি দাও, পানি চায় লোকটার কাছে। তো লোকটা পানি বটল দেয়, সে বোটল একটা কিনে সে পানি খায়, ঢকঢক করে পানি খায়। পানি খেয়ে সে তার নিজের গাড়িতে যায়, যে গাড়ি নিয়ে ওখান থেকে রওনা দেয়, এবং রওনা দিয়ে সে মানে অনেকটা ধাতস্থ হয়, নিজের গাড়িতে ওঠার পর ধাতস্থ হয় এবং সে এক সময় যে পৌঁছায় আর কি তার বাসায়। এবং সে ওই সময় আর তার কিছুই খেয়াল নাই, সে কোনো মতে তার বাসায় যে ঘুমা যায় এবং ঘুমের মধ্যে খুব দুঃস্বপ্ন দেখে। সে দুঃস্বপ্ন দেখে যে তাকে সে তার নিজের বাসায় আছে এবং সে দেখতে থাকে স্বপ্নের মধ্যে যে তাকে ওরকম একটা আর্মার পরা কেউ এসে তাকে চেপে ধরছে, গলা চেপে ধরছে এবং শ্বাস নিতে পারতেছে না। সে যাই হোক অনেক কষ্টে তার এই মানে ই ভাঙে, সে আসলে কাইন্ড অফ স্লিপ প্যারালিসিস এর মতো হয়ে গেছিল তখন, যে অনেক কষ্টে সে ভাঙে এবং সে জানে যে স্লিপ প্যারালিসিস থেকে মানুষ মারাও যায় অনেক সময়। তো সেটা সে জানতো, বাট ইউনো সে বলছে যেটা মানে গড সেভড হিম, সে বেঁচে গেছে, তার ঘুম ভাঙে ভেঙে যায় আর কি, সে কথা বলতে পারে তখন। তো যাই হোক পরদিন গন্থার তার যেই বন্ধু তাকে ওই ক্যাসেল সম্বন্ধে বলছিল তার সাথে দেখা করে, দেখা করে বলে যে তুমি তোমরা যে মনে করো যে এগুলো সব হোক্স বা সামথিং, এটা মিথ্যা কথা, কারণ আমি নিজে ওই ক্যাসেলে যে এরকম এরকম ঘটনার সম্মুখীন হয়েছি। তো বন্ধুরা খুব আশ্চর্য হয়ে শুনে, শুনে বলে যে গন্থার জিজ্ঞেস করে যে তোমরা কি কি মানে বলে যে এই ওই ক্যাসেল যে হন্টেড, এই সম্পর্কে তোমাদের কি কি মানে কথা তোমরা শুনছো যেটাকে তোমরা বলতেছো হোক্স, বা তোমরা বলতেছো এটা অতিরঞ্জিত বা এক্সাজারেট করছে মানুষ, এরকম কিছু বলে যে না আসলে ব্যাপারটা কি, ওইটা ক্যাসেল সম্বন্ধে একটা কথা প্রচলিত আছে যে ওই ক্যাসেলে অনেক বছর আগে, কয়েকশো বছর আগে, এক্সাক্ট ডেটটাও লিখছে আমি ওটা বলবো না, বলতেছে যে ওইখানে সেই ক্যাসেলের মালিকের একজন মেয়ে ছিল, সেই সময়কার মালিকের মেয়ে, এবং সে ওখানে থাকতো এবং সে খুব সুন্দরী ছিল, সেখানে ঘোরাফেরা করত, খেলত, মানে তার মতো সময় কাটাইতো, ওয়েন শি গ্রিউ ইয়াং ভালো সময় কাটাইতো সেখানে। তো তার বাড়িতে একটা ডিনারের দাওয়াত হয় এবং সেই ডিনারের দাওয়াতে সেখানকার পার্শ্ববর্তী একটা এলাকার একজন আরেকজন মানে এরকম ধনী মানুষ, ল্যান্ডলর্ডের ছেলেও আসে এবং সেই ল্যান্ডলর্ডের ছেলেটা এসে তার সাথে মানে কথা বলতে বলতে একটা জায়গায় গিয়ে তার সাথে কিছু মিসবিহেভ করে, দুষ্টুমি করে বা কোনো দুষ্টুমি করে, এবং সে সেটার ফিডব্যাকে তার সাথেও সেও ওই সেই মেয়েটা যে ছিল সেও তার সাথে রুড বিহেভিয়ার করে বা তাকে সেরকম জবাব দিয়ে দেয় আর কি। তো তার ফলে ওই যে লোকটা সে তার সাথে আরো বেশি মিসবিহেভ করে এবং যেটা নাকি তাদের সহ্য হয় না, এবং তারা তাকে বের হয়ে যেতে পারে ওই লোককে বাসার থেকে, এবং সেই লোকটা চলে যায় বাসা থেকে, বাসা থেকে চলে যায়। তাদের পারিবারিক একটা কোন্দল সৃষ্টি হয় এবং পরবর্তী একটা সময় সেই বাড়ির পুরুষরা যখন বাইরে গেছে একটা দিন, সেখানে শিকারে গেছিল তারা, এবং সেই দিন সেই বাড়িতে সেই মানে সেই ক্যাসেল এরিয়াতে তারা ওই যে সেই জমিদার অপমানিত হয়ে চলে গেছিল, সে ওই মেয়েটার দ্বারা অপমানিত হয়ে বা মেয়েটার ফ্যামিলি দ্বারা অপমানিত হয়ে সে সেই এখানে অ্যাট্যাক করে, এখানে আক্রমণ করে পুরো তাদের ক্যাসেলে। এবং আক্রমণের সময় এই মেয়েটা অনেক সাহসী ছিল এবং সে সাহসী থাকার কারণে সে যেটা করে, সে তার আর্মার পরে, সে আর্মার পরে, তার ভাইয়ের আর্মার পরে সে নেমে যায় প্রতিহত করার জন্য। আর ওই যে যে আরেকজন ল্যান্ডলর্ড এখানে আসছিল, হ্যাঁ ক্যান্ট, সে যখন আসছিল সে এসে প্রথমেই এরকম আর্মার পরা একজনকে দেখে সে মনে করে এটা অন্য একজন এখানকার যোদ্ধা বা সামথিং, সে তাকে প্রচন্ড রকম আক্রমণ করে এবং আক্রমণের প্রথম আঘাতেই মেয়েটা ওই জায়গায় মারা যায়। তো মেয়েটা মারা যাওয়ার পর থেকে নাকি মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে মারা যাওয়ার পর ওই লোকটাও যখন বুঝে যে সে ওই মেয়েটাকেই মেরে ফেলছে যার সাথে, তো সে খুব আত্মদহনে ভুগে আর কি, নিজের মধ্যে খুবই গিল্টি একটা ফিল হয় তার, একটা গিল্ট চলে আসে তার ভিতরে এবং সে সে মানে চরম তার গিল্টি ফিলিং থেকে সে ওখান থেকে চলে যায়। এবং এরপর থেকে নাকি অনেকেই বেশ কয়েক বছর পর থেকে অনেকেই রাতের বেলা দেখত ওই প্রাসাদে ওই মেয়েটা, ওই কি পরে তার সেই সেই আর্মার পরে চলাফেরা করে, এবং অনেকেই দেখত সেই মেয়েটার আর্তচিৎকার শুনত, অনেকে দেখা যেত যে একটা বাচ্চার মানে কথাবার্তা বা দেখা যেত একটা বাচ্চার শব্দ শুনত চারিপাশে, ক্যাসেলের চারিদিকে শুনত। তো এরকম কথাই নাকি প্রচলিত আছে, এবং সবাই নাকি ওখানে ভয় পেত, এখানকার যারা মানুষজন যে প্রাসাদের আশেপাশে থাকত তারা নাকি ভয় পেত। তারা তো পরবর্তীতে ওখানে রাতে থাকাটাই ছেড়ে দেয়, এবং আস্তে আস্তে তো মানে টাইম পার হয়, টাইম আফটার টাইম মানুষ চলে যায়, এবং এই ভয়ের ব্যাপারগুলো নাকি ক্যাসেলে রয়ে যায়। এবং তারা বলে যে এখনো প্রচলিত আছে যে ক্যাসেলের মধ্যে এরকম কিছু ঘটে, রাতের বেলা এখনো মানুষ শব্দ শুনে, এবং এই কারণেই রাতে কেউ থাকে না। এবং এটা নাকি শোনে অবভিয়াস, যেই রাতের বেলা ওদিকে গেছে সেই নাকি এই ধরনের শব্দ শুনছে, এবং এই ধরনের ব্যাপার স্যাপার ঘটছে। এবং ক্যাসেলের যারা ওখানে কর্মচারী যারা কাজ করে রাতের বেলা, দিনের বেলা যারা কাজ করে তারা তো চলে যায়, এখানে বন্ধ করে যে সন্ধ্যার সময় চলে যায় তারা, তারা পরদিন ফিরে এসে নাকি অনেক সময় দেখে যে ভেতরে যেটা তারা যেখানে রেখে গেছিল সেটা সেখানে নাই, এবং অনেক ভারী ভারী জিনিস আছে ক্যাসেলের ভেতরে যেগুলো নাকি নাড়ানোর মতো না, সেটাও নাকি তারা দেখে যে ওটা হচ্ছে নাড়াতে গেলে পাঁচ সাতজন মানুষ লাগবে, দেখে সেটা এক জায়গার তার এক জায়গায় এরকম ভাবে দেখে, এবং মানে এই ধরনের জিনিসপত্র তারা দেখে এসে দিনের বেলা, দিনে মানে তারা যখন চলে যায় পরদিন আসলে এই ধরনের জিনিস দেখে। তো ক্যাসেলের ভেতরে এটা নাকি ঘটেই, এবং এরা তারা বলছে যে এটা অবভিয়াসলি ঘটেই। তো তার বন্ধু আসলে গুন্থারের ফ্রেন্ড গুন্থারকে বলতেছিল, তার কাছে মনে হয়েছিল যে এই জিনিসগুলা মানুষ অতিরিক্ত রকমের অতিরঞ্জিত করে বলতেছে, বাট যেহেতু গুন্থার এগুলা দেখছে এবং সে এই ধরনের একটা ফিল পেয়ে আসছে ওখান থেকে, তো সুতরাং তখন থেকে তার ধারণাটা চেঞ্জ হয়ে যায়। তো গুন্থার পরবর্তী রাকিবকে বলছে যে এই ব্যাপারটা আসলেই সত্যি, ওই ক্যাসেলটা সম্পর্কে যে ক্যাসেলটার কথা আমি আসলে বলছিলাম, রাকিব নিষেধ করছে ক্যাসেলটা সম্পর্কে এক্স্যাক্ট ইনফরমেশন দিতে। রাকিব বলছে যে প্লিজ ডোন্ট শেয়ার দ্য এক্স্যাক্ট ইনফরমেশন, এবং এর কারণ হচ্ছে গুন্থার তো সেখানে গেছে এবং সে তার মতো সময় কাটাচ্ছে, তো গুন্থারের এই ব্যাপারটা গুন্থার ওইভাবে জানতে দিতে চায় না কাউকে এক্স্যাক্ট ইনফরমেশনটা। তো যাই হোক, সেই যে ক্যাসল, সেই ক্যাসলটা আসলেই ভীতিকর একটা ক্যাসল, ইটস হন্টেড ক্যাসল, এবং সেখানে আসলে এই ধরনের জিনিস ঘটে যেটা গুন্থার যেটার প্রমাণ। তো যাই হোক, এই ছিল ঘটনা, রাকিবের শেয়ার করা ঘটনা। আর আপনাদের সবাইকে ধন্যবাদ, আজকে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। সামনে চলে আসি আরো অনেক ঘটনা নিয়ে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।